FM, the night comes alive with Gramophone.
সবসময় রেডিও ফুর্তি 88.0 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, কিন্তু আমরা আজকে স্টুডিওতে নেই। এই মুহূর্তে আমরা বসে আছি কক্সবাজারের কোনো একটা জায়গায় এবং কক্সবাজারের সম্পর্কে আমরা জানব। তার আগে একটু জানিয়ে দিই যে জায়গাটা আমরা বসে আছি সেই জায়গার একদিকে পাহাড় আর একদিকে সমুদ্র, এবং এই জায়গাটা দিয়ে বেসিক্যালি মাঝিরা সমুদ্র থেকে মাছ ধরে তারপরে ফেরে, এবং এই জায়গা নিয়ে অনেক ধরনের ঘটনা আছে, সেই ঘটনাগুলো আমরা শুনব। কিন্তু আমাদের শুরু থেকেই যে ইচ্ছাটা ছিল যে কোনো একটা দিন ভূত এফএম আমরা বাংলাদেশের এক প্রান্ত থেকে করব, কোনো একটা দিন আর একটা প্রান্ত থেকে করব, এবং সেই দিকে আমরা বেশ সফলভাবে এগোচ্ছি। এবং আপনারা সবাই জানেন যে ভূত এফএম আরো অনেক বেশি অন্যরকম উইথ গ্রামীণফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। এবং সেই সাথে আজকে আমাদের এখানে মানে বিভিন্ন জায়গা থেকে, বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অতিথিরা এসছেন। কক্সবাজারের যারা স্থানীয় তারাও আমাদের সঙ্গে আছেন, তাদেরও ঘটনা আমরা শুনব একে একে। তবে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমি জানি যে আমাদের সাথে কিভাবে কমিউনিকেট করবেন। আমাদের সাথে যদি আপনি কমিউনিকেট করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যদি আমাদের সাথে ইমেল করতে চান আমাদেরকে বলে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে। এবং সেই সাথে আপনি অবশ্যই ঘটনার শুরুতে উল্লেখ করবেন যে এই ঘটনাটিকে আপনি স্টুডিওতে এসে শোনাতে চান, বা এরকম আমরা যদি কক্সবাজারের পরে আরো অন্য কোথাও যাই সেখানে এসে শোনাতে চান, নাকি আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাব। সেই সাথে আপনি কানেক্টেড থাকতে পারেন www.facebook.com/radio.furti। যাই হোক, কক্সবাজারে ভূত FM এবং এই একটা হন্টেড জায়গা থেকে, সেই জায়গা থেকে আজকের এই ভূত FM আশা করছি আপনাদের অনেক বেশি আনন্দ দিবে। শুরুতেই আমরা জেনে নেব কক্সবাজার সম্পর্কে কিছু কথা।
কক্সবাজার একসময় যার নাম ছিল প্যানোয়া, অর্থাৎ হলুদ ফুল, পরিচিত আরো একটি পুরনো নাম পালঙ্কি। নবম শতকের শুরু থেকে 1666 খ্রিস্টাব্দ পর্যন্ত এখানে ছিল আরাকান রাজার শাসন। তারপর এলো মুঘল। একদিন মুঘল প্রিন্স শাহ সুজা আরাকান যাবার পথে কক্সবাজারের দৃশ্য দেখে মুগ্ধ হন। সাথে সাথে তিনি সৈন্যদের সেখানে ক্যাম্প করার আদেশ দেন। থেমে যায় তার সাথে করে নিয়ে আসা সহস্র পালকি, আর সেই কারণেই এখানে একটি অঞ্চলের নাম দুলা হাজারা, অর্থাৎ সহস্র পালকি। মুঘলদের পরে একে একে এখানে আসে টিপ্রাস, আরাকানিজ, পর্তুগিজ এবং ব্রিটিশ। ব্রিটিশ আমলেই ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন অফিসার হিরাম কক্স সেই সময় পালঙ্কির সুপারিনটেন্ডেন্ট নিযুক্ত হন, ওয়ারেন হেস্টিংস এর পর যিনি বাংলার গভর্নর পদে নিযুক্ত হয়েছিলেন। পালঙ্কিতে আরাকান রেফিউজি আর রাখাইনদের দ্বন্দ্ব শত শত বছরের পুরনো। তিনি একটা সময় এই সমস্যা সমাধানের চেষ্টা করেন, কিন্তু কাজ অসমাপ্ত রেখেই 1799 সালে মারা যান তিনি। আর হিরাম কক্স সাহেবকে শ্রদ্ধা জানাতেই এখানে একটি বাজারের নামকরণ করা হয় যা আজকের কক্সবাজার নামে পরিচিত। কক্সবাজার প্রতিষ্ঠিত হয় 1854 সালে, 1869 সালে হয় মিউনিসিপ্যালিটি, 1947 ব্রিটিশ বিদায় নেবার পর শুরু হয় আরেক দুঃশাসন, 1971 সালে এখানেই ছিল পাকিস্তান নেভি গানবোটসের নেভাল পোর্ট। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে এখানে প্রচুর শেলিং হয়েছিল। সে সময় পাকিস্তানি সৈন্যরা এখানে অসংখ্য মানুষকে নির্বিচারে হত্যা করে। আজ আমরা স্বাধীন, কিন্তু কক্সেস বাজারের সৌন্দর্যের ভিড়েও কোথাও যেন একটা গা ছমছমের ব্যাপার আছে। কেউ কেউ যেন আটকে গেছে কালের গর্ভে, এই শহরের অলিতে গলিতে, সুদীর্ঘ সৈকতে। সে কি আরাকান রাজার শাসনামলে নিগৃহীত কেউ? মুঘল আমলের কোন দুরন্ত কিশোরী যে নিজেই হত্যা করেছিল নিজেকে? পালকির বেহারা নাকি টিপ্রাস, পর্তুগিজ বা ব্রিটিশ কোন সাহেব মেম সাহেব, অথবা ওদেরই কোন ভৃত্য? এই অন্ধকারে কান পাতুন, শুনতে পাচ্ছেন আধারের চেয়েও নিকষ কোন শব্দ? পাচ্ছেন হলুদ ফুলের ঘ্রাণ, পালকির আওয়াজ, হাসি, কান্না, হাহাকার?
কিছু কথা, এবং আমরা কক্সবাজারে এমন একটা জায়গায় রয়েছি, আপনাদেরকে বলছিলাম যে কথাটা, যে এই এলাকাতে আমরা যখন আসি, আসলে আপনারা অনেকবার এসেছেন এবং আপনারা এই এলাকা দেখলে কেউ বিশ্বাস করবেন না যে এরকম এলাকায় এরকম ঘটনা ঘটতে পারে। কারণ ম্যাক্সিমাম সময় দিনের বেলায় যখন আমরা এই এলাকায় আসি, তখন দেখা যায় যে সমুদ্রের পাড়েও অনেক মানুষ, পাহাড়েও অনেক মানুষ ঘোরাঘুরি করছে। কিন্তু খুব অবাক লাগে, দুই পাশ দিয়ে, এক পাশ দিয়ে দেখা যায় যে বিভিন্ন হোটেল, রিসোর্ট, ইকো রিসোর্ট, বিভিন্ন ধরনের সব কিছু, এবং আরেক দিকে দেখা যায় যে সমুদ্র, সেখানেও মানুষজন নানান ধরনের আনন্দ করছে। কিন্তু তার মধ্যেই যত রাত গভীর হতে থাকে, ততই অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে এলাকায়। হঠাৎ করেই, যে কোনো একটা মুহূর্তে হঠাৎ করে আপনি যখন যাবেন কক্সবাজার থেকে বিভিন্ন দিকে, আপনার সামনে পড়ে যেতে পারে কোন মহিলা বা একদম হামাগুড়ি দিয়ে একটা বাচ্চা, যে আপনার কাছে লিফ্ট চাইতে পারে। আমরা আসলে বেসিক্যালি এখানে যখন আসি, আসার পরে এই দুই দিন আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি এবং আমরা ঘটনা আগেও কালেক্ট করেছিলাম, এর মাঝখানে আবারও নতুন করে তাদের সাথে কথা বলেছি, এবং যত বেশি ভেতরে ঢুকেছি তত বেশি অবাক হয়েছি। আজকে আমরা কালকে বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, আজকে সকালবেলাতেও আমাদের বেশ কয়েকটা স্পটে আমরা যাই। তার মধ্যে সবচেয়ে বেশি অবাক করেছে আমাদের যে জায়গাটা, সেটার নাম হচ্ছে কানা রাজার গুহা। তার একটা কথা বলি, আমরা বেসিক্যালি যেখানে আছি সেই জায়গায় বেশ, সেই জায়গা থেকে সমুদ্রের পানিটা বেশ দূরে। সো আমি জিজ্ঞেস করেছিলাম যে এখানে পানিটা এত দূরে কেন, তো তারা আমাকে বললেন যে এখন তো অমাবস্যা চলছে, সুতরাং পানিটা দূরে। তো আমার খুব ভালো লাগলো যে ভোতাফেম কক্সবাজারে এমন একটা সময় চলছে যখন চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। যাই হোক, যে কথা বলছিলাম, আমরা সকালবেলায় গিয়েছিলাম কানারাজার গুহায়, এবং খুবই স্বাভাবিক সুন্দর একটা জায়গা, এবং সেই জায়গাটাতে গিয়ে কেউ হয়তো বেশ শুনশান একটা অবস্থা, আশেপাশে দুই একজন মানুষ আপনি হয়তো দেখেও ফেলতে পারেন, কিন্তু কোনোদিন মনেও হবে না যে এই জায়গাতে এইরকম ধরনের ঘটনা লুকিয়ে আছে। কিরকম ধরনের ঘটনা? আমরা ওইখানে একজন এলাকাবাসীর সাথে কথা বলি, তার নাম হচ্ছে পাঁচা মিয়া, এবং পাঁচা মিয়া অতি বৃদ্ধ একজন লোক যার বয়স এখন 85, এবং তার সঙ্গে ছিলেন জালাল আহমেদ। তারা দুজনেই নামাজ, জুম্মা নামাজ পড়ে তারা বের হলেন, এবং বের হওয়ার পর আমাদের সাথে কথা বললেন, এবং আমরা শুনে অবাক হলাম, এলাকাবাসীরাও ছিলেন। এবং আপনারা কক্সবাজারের বিভিন্ন জায়গায় যান, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখেন, এই জায়গাটাও যারা একটু মানে এই ধরনের ভয় পেতে চান, তাদের তো অবশ্যই আমি সাজেস্ট করব যে এই জায়গাটাও দেখে যেতে পারেন, কানারাজার গুহা, যেখানে কিনা মানে এখানে প্রচলিত আছে। এবং অবশ্যই আপনারা পাঁচা মিয়া এই আমাদের এই চাচাকে খুঁজে বের করবেন, এবং তার কাছ থেকে ঘটনা শুনলে আমার চাইতে অনেক বেশি ভালো লাগবে। ঘটনাটা অনেকটা এরকম যে এই কানারাজার গুহায় অনেকেই একটা সময় বেত কাটতে যেত এবং বিভিন্ন কাজে যেত, এবং বেত কাটতে যাওয়ার পরে তাদের বেশিরভাগ মানুষই ফিরে আসত না। কেন ফিরে আসত না? কারণ ফেরার রাস্তাটা পাওয়া যেত না। ভেতরে কি দেখত তারা? তারা দেখত যে একটা সময় তারা ভেতরে ঢুকতে 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 একটা সময় তারা হারিয়ে ফেলেছে সমস্ত পথ, এবং সামনে একটা বিরাট মাঠ, এবং সেই মাঠের ভেতরে একটা কুয়া, এবং কুয়ার ভেতরে একটা স্বর্ণের প্রদীপ জ্বলছে, যেটাকে স্থানীয় ভাষায় বলে চ্যারাগ, সেই চ্যারাগটা জ্বলছে। এবং এটা অবশ্যই মানে এই আমি যাদের কাছ থেকে শুনেছি তারা অবশ্যই আপনারা 100% শিওর থাকতে পারেন যে তারা রিং মুভিটা দেখেনি, কিন্তু আমার কাছে প্রেক্ষাপটটা অনেকটা ওইরকম লেগেছে যে একটা গুহা, সেই গুহায় বেত কাটতে ঢুকে কিছু মানুষ হারিয়ে যায় এবং তারা আর কখনো ফিরে আসে না। একটা কুকুর ঢুকেছিল, সেই কুকুরটা 13 দিন পরে ফিরে আসে এবং এলাকাবাসীরা তার অবস্থা দেখে মানে তার বেহাল অবস্থা ছিল। এবং গুহার ভেতরে কেন ঢোকে মানুষজন, গুহার ভেতরে ঢোকার ওখানে শর্টকাট একটা রাস্তা আছে যেখান দিয়ে আপনার বিভিন্ন জায়গায় খুব সহজে যাওয়া যায়, কাঠ সংগ্রহ করতে হোক, বেত সংগ্রহ করতে হোক, যাওয়া যায়। এবং সেই গুহা থেকে অনেকে আবার জাস্ট একদম মানে কিউরিয়াসিটি থেকে যায় যে ভেতর থেকে বিভিন্ন ধরনের আওয়াজ আসে। আমি আওয়াজের ব্যাপারটা যখন শুনেছি তখন এক একজন এলাকাবাসী এক এক রকম ভাবে বলেছেন, যেমন কেউ বলেছেন ভেতর থেকে সাগরের গর্জন শোনা যায়, কেউ বলেছেন যে এখান থেকে নানান ধরনের অন্যরকমের আওয়াজ শোনা যায়, বলতে পারেনি যে কি ধরনের আওয়াজ। এবং এই সাগরের আওয়াজ আরেকভাবেও শোনা যায়, সেটা হচ্ছে যেখানে ওই মানুষজন কাঠ বা বেত সংগ্রহ করতে যেতেন তারা একটা পর্যায়ে গিয়ে সাগরের আওয়াজ শুনতেন এবং সেই সাগরের শব্দ ধরে ধরে অনেকেই সৈকত পর্যন্ত পৌঁছে যেতেন। এবং সৈকত পর্যন্ত যখন পৌঁছে যেতেন তখন তারা দেখতেন যে তারা অন্য কোথাও, অন্য কোন দেশে, আমাদের পার্শ্ববর্তী কোন দেশে, অনেক সময় দেখা যেত যে একদম পার্শ্ববর্তী কোন দেশে এসে পৌঁছেছেন যেখানে তার যাওয়ার কথাই ছিল না। এবং তারা অনেক সময় আরেকটা কাজ করত যে রাস্তা খুঁজে পাওয়ার সুবিধার জন্য তারা গাছে তাদের যে ব্যবহার করা বেত কাটার যে দা আছে সেই দা দিয়ে কোপ দিয়ে দিয়ে যেত। এবং একটা পর্যায়ে দেখা যেত যে তারা কোপ দিয়ে গেছে ঠিকই, কিন্তু ফেরার সময় সব গাছগুলোই একরকম লাগছে। আমি একেবারেই কোন আজগুবি ঘটনা বলছি না, আমি একেবারেই আমার স্মৃতিশক্তি থেকে বানানো কোনো ঘটনা বলছি না। আপনারা আসবেন এই জায়গায় এবং পাঁচা মিয়া চাচাকে, তাকে আল্লাহ দীর্ঘজীবী করুন, এবং জালাল আহমেদ এদেরকে আপনারা খুঁজে বের করবেন, আরেকজন আছেন ওখানে জাফর আলম তাদেরকে আপনারা খুঁজে বের করবেন, তাদের কাছ থেকে আপনারা ঘটনা শুনে নিতে পারেন। এবং অনেকেই বলেছেন, বিশেষ করে আমরা যখন চাচার সাথে কথা বলি তিনি বললেন যে গুহার সামনে একটি মেয়ে বসে থাকত এবং মেয়ে যখন সেই মেয়েটা মাঠে ওই সময় একটা সময় ওখানে মাঠ ছিল, এখন দেখবেন যে কাছাকাছি একটা মসজিদ রয়েছে, একটু বাড়িঘরও দেখতে পাবেন আপনারা, কিন্তু একটা সময় ওখানে ফসলের মাঠ ছিল যেখানে কৃষকেরা কাজ করত এবং ওই মেয়েটা হাত দিয়ে ইশারা করে সেই কৃষকদের ডাকত। এটা খুব অদ্ভুত একটা ব্যাপার এবং আমার মনে হয় যে এই জায়গাটায় আসলে আপনারা অবশ্যই আপনাদের ভালো লাগবে যারা এই ধরনের অ্যাডভেঞ্চার পছন্দ করেন। যাই হোক, আমরা এখন মূল আরো আমাদের সমস্ত গেস্ট রয়েছে তাদের সাথে কথা বলব এবং তাদের ঘটনা শুনবো আমরা এখানে। আমি আপনারা জানেন যে আমি রাসেল আছি আপনার সাথে, আমার সাথে রয়েছে মাসুম, আপনারা শুনছেন রেডিও ফুর্তি চলছে ভূত FM এবং আপনাদের SMS পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি ইকরা আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন এবং তিনি রিং মুভিটা দেখেছেন তাই বলেছেন। এবং হ্যাঁ, আপনারা যদি রিং মুভিটা দেখে থাকেন তাহলে এখানে বেশ ওনাদের ঘটনা যেটা বলবে সেটার সাথে বেশ সামঞ্জস্য পাবেন। আমরা কিন্তু কক্সবাজারের যে সমস্ত লোকাল যারা লোকজন আছেন এখানে তারাও কিন্তু আমাদের সঙ্গে রয়েছেন, আমরা কিছুক্ষণ পরে তাদের কাছেও একে একে যাব। আমাদেরকে দেখতে পাচ্ছি নাইম হাসান পুরান ঢাকা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত FM শুনতে অসম লাগছে তার কাছে। আমাদেরকে হানিফা SMS করেছেন আমাদেরকে, DJ প্রবাল, এছাড়াও সুজয় পটুয়াখালী থেকে আমাদের SMS করেছেন, এছাড়াও রশ্মি আমাদের SMS করেছেন আমাদেরকে, আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। যারা দেশের বাইরে রয়েছেন তাদেরকে বলছি ফুর্তি অ্যাপে যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং আপনারা যখন কক্সবাজারে আসবেন এবং বাংলাদেশে আসবেন এবং কক্সবাজারে ঘোরার প্ল্যান করবেন, তখন আমরা আরও একটা জায়গায় গিয়েছিলাম কিছুক্ষণ আগে, আমরা সবাই মিলে গিয়েছিলাম দেবের পাহাড়, যার আশেপাশেই এই ধরনের ঘটনাগুলো ঘটে যে মানুষ লিফট চায়, একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে নাকি হাত উঁচু করে গাড়ির সামনে ড্রাইভারকে থামতে বলে, এই ধরনের নানান ধরনের ঘটনা ঘটে। এবং সেই ঘটনাগুলো আমরা একে একে শুনব, আমরা জানব সেই ঘটনাগুলো একে একে এখানকার এলাকাবাসী যারা রয়েছেন তাদের কাছ থেকে। আজকে আমাদের এখানে বন্ধু গ্যারাজ থেকে অনেক যারা সিলেক্টেড আমাদের আজকের গেস্ট, আপনারা যারা ঘটনা পাঠিয়েছিলেন যারা সিলেক্টেড হয়েছেন তাদের মধ্যে থেকে বেশ কিছু অতিথি আমাদের এখানে উপস্থিত আছেন, তাদের কাছ থেকেও আমরা ঘটনা শুনবো, একে একে সব ঘটনাগুলো আমরা শুনবো। আশা করছি যে আজকে আপনাদের এইখানকার ঘটনা শুনে ঘুম কেটে যাবে এবং পুরোটা সময় আপনারা কাটাবেন ভূত FM এর সাথে। আচ্ছা, আমি শুরুতে একটা অন্যরকম ঘটনায় যাই। আমরা জিনের ঘটনা শুনেছি, জিন ছাড়ানোর ঘটনাও শুনেছি, আমরা দ্য এক্সোরসিস্ট মুভি দেখেছি, এমিলি রোজের কাছ থেকে কিভাবে ভূত ছাড়ানো হয় সেটা আমরা দেখেছি, আমরা নানা ধরনের এক্সোরসিজমের সাথে পরিচিত আমাদের হলিউডের বিভিন্ন হরর ফিল্মের কারণে। বাট এইখানে একজন উপস্থিত আছেন, বন্ধু গ্যারেজ থেকে তিনি এসেছেন, আমাদের এখানে শামস আছেন, তিনি একটা এক্সোরসিজম একদম সামনাসামনি দেখেছিলেন, এবং আজকেও যখন তিনি আমাদেরকে একটু আগেও বলছিলেন প্রচন্ড ভয় পাচ্ছিলেন তিনি, যে বলছেন যে এখন আমার ওটা মনে পড়লে অনেক বেশি অন্যরকম লাগে। তো আমরা সেই এক্সোরসিজমের ঘটনাটা একটু শুনবো আপনার কাছ থেকে। আপনার নামটা তো আমি বলেই দিয়েছি, আপনার বাসা কোথায়?
হ্যালো লিসেনার্স, আমি শামস, আমি খিলগাঁও থাকি।
খিলগাঁও থাকেন, কেমন লাগছে আজকের পুরো পরিবেশটা, যে আপনি দেবের পাহাড়ে গেছেন, সবকিছু মিলে কেমন লাগছে?
অসাধারণ লাগছে, আমি রেডিও FM, রেডিও ফুর্তি এন্ড ভূত FM এন্ড অবভিয়াসলি বন্ধুকে আজকে থ্যাংক ইউ জানাতে চাই আমাদের এই সুযোগটা দেওয়ার জন্য।
থ্যাংক ইউ। আমরা তাহলে এখন ঘটনায় যাব। আপনার যে ঘটনাটা ঘটেছিল এটা কোথায় ঘটেছিল বেসিক্যালি?
এটা ঘটেছিল বেসিক্যালি লন্ডনে।
লন্ডনে কি হয়েছিল একটু বলবেন? আমি একদম আপনার সাথে আমি একটু শুরুতে বলে দিই যে একজন ফাদারের সাথে আপনার পরিচয় ছিল, রাইট?
জি।
এবং তিনি আপনার খুব স্বাভাবিক মানুষই তাকে মনে হতো?
জি, হি ওয়াজ ভেরি জলি, খুবই অমায়িক ছিলেন, খুবই।
আপনি বলছেন উনি ম্যাক্সিমাম সময় কথা বলার সময় পিঠ চাপড়ে কথা বলতেন আপনার, এরকম?
আমার আমার আই ডোন্ট নো ওয়াই, বাট উনি আমার জোক খুব পছন্দ করতেন, তো যখন আমি একটা জোক বলতাম বা আমার সাথে কথাবার্তা বলতে উনি হাসতেন, তো অনেকটা আমার যেরকম আমাদের দাদা বা আমাদের গ্র্যান্ডফাদার যেভাবে আমাদেরকে পিঠ চাপড়ে বা আমাদেরকে সাবাসী দিয়ে কথা বলতো।
কিন্তু যখন হচ্ছে আপনার সেই দিনটা আসলো যখন একদম মূল ঘটনাটা ঘটবে, সেই ঘটনার দিনে আপনার পুরোপুরি আপনি আবিষ্কার করলেন যে মানুষটি একেবারে অন্যরকম, আলাদা একজন মানুষ, রাইট?
অবশ্যই।
আমরা ঘটনাটা শুনবো এবং ঘটনাটা একটু লম্বা, যার জন্য একটা ব্রেক নিতে হবে আমাদের, এবং ব্রেকের পরে আমরা আবারও ফিরে আসবো। আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না, এবং আশা করছি যে পুরো সময়টা আপনারা অনেক বেশি এনজয় করবেন। স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। সবসময় রেডিও ফুর্তি, ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম, এবং আজকের অতিথিরা কোনো কথা হবে না, আমরা সরাসরি চলে যাব ঘটনায়। তবে তার আগে কক্সবাজারের একজন আছেন আমার সাথে, আপনার নামটা একটু প্লিজ বলবেন সবাইকে।
হ্যালো লিসেনার্স, আমি সাকিব ইস্তিয়াক ফ্রম কক্সবাজার, স্টাডি ইন কক্সবাজার পলিটিক্যাল ইনস্টিটিউট, সিভিল ডিপার্টমেন্ট, ফোর্থ সেমিস্টার।
কেমন লাগছে আপনার এখানে?
জি, ভালো লাগছে।
আচ্ছা, কক্সবাজারের সবাইকে একটু আপনি, আমরা তো শুভেচ্ছা জানাচ্ছি কক্সবাজারবাসী সমস্ত সহযোগিতার জন্য, এবং এখানকার সবাই যারা আমাদের সহযোগিতা করেছেন তাদের সবাইকে মানে একদম অনেক থ্যাংকস। আপনি একটু আপনার ভাষা সবাইকে একটু বলেন যে আজকে যেন পুরোটা সময় আমাদের সঙ্গে থাকেন কক্সবাজারবাসী।
ভাইরা অনেরাই যা বেগুনে আর আল্লাহ থাকিবান, আশা করি অনেরা বহুত এনজয় করিবেন আমার শো।
ও থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাই ঘটনায়। আমাদের সঙ্গে আছেন শামস, এবং শামস বলছিলেন এক্সোরসিজম নিয়ে ঘটনা বলছিলেন। শামস, সেই দিন ওই দিনটাতে কি হয়েছিল একটু বলেন।
ওই দিনটার কাহিনী বলার আগে আমাকে একটু পটভূমিটা বলা দরকার।
ওই দিনকে একদম নর্মাল মানে ওয়েদার টুয়েদার সবকিছু নর্মাল ছিল? একদম,
ওয়েদার ওয়াজ ভেরি নর্মাল, যেহেতু ক্রিসমাস টাইম তো শীত হয়ে আসছিল লন্ডনে, স্পেশালি ইউকে শীতের ওয়েদারটা হচ্ছে একটু একটু কুয়াশা থাকবে, বৃষ্টি পড়বে ঝারি ঝারি, এবং পুরো আবহাওয়াটার মধ্যে একটা ওয়েটনেস থাকে, খুবই আর্দ্রতা থাকে, বাট এন্ড ইটস অলসো ভেরি চিলি। তো সেই ওয়েদারটাই নর্মাল ছিল, আমি যে তলের ওখানে থেকে ফেলেছি দুই বছর, আই এম ভেরি মাচ ইউজড টু ইট, তো সেই দিক দিয়ে যাওয়ার পর্যন্ত ইট ওয়াজ এনি আদার ইভিনিং।
এবং আপনি ওই যে একটু মানে ওই বাচ্চার বর্ণনা, যে বাচ্চাটাকে দেখে আপনার কখনোই মনে হয়নি যে এই বাচ্চার মধ্যে এরকম সমস্যা থাকতে পারে, বাচ্চাটা কেমন দেখেছিলেন?
বাচ্চাটা 11 থেকে 12 বছর, তার নাম আমি আসল নাম নাই নিচ্ছি, তার নাম ধরলাম এডওয়ার্ড। তো এডওয়ার্ড খুবই সিম্পল, 11-12 বছর বাচ্চা যেরকম হওয়া উচিত সেরকম ছিল। সে গেম খেলত, সে ফুটবল লাইক করত, সে তার স্কুল ওয়ার্ক পছন্দ করত, তার অনেক বন্ধুও ছিল, তো সব দিক দিয়ে একটা 11-12 বছরের বাচ্চার যে স্বাভাবিক জীবন হওয়ার কথা সেটার মধ্যে দিয়ে সে যাচ্ছিল সেই পর্যায়ে।
আচ্ছা, তারপর সেদিন কি হলো?
সেদিন কি হলো সেটা শুরু করার আগে আমি একটু প্রথমে আমার মনে লিসেনারদেরকে যাওয়া উচিত। আমি ফাদার জনকে চিনি, সেই দিন তখন অলমোস্ট 6 মাস হয়ে গেছে, তো আমার ওনার সাথে কথা বলতে বলতে আমি জানতে পারলাম যে এই যে রিটায়ার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, উনি যে একজন এক্সোরসিস্ট পার্ট টাইম, সে ব্যাপারটা। আমি যেহেতু আমি নিজে মুসলমান, তো আমি এঞ্জেল, ফেরেশতা, তারপর জিন অবশ্যই এদের প্রতি বিশ্বাস আছে। বাট আমার নিজের স্কেপটিক্যাল মাইন্ড আমাকে সবসময় বলেছে 90% কেসই ইটস সাম কাইন্ড অফ আ মেন্টাল সাইকোসিস অথবা সাম কাইন্ড অফ আ মেন্টাল ডিরেঞ্জমেন্ট, যেটা সাবকনশিয়াস লেভেলে কাজ করে, অ্যান্ড দেন ইট প্লেস মাইন্ড ট্রিক্স।
হ্যাঁ, আমি সেজন্যই বলছিলাম, আমরা এই জিনিস এখন বেশি না যে মানে আমি যেটা বলতে পারি যে উনি মানে ওনাকে কোনোভাবেই বুঝানো খুব মুশকিল যে হ্যাঁ এরকম কোন জিনিস আছে, এবং উনি এই সমস্ত ব্যাপারে অনেক নেগেটিভ। বাট এই কারণেই ওই দিনটায় উনি আরো বেশি শকড হয়েছিলেন। আমি একদম এখন ওই ঘটনাটা চলে যাই প্লিজ।
আমি আর ফাদার জন আমরা সেই বাসায় গেলাম, তখন সন্ধ্যা সাতটার মতো হয়ে গিয়েছে। তো আমরা বাসায় গেলাম, বাসায় যাওয়ার পর সে বাসাটা খুবই ন্যাচারাল, সেটার মধ্যে কোনো কোনো ভৌতিক ছিল না, খুবই কন্টেম্পোরারি মডার্ন ভাষা, কোনো আশেপাশে সেরকম কোনো ভৌতিক কিছু মনে হয়নি, বাইরে থেকে দেখলে মনে হবে খুবই ন্যাচারাল। তো আমরা ভিতরে গেলাম, ভিতরে গিয়ে ওর বাপমা, এডওয়ার্ডের বাপমা আমাদেরকে গ্রিট করলো। আমরা ভিতরে গেলাম, ভিতরে যাওয়ার পর প্রথম দিকে আমার একটু খটকা হলো, মনে হচ্ছে উপর দিক থেকে কি আমার দিকে তাকিয়ে আছে। তো আমি সাথে সাথে প্রথমে উপরের দিকে ন্যাচারালি ইনস্টিংক্ট আমি তাকালাম, উপরে তাকিয়ে দেখলাম নাথিং, ইটস জাস্ট শ্যান্ডেলিয়ার ঝাড়পাতি। তো তখন আমার মনে হলো যে নিজেকে বললাম এটা কি, ইউ জাস্ট ফিলিং ইয়ার সামথিং। তো ভালো কথা, আমরা ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পর আমার দেখা হলো থমাস এসে। থমাস হচ্ছে দ্য লিঙ্ক, যিনি ফাদার জনকে এই কেসের সম্পর্কে বলেছিলেন। তারপর ফাদার জন আমাকে বলেছিলেন ইফ আই ওয়ান্ট টু অ্যাকম্পানি হিম ইন দিস এক্সরসিজম। তো আমরা ওখানে গিয়ে বসলাম। এডওয়ার্ডের বাবা মা আমাদেরকে আস্তে আস্তে একটু ব্যাপারগুলি বলল, এডওয়ার্ড কিরকম ছিল, আস্তে আস্তে কিভাবে হয়ে যাচ্ছে এবং বর্তমান সিচুয়েশনটা কি তার। তো আমরা যখন গিয়েছিলাম সেই পর্যায়ে এডওয়ার্ড একদম ডিপ্রেসড, সে স্কুলে যেতে চায় না, সে রুম থেকে বেরোতে চায় না, অ্যান্ড সে রাতে ঘুমাতে পারে না, সে উঠে যায়, অ্যান্ড তার পুরো অবয়বটার মধ্যেই যেন কিছু তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল, এরকম মনে হচ্ছিল তাদের বাপ মা আমাদের যেভাবে বলতে চেয়েছিল ব্যাপারটা। তো সেখানে আমরা মোটামুটি এক ঘন্টা ওনার সাথে কথাবার্তা বললাম, উই ট্রাই টু গেট মোর ইনফরমেশন ফ্রম দেম। তো এক পর্যায়ে ফাদার জন বললেন ওকে, আমরা এখন আমাদের উপরে ওঠা দরকার, কাজ করা দরকার। তো সে পর্যায়ে আমরা উপরে উঠলাম। উপরে ওঠার আগে ফাদার জন বলে দিলেন যে তখন সময় রাত 8:30 বেশি হয়ে যাচ্ছে। তো ফাদার জন আমাদের ওনাদেরকে বলে দিলেন বাপমাদেরকে যে আমরা যদি রুম 10:30 থেকে 10:30 ভিতরে আমরা না বের হই, কোন দ্বিধা না করে 999 ইউকের হটলাইন, ইমার্জেন্সি হটলাইন, সেখানে কল করে দিবেন যদি আমরা কোনোভাবে 7:30 মধ্যে না বের হই। তো আমরা উপরে উঠলাম, উপরে উঠে দরজা নক করে ভিতরে ঢুকলাম, এবং ভিতরে ঢুকে আমরা সেরকম কিছুই পেলাম না। 11 বছরের বাচ্চা একবার, তখন সে খুব মনোযোগ দিয়ে এক্সবক্স খেলছে,
একদম নর্মাল
দেখে মনে হয় মানে কিছু হচ্ছে, খুবই নর্মাল, রুমের মধ্যে সেরকম কোনো ফিলিং নেই, একদম নর্মাল একটা 11 বছরের বাচ্চার রুম যেরকম হওয়ার কথা, বাবা মা সেভাবে ওজন সাজিয়ে দিয়েছে, অ্যান্ড খুব পরিপাটি, নাথিং আর অর্ডিনারি। তো সেই পর্যায়ে আমরা ভিতরে ঢুকলাম, অনুমতি নিয়ে আমরা আসবো নাকি, ভিতরে গেলাম। ফাদার জনই কথা বলছিলেন, উনি আমাদেরকে ইন্ট্রোডিউস করে দিলেন আমরাকে, এবং ওনাকে এডওয়ার্ডকে জিজ্ঞেস করলো যে এখন আমরা এসেছি কি করার জন্য, তুমি জানো কিনা। তো এডওয়ার্ড আমাকে আর বলতে হয়, এখনো বলতে হয়, সেটা অনেক সাহসী ছিল, অনেক কোরেজিয়াস ছিল, সে তখন থেকে বলেছে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আপনারা কেন এসেছেন, আপনি আমাদেরকে আমাকে ঠিক করতে এসেছেন,
বাহ
ঠিক করতে এসেছেন, এবং আমি ঠিক হতে চাই। ওই বয়সে
11 বছরের একটা বাচ্চা এই কথাটা বলছে,
11 বছরের বাচ্চাটা সেই কথা বলেছে, আই ওয়াজ ইন অ, আমি নিজে একদম সেটা সন্দেহ আছে
সেটাই।
তো আমরা একটু কথা বললাম ওকে একটু ইজ করানোর চেষ্টা,
মানে আমরা এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে যে সাধারণত এরকম ঘটনার ক্ষেত্রে যেটা হয় যে বলে যে ও কেন এসেছে, ওকে এখান থেকে চলে যেতে বল, কিন্তু এরকম এই ব্যাপারটা পুরোপুরি ডিফারেন্ট একটা ব্যাপার, যে বাচ্চাটা নিজেই বলে যে আমি জানি যে আমাকে ঠিক করতে আসা হয়েছে, সো সে রাজি হলো করতে, মানে সে চায় ট্রিটমেন্ট, রাইট?
জি জি, আমি সেখানে বুঝতে পারবো যে অবভিয়াসলি বাপ মা তাকে বুঝিয়েছে এবং সে বুঝতে পেরেছে, সেটা বড় ব্যাপার।
অফকোর্স।
তো তারপর আমরা তাকে বললাম শুয়ে পড়তে, ফাদার জন বেসিক্যালি বলল শুয়ে পড়তে, ওকে। তো বিছানায় শুয়ে পড়ল, বিছানায় শুয়ে পড়ার পর থমাস যেটা করলো, সে আস্তে আস্তে তার হাত নিচের বেড স্ট্যান্ডের সাথে বাঁধা শুরু করলো। সেই পর্যায়ে যখনই সে বাঁধতে যাচ্ছিল, অবভিয়াসলি সে বাচ্চা সে ভয় পেয়ে যাচ্ছে। তো ফাদার জনকে আবার ওকে ইনশিওর করালো যে শাসমি we're only doing this to help you. You have to trust me if we have to do this. So obviously she bhay pachhilo, she jane na ki hocche, bap mao shonge room e nei. So, but still he she shanto hoar chesta korlo, shanto hoar chesta kore shuar chesta korlo. She ei porjaye du tin minuter moddhe oke bedhe fela holo. তো এই পর্যায়ের মধ্যে আমাকে জিনিসটা খুবই কন্টেম্পোরারি লাগছে, হাত পা বেঁধে ফেলা হয়েছে, এখন প্রবলি ঝাড়ফুঁক শুরু হবে আর সামথিং, আমি খুবই খুবই স্কেপটিক্যাল ব্যাপারটা নিয়ে। তো যেটা হলো সেটা খুবই একটু অন্য ধরনের, আমরা সবাই যেহেতু আপনি একটু আগে উল্লেখ করেছেন নাসির ভাইয়া এক্সোসিজম সিনেমা, এক্সোসিজম অফ এমিলি রোজ, মোস্ট প্রবলি দ্য এক্সোসিস্ট সবচেয়ে বেশি পপুলার
ধারণাই পাল্টে দিয়েছিল একদম।
তো আমি ভাবছিলাম ওরকম কিছু একটা হতে যাচ্ছে, আমি ওইভাবে মাইন্ডসেট করে নিয়েছি যে আমি দেখলে এটা কিছু দেখতে পারি এবং এটা নট উইল বি আউট অফ এনিথিং অর্ডিনারি। তারপর আমি চেষ্টা করছিলাম টু কিপ এন ওপেন মাইন্ড, দেখি কি করা, দেখি কি হয়। তো আমি দরজার কাছে দাঁড়িয়ে আছি, ফাদার জন একদম বেডের কাছে সামনে দাঁড়িয়ে আছে, আর পাশে যে চেয়ারে বসে এডওয়ার্ড একটু গেম খেলছিল সেখানে থমাস বসে গেল। তো এই পর্যায়ে ফাদার জন সিম্পল হিপনোসিস প্রসেস উনি ব্যবহার করা শুরু করলেন, জাস্ট ওকে বললেন যে কম ডাউন, টেক ফিউ ডিপ ব্রেথস অ্যান্ড ট্রাই টু রিল্যাক্স। তো সেই পর্যায়ে আস্তে আস্তে তাকে হিপনোসিস করে ফেলল। তারপর ফাদারজন তাকে খুবই সিম্পল কোশ্চেন করা শুরু করলো, দেখার জন্য যে অ্যাকচুয়ালি সে রিসপন্ড করছে কিনা, তার নাম, সে তার সে কোন স্কুলে পড়ে, তার ফেভারিট ফুটবলারকে, ক্লাসে কোনো মেয়েকে পছন্দ করে কিনা, সামথিং সিম্পল থিংস লাইক দ্যাট। তো ওই পর্যায়েও ভেরি ভেরি সিম্পল, খুবই নর্মাল যাচ্ছে, it looks like a psychology session basically.
একদম আমার তাই মনে হচ্ছে,
সেটাই হচ্ছে। তো বেশি না, আফটার 4 or 5 minutes, আমার এখনো মনে পড়লে আফটার 4 or 5 minutes তার চেহারার মধ্যে আস্তে আস্তে একটা পরিবর্তন শুরু করলো আমি দেখলাম। তার সে আস্তে আস্তে এডওয়ার্ডের চেহারা আস্তে আস্তে একটা হাসি ফুটতে চেষ্টা করলো, আস্তে আস্তে একটা হাসতেছিল, হাসিটা আস্তে আস্তে এরকম পর্যায়ে চলে গিয়েছিল যে আপনারা অবভিয়াসলি ব্যাটম্যান জোকারের সিনেমাটা দেখেছেন, তার হাসিটা কত লম্বা পিতখুরে টাইপের, ও এভাবে হাসছিল যেরকম মনে হচ্ছে যে ওর দুই সাইডে টান দিয়ে রেখেছে,
মানে হাসানো হচ্ছে
এরকম ভাবে জোর করে সে হাসছে, এবং তার দাঁত বের হয়ে আছে, তার চেহারার মধ্যে কোন কষ্টের ছাপ নেই, কিন্তু ওইটা কোনোভাবেই মনে হয় না যে ইট উড বি নট পেইনফুল ফর হিম, ইট লুক পেইনফুল, বাট তার মধ্যে কোনো পেইনের এক্সপ্রেশন ছিল না। এবং সেই পর্যায়েও স্টিল কিছু হয়নি, শুরু হয়নি, একটু পরে গিয়ে বেশি না আফটার ফিউ মিনিটস সে ছুটার চেষ্টা করল, তার
এইবার সে ছুটতে যাচ্ছে,
সে হাত নাড়াচ্ছে।
আচ্ছা,
এই পর্যায়ে কিন্তু ফাদার জন কিচ্ছু বলছেন না। ও একটা জিনিস আমি একটু মেনটেন করতে চাই লিসেনারদের জন্য, ফাদার জন আমি একটুকে বলেছিলাম খুবই হাসি খুবই জলে, বাট থ্রু আউট দিস হোল সেশন ওনার ভয়েস উঠানামা করেছে, উনি জোরে বলেছেন, উনি আস্তে বলেছেন, কিন্তু ওনার চেহারার মধ্যে বিন্দু মাত্র এক্সপ্রেশন ছিল না, উনি একটা যে নিউট্রাল ফেস ধরে রেখেছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত সেটা উনি মেনটেন করে গিয়েছেন,
নির্বিকার ছিলেন একদম।
আমি জানি না উনি কিভাবে করতে পেরেছিলেন, বাট উনি পেরেছিলেন, বিকজ আমি অবভিয়াসলি আমি চিন্তা করছি খুবই হার্ড, বিকজ পাশে থমাস বসেছিল, সে চেহারার মধ্যে সে নড়াচড়া করতেছে, সে ঘামতেছে, নির্বিকার ভাবে সে ঘামতেছে,
উনি ওটাতে কোনো পাত্তাও দিচ্ছিলেন না,
উনি কোনো দিক দিয়ে দেখছিলেন না, উনি ইনফ্যাক্ট আমার দিকেও তাকাচ্ছিলেন না, ওনার একদম ফোকাস ছিল,
কনসেন্ট্রেট করছিলেন একদিকে
একদিকে।
তারপরে
তারপর একটু পরে সে হাত নিয়ে ছুটার চেষ্টা করল, সে হাত ঘোরাচ্ছে, পা ঘোরানোর চেষ্টা করছে, কিন্তু পাটা প্রবলি থমাস একটু জোরে বেঁধে রেখেছিল, সো হাতটা সে মুচড়াচ্ছে, সে ছুটার চেষ্টা করছে, কিন্তু সে কোনো শব্দ করছে না, দ্যার ইজ no sound from him whatsoever, কিন্তু তার শরীর ছুড়ে চেষ্টা করতেছে, এবং সেই পর্যায়ে তার হাসিটা সেখানে রয়ে গেছে, ফেসের মধ্যে যেরকম আটকে গেছে সেটা, তখনই আমার একটু একটু অকওয়ার্ড লাগা শুরু করলো যে ব্যাপারটা কি হচ্ছে। তারপরেই সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা যেটা ঘটলো, ফাদার জন আসে, আমার যখন বাসে করে, আমার যখন ট্রেনে করে যাচ্ছিলাম তখন আমাকে চার পাঁচটা ক্লিপ শুনিয়েছিলেন 40 থেকে 70 seconds লং। তো ওই ক্লিপগুলিতে আমি শুনতে পেরেছিলাম যে এডওয়ার্ড ঘুমাচ্ছে, ঘুম থেকে আস্তে আস্তে চিল্লিতে উঠছে, তার ভয়েসটা আস্তে আস্তে একটা, আমি ঠিক জানি না রাসেল ভাই কিভাবে এক্সপ্লেন করব, এটা ঠিক কোন ডিমন না, আমরা কোন সিনেমায় সেরকম কোন কিছু শুনি নেই, রিয়েল লাইফে কিছু শুনি নেই, ওই ভোকাল টোনটা কোনোভাবে কোন মানুষ বা কোন জন্তুর তৈরি করা সম্ভব না। আমার আমি এরকম না যে আমি খুব বড় সায়েন্টিস্ট, বাট আমার মনে হয় না যে মানুষের ফোকাল কর্ডে সে পরিমাণ পিচ লেন্থ আছে যে আমরা একই সাথে এত চিকন এবং এত ভয়ঙ্কর ভাবে একটা চিল্লি দিতে পারি বা ধরে রাখতে পারি, স্পেশালি ফর ইলেভেন ইয়ার ওল্ড বয়। তো সেই সেই চিল্লিটাই তখন শুনতে পেলাম এবং ওই চিল্লি শোনার পর আমি আমি প্রথম একটু সিরিয়াসলি ভয় পাওয়া শুরু করলাম তখন, বিকজ সে চিল্লাচ্ছে, থমাস তখন ততক্ষণে দাঁড়িয়ে গেছে, ফাদার জন একদম নির্বিকার, ওটা থেকে আরো ভয় লাগছে বিকজ উনি একদমই নড়ছেন না। ওই পর্যায় থেকে আস্তে আস্তে রুমটা একটু রুমের মধ্যে সেরকম কিছু হচ্ছে না, বাট রুমটা আমার আমার কাছে মনে হয়েছে যে অনেকটা গরম, খুব গরম হয়ে গেছে, অলমোস্ট ট্রপিক্যাল হয়ে গেছে, অলমোস্ট ট্রপিক্যাল হয়ে গেছে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে মনে হচ্ছে আমরা যখন রুমে থাকি তখন আমরা একটু বাতাসের চলাফেরা একটু ফিল করতে পারি, ওখানে হঠাৎ করে মনে হচ্ছে ঘুমট হয়ে গেছে, ইট লিটারলি ফেল্ট লাইক দ্য হোল এয়ার ওয়াজ ফ্রোজেন ইন টাইম, একদিকে গরম আবার একদিকে মনে হচ্ছে টাইম ইজ ফ্রোজেন। সো ব্যাপারটা আমি চেষ্টা করছি বোঝানোর জন্য, আমি বুঝতে পারছি না কি
মানে আপনার, আমার যেটা মনে হয় যে আপনার ওই সময় মনে হচ্ছিল সময় একটা জায়গায় থেমে গেছে এবং কোথাও কোনো কিছু আর ঘটছে না, সবকিছু ঘটার মতোই ঘটছে।
এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এটা এটা আমার সাইকোলজিক্যাল লেভেলে হচ্ছিল, আমি নিজেকে বলছিলাম, বাট আমার বডি আমার বডি তো ফিল করছে, আমার বডি তো ফিল করছে, সেন্সেস তো পারাচ্ছে, সো সেটা আমি ইগনোরও করতে পারছি না একদিকে।
তারপরে ঠিক হলো কিভাবে?
ঠিক হয়নি, জিনিসটা আরো বাজে হয়ে গেল,
আরো
বাজে হয়ে গেল। যেটা হলো যে ফাদার জন তার সাথে কমিউনিকেট করার চেষ্টা করলো, সে ইংলিশে ইংলিশে বলার চেষ্টা করলো, যে কথা বলার চেষ্টা করলো তার সাথে, একবার বলে ডাকছিল, অন্য কিছু বলে না। তো এক পর্যায়ে যখন দেখছে যে তার চিল্লি বন্ধ হচ্ছে না, চিল্লি আরো জোরে জোরে করছে, সে পর্যায়ে উনি বললেন সিম্পলি যে দেখো জিন, উনি জিন শব্দটা স্পেসিফিক্যালি ইউজ করেছেন, যেটা আমার কাছে খুব শকিং লাগছে, ইজ এ ক্যাথলিক সো ডেভিল ইউজ করার কথা, বাট উনি স্পেসিফিক্যালি জিন শব্দটা ইউজ করেছে। তো উনি ইংলিশ বলেছেন, বাংলায় বলে দিচ্ছি, দেখো জিন তোমার প্রতি আমার কোন ইন্টারেস্ট নেই, আমি জানতে চাই না তুমি কোথা থেকে এসেছো, কি করেছো, আমি অনলি চাই তুমি ছেলেটাকে ছেড়ে চলে যাও, আমার তোমার কাছে কিছু আসা নাই, তুমি ছেলেটাকে ছেড়ে চলে যাও, তোমার পিছনে আমি আসবো না, তোমাকে আমার কবজা করার কোন ইন্টারেস্ট নেই, জাস্ট লিভ দিস বয় অ্যালোন, হিজ not anything for you, so with his permission, well, let him live. So obviously kono response ashini, response ashini tokhoni Thomas er hate ekta sprinkler chilo jeta jeter modhe sadharonoto holy water thakar kotha, but pore ami jante parlam jeter modhe holy water na, jeter modhe water vinegar or salt er ekta mishron chilo. To seta she di ekbar or shoile dilo, shoile tar por tokhon তখনও সে চিল্লাচ্ছে, বাট চিল্লানোর পিচটা যেরকম একটু বেড়ে গেল, আই গেস হার্ট করছিল কোনোভাবে হলো, বাট কোন আমার যখন এক্সারসাইজে দেখি ধোয়াটো উঠতেছে বা ইনো কোন একটা কোন একটা ইফেক্ট আসতেছে, পেট কাঁপতেছে, ইয়া হচ্ছে, নাথিং, সে নড়তেছে, সে বডি তার বডির কনস্ট্রাকশন দেখে বোঝা যাচ্ছে সে হি ইজ ইন পেইন, তো সেটাই দেখতে পেরেছি, বাট নো সাইড এফেক্ট। তারপর হঠাৎ করে সব এই পর্যন্ত আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর জিনিসটা সেটা হলো, হঠাৎ করে এডওয়ার্ড চোখ খুলল এবং চোখ খোলা পর্যায়ে দেখলাম যেটা আমি প্রবাবলি আমি জীবনে ভুলবো না, সেটা হচ্ছে তার চোখ পুরো কালো ছিল,
মানে মনির মতো ছিল, মনিটা
যেরকম, ঠিক মনিও না, মনির আমাদের মনে যেটা কালো সেটাও কিন্তু আসলে ডার্ক ব্রাউন বেসিক্যালি,
একদম
এটা নিকশ কালো, নিকশ কালো, এবং অনেকটা দেখে মনে হচ্ছিল চোখের ভিতরে, চোখের ভিতরে যেরকম একটা ব্ল্যাক হোল, সিম্পলেস্ট দ্যাট, এবং আমি আমি আই ক্যান নট জাস্টিফাই ইট উইথ মাই ওয়ার্ডস, আমি বোঝানোর চেষ্টা করছি, সে চোখটা খুলে স্ট্রেট আমার দিকে তাকালো, অন্য কারোর দিকে না, সে চোখ খুলে আমি বাম দিকে ছিলাম, স্ট্রেট চোখ খুলে সে বাম দিকে আমার দিকে তাকালো, এবং আমার দিকে তখন তাকালো, সাথে সাথে আমার দুটা জিনিস হওয়া শুরু করলো, এক আমি ফিল করা শুরু করলাম যে আমাকে আমি চারপাশে খুব একটা প্রেজেন্স, শিয়ার প্রেশার আমি ফিল করছি যে আমার শরীরের উপর ভর দিচ্ছে একই সাথে, আরেক দিক দিয়ে ফিল করছি আমার ভিতর থেকে যেন চিড়ে নিয়ে যাচ্ছে কিছু, So we feeling to akishate being pressured and akishate being pulled out. It was not very good. I'm physically very fit and ami nijeke maintain kore, but ui porjaye amar mone hochhilo je ami pungurugi, ami nijer paye dano khomota nei ebong aste aste literally ami hatre kore pore gelam, ami nije paye dano pachhilam, ami kapchilam.
So eta apnar upore ekta probhab pheleche oi shomoy.
This khubi extreme probhab, shudhu probhab bolata understatement, extreme probhab. Ar shudhu tai na, ami chokh bondho korte pachhilam na. I could not move away. আমি মুভ করতে পারছি না, মাথা ঘুরতে পারছি না। সে যে আমার দিকে তাকিয়ে আছে, সে আমাকে লক করে ফেলেছে, 100% লক করে ফেলেছে। ওই চোখ থেকে আমি নাড়াতে পারছি না, আমি ভীষণ ভয় পাচ্ছি, ভীষণ ভয় পাচ্ছি। কিন্তু আমার বডির উপর সেই মুহূর্তে কোনো কন্ট্রোল নেই। আমি নিজেকে ছাড়ানোর চেষ্টা করলাম অনেকবার। আই তো কুরসি পড়তেছি অন দ্য ব্যাক অফ মাই মাইন্ড, আমার শিখিয়ে দিয়েছিল। সো ওটা পড়তেছি, নিজেকে নিজেকে অনেকটা সেন করার চেষ্টা করতেছি যে নো ওয়ারিজ, get through this, চোখটা সরাই ফেলে ঠিক হয়ে যাবে। বাট আমি পাচ্ছিলাম না, অনেক মানুষ না, আমি সিরিয়াসলি আই ওয়াজ ভেরি স্ক্যার্ড। এখনো মাঝে মধ্যে রাত্রে মনের সময় আমার যদি চোখটা মনে পড়ে যায়, আমি লাইট জ্বালিয়ে দিই, কারণ আমার পক্ষে তখন আর আমার মনে হয় যেমন এই বুঝে ওইটা এসে পড়লাম। তো যাই হোক, আল্লাহ সহায় ছিলেন। একটু পরে মনে হচ্ছে ইটার্নিটি, ইট ফেল্ট লাইক ইটার্নিটি টু মি, বাট আই এম গেসিং লজিক্যালি অ্যাবাউট আফটার 2-3 মিনিটস সে আমার থেকে চোখ সরিয়ে নিল। আমার থেকে চোখ সরিয়ে নিয়ে সে তখন স্ট্রেট ফাদার জনের দিকে তাকালো। তো আমি তখন স্ট্রেট, আমি তখনও নড়তে পারিনি, আমার মোটামুটি 2-3 মিনিট সময় লেগে গেছে দাঁড়ানো, তখনও কাঁপছি, দাঁড়ানোর পর আমি কাঁপছি। তো আমি ট্রাইং টু ফোকাস, ঠিকই হচ্ছে সেই পর্যায়ে সে কিন্তু মুচড়াচ্ছে, দৌড়াচ্ছে, চিল্লাচিল্লি করছে, কি ভাষা সেটা আমার পক্ষে জানা সম্ভব না। বিকজ সে এক পর্যায়ে মনে হলো সে কমিউনিকেট করার চেষ্টা করছে, বাট এটা কোন ভাষা আমার আমি জানি না, আই ডোন্ট নো হোয়াট ল্যাঙ্গুয়েজ ইট ইজ, ইট ডিডন্ট সাউন্ড এনিথিং দ্যাট আমরা পরিচিত। আরবি বলি, ফার্সি বলি, আরামাইক বলি, আমরা হিব্রু বলি, আমরা ইংলিশ তো অবশ্যই না। তো কোনো ভাষার প্রতি মানে কানে বাজছিল না, সামথিং অডিবল যে আমরা রেকগনাইজ করতে পারি, ইট ওয়াজ নট সামথিং অডিবল। তো আই এম গেসিং সে মুহূর্তেও, তারপর আমি একটু পরে যখন নিজের স্তম্ভে ফিরে পেলাম একটু, তখন আমি ফাদার জনের দিকে তাকালাম। ওনার চেহারা তখন সেম ছিল, অস্বাভাবিক রকম স্টার্ন ছিল ওনার চেহারা, এবং উনি কমিউনিকেট করার চেষ্টা করছেন, তখনও কমিউনিকেট করার চেষ্টা করছেন। এবং আমি থমাসের দিকে তাকালাম, থমাস ইজ সোমাকে থেকে আমার আরো একটু রাগ উঠেছিল থমাসকে দেখে সেই মুহূর্তে, বিকজ সে তাকে দেখে আমার থেকে বেশি ভয় লাগছিল। ইট লুক লাইক হি ওয়াজ মোর স্কেয়ার দেন মি, উইচ ওয়াজ, তখন আমার মনে হচ্ছিল যে তোমার তো হেল্প করা উচিত, ওকে ফাদার জনকে হেল্প করো, তুমি ভয় পেয়ে গেলে কি হবে, তখন আমার সাবকনশিয়াস এটা বলছিল। যাই হোক, তো
এই তো আপনার ভয় পাওয়ার ঘটনা, এবং সবচেয়ে দারুণ জায়গা ছিল ঘটনার এইটাই। কিন্তু এখন এই যে ওই পুরো ঘটনাটা আপনি দেখলেন, আপনার এখন যখন এই ঘটনাটা মনে পড়ে তখন কেমন লাগে?
এখন অবভিয়াসলি যেহেতু অনেক, এটা 2009 সালে ঘটনা ছিল, সো ইটস বিন আ ওয়াইল, তো অবভিয়াসলি আমি রিকভার করে ফেলছি সেটা।
আর আপনি তো রিকভার করে ফেলেছেন, ওই দিন ওই ছেলেটাকে রিকভার করতে পেরেছিল
না? আনফরচুনেটলি ছেলেটা কয়েক মাস পর মারা যায়। তো এটা বলার জন্য আমি একটু যদি শেষ করতে পারতাম, বেসিক্যালি যা হয়েছিল, একটা পর্যায়ে গিয়ে যে ফাদার জন কোনোভাবেই তাকে কমিউনিকেট করতে পারছিল না, সো হি ওয়াজ ডুইং এভরিথিং হি কুড, সে চেষ্টা করছিল তাকে ছাড়ানোর জন্য, এবং উনি কতগুলি টেকনিক ইউজ করলেন ছাড়ানোর জন্য। এক পর্যায়ে জিনটা ধরলাম, জিন বলেছেন, জিনটা কিছু একটা বলল যেটা মনে হয় ফাদার জন বলেছেন, কিন্তু আমাকে পরে বলেননি, মনে উনি বুঝতে পারছেন কিছু একটা বলেছে। তারপর এডওয়ার্ড মুখটা একটু হাড় মতো করলো, বড় হাড় না, জাস্ট মনে হয় একটু যখন মুখ থেকে শ্বাস নেই সেরকম একটু বড় করলো, এবং তার মুখ থেকে অ্যাক্সেন্টের মধ্যে কিছু একটা উঠে চলে গেল। ওটার কোন শ্যাডো ছিল না, কোনো একটা লাইটও ছিল না, আমি বুঝতে পারছি না, বাট সামথিং জাস্ট লেফট আউট জাস্ট। এবং ওই পর্যায়ে তখনই আমাকে ফাদার জন বললেন তাতে নিচে গেলে আমি কল করো অ্যাম্বুলেন্স, এখনই নিয়ে আসো অ্যাম্বুলেন্স নিয়ে আমরা গেলাম ওখানে গিয়ে তাকে সাথে সাথে ভর্তি করবো। অ্যান্ড হি সিমড উইকেন্ড, বেসিক্যালি ওভার দ্য মান্থস আমি দেখতে পেলাম সে উইক হয়ে গেছে। তারপর তার ফ্লু হলো, ওই পর্যায়ে গিয়ে তার ফ্লু হলো, ফ্লু থেকে সে আর রিকভারি করতে পারেনি, অ্যান্ড কয়েক মাস পর সে মারা যায়, যেটা খুবই খুবই অস্বাভাবিক, বিকজ ইউকের মতো জায়গায় ফ্লুতে আজ পর্যন্ত অনেক বছরে কেউ মরে নেই, বিকজ দে হ্যাভ ভেরি গুড মেডিকেল ফেসিলিটিস দেয়ার, সামান্য একটা ফ্লুতে তো কিছু হওয়ার কথা না, বাট ইটস ভেরি আনফরচুনেট, আমার এখনো মন খারাপ লাগছে এটার জন্য যে সে মারা গেছিল।
তো হ্যাঁ, আমাদের আমি তারপর আরো একবার আমি আরো একবার রিপিট করতে চাই জায়গাটা, আমার কিছু অসম্ভব লেগেছে, চোখের বর্ণটা একবার দাম।
জি, চোখের বর্ণটা আমার মনে করলে আমার এখন মনে করা লাগছে। তো বেসিক্যালি চোখটা ছিল পুরোপুরি কালো, এবং আমাদের চোখের মনের মতো কালো না, চোখের মনে থেকে আরো বেশি কালো, যেমন ব্ল্যাক হোল, যেমন ওটা ভেতর থেকে যেন কোন আলো রিফ্লেক্ট হওয়ার উপায় নেই, এবং চোখের মধ্যে একটা গভীরতা ছিল যেটা মনে হয় যেমন একটা ইটার্নাল ডার্ক অ্যাবিসের মতো, যে মানে সবকিছু যেন শুষে নিতে চায়, আমাকে যেমন মনে হচ্ছিল শুষে নিতে পারে, যেন সে টেনে নেওয়ার চেষ্টা করছিল চোখ থেকে, সেরকম মনে হচ্ছিল। আর চোখের মধ্যে কোনো অনুভূতি ছিল না, চোখের মধ্যে কোনো এক্সপ্রেশন ছিল না, বাট তাছাড়াও ওই চোখের মধ্যে একটা একটা ইন্টেন্সিটি ছিল, মারাত্মক একটা ইন্টেন্সিটি ছিল, যেটা আমি বলে বোঝানোর চেষ্টা করছি, বাট আই গেস আমি পারছি না
বুঝতে। আপনি বলে বোঝানোর চেষ্টা করবো না, কারণ ভাই ও বোনেরা আমরা দুইবার রিপিট মানে দুইবার বলেছি, রিপিট করেছি। সো আশা করা যায় এরপরে আপনারা আজকে রাতে বা কোনো একটা দিনে এরকম একটা চোখ দেখে ফেলতেই পারেন, স্বপ্নে অথবা জাগরণে। আপনাকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ ভেরি মাচ।
এবং আপনি অনেক কষ্ট করে এসেছেন, সারাদিন জার্নি করে এসেছেন, এবং এখনো পর্যন্ত আপনি ঘটনা বলছেন ক্লান্তিহীনভাবে, আপনাকে অনেক ধন্যবাদ।
থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ।
সো আমরা আবারও আরেকটা ঘটনা যাব, এবং আমাদের সঙ্গে এখন উপস্থিত আছেন এই মুহূর্তে, আপনার নামটা একটু আরেকবার বলবেন সবাইকে।
হাউ লিসেনার্স, দিস ইজ সাকিব ইস্তিয়াক এগেইন।
আচ্ছা সাকিবের আমরা ঘটনা শুনবো, সাকিব কক্সবাজারের ছেলে, এবং আমি কক্সবাজারের সমস্ত কক্সবাজারবাসীকে অনেক ধন্যবাদ দিতে চাই, এবং আমরা কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদেরকে, আসলে কক্সবাজার থেকে কানারাজার গুহা এর মধ্যে কোনো একটা জায়গায় আমাদের পেয়ে যাবেন আপনারা, আমরা এরকম কোন একটা জায়গায় আছি, এবং এই পুরো রাস্তাটাই দেখা যায় যে প্রচন্ড রকমের হন্টেড। সুতরাং কক্সবাজার এবং এই রাস্তাটাতে মানে অসম্ভব অসম্ভব রকমের সব ঘটনা ঘটে, সেই ঘটনাগুলো তো আমরা আসবো। কক্সবাজারের ছেলে সাকিব এবং আরও একজন চট্টগ্রাম চকরিয়া থেকে এসছেন, সুতরাং এখানকার অনেক লোকজন আমাদের সঙ্গে আছেন। আমি কক্সবাজারবাসীকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে আমরা যখন বলেছিলাম যে আমরা বাংলাদেশের কোনো একটা হন্টেড প্লেসে যেতে চাই এবং সেখান থেকে লাইভ করব ভূতাতে, সবচেয়ে বেশি সাড়া পেয়েছিলাম যে শহরটা থেকে সেটা হচ্ছে কক্সবাজার, এবং অসংখ্য মানুষ এইখানে আমাদেরকে ইমেল করেন এবং ইমেল করে জানান যে এখানে আসেন, এখানে আসেন, এখানে আসেন, এবং কক্সবাজারের বিভিন্ন ধরনের যে সমস্ত মানে সৌন্দর্য তো আছেই, তার সাথে যে এইরকম ধরনের কিছু ঘটনা থাকতে পারে, হঠাৎ করে রাতের বেলায় এরকম ধরনের ঘটনা মানে রাতের বেলায় এই সমস্ত আজব ঘটনা করতে পারে, এরা আসলে কারা? আপনারা প্রথমে হিস্ট্রি শুনেছিলেন, এরা কি সেই ইতিহাসের কোন চরিত্র? আপনি কি আসলেই চোখ বন্ধ করে মানে যখন চোখ বন্ধ করবেন এখানে কোন একটা রিসোর্টে বা হোটেলে বা সমুদ্রের পাড়ে বসে ইজি চেয়ারে, তখন কি আপনিও হঠাৎ করে পেয়ে যাবেন ওরকম একটা হলুদ ফুলের গন্ধ, বা আপনিও কি শুনবেন ওরকম কোন কান্না বা চিৎকার, কে জানে? আমরা যাবো সাকিবের ঘটনায়, তবে তার আগে কিছু SMS পড়বো, এবং SMS এর আগে আমরা পড়বো হচ্ছে ফেসবুক কমেন্ট, যারা ফেসবুকে লিখেছেন যে আজ হয়তো অনেক ভালো হবে, লিখেছেন নিলয় আল মামুন, আপনারা ফেসবুক পেজ ভিজিট করে এগুলো সব দেখতে পারেন। আমাদেরকে সজীব লিখছেন ভালো লাগছে, ফেনী থেকে তিনি লিখেছেন। আমাদেরকে বাইজিদুল হক লিখেছেন আমি আছি এট কক্সবাজার উইথ ভূতএফএম, এবং আমাদেরকে লিখেছেন এক মুঠো স্বপ্ন ভাইয়া ভূতএফএম খুব ভালো লাগছে। আমাদেরকে বিপ্লব লিখেছেন ভূতএফএম ইজ দ্য বেস্ট, কেন বললেন ভাই লাইভ করি জন্য নাকি? আচ্ছা আমাদেরকে এছাড়াও আরো অনেকেই SMS করছেন এবং অনেকে আমাদেরকে ইমেল করছেন। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন FORTI FORTI স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, এবং আপনার পাঠিয়ে দিন 9840 নাম্বারে। কিছু নিলে কিছু দিতে হয়, তো আমরা দিয়ে দিব আপনাদের একটা ফুর্তির অ্যাপে যে লিঙ্ক, সেই লিঙ্কটা আপনারা SMS পাঠালে পেয়ে যাবেন। আর যারা আমাদের সাথে ইমেল করতে চান ইমেল করবেন, মোবাইলের আপনারা ইমেল অ্যাড্রেসটি একটু জেনে রাখুন, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@fortyfm.fm। আমরা এখন যে কথা বলতে পারছি না অনেক, সারাদিন যে পরিমাণ ঘোরাঘুরি করেছে এবং কালকে থেকে যেটা শুরু হয়েছে আমাদের উপরে, এখন সুন্দর মানে এখনো যে ভালোভাবে সবকিছু করতে পারছি, এটা কক্সবাজারবাসী এবং আপনাদের সবার দোয়া। এছাড়া আপনারা আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে পারেন www.facebook.com/radio.furti, অথবা চলে যেতে পারেন www.facebook.com/bhutfm.rasel। সো এই সমস্ত পেজে গিয়ে আপনারা কমেন্ট করুন, লাইক দিন আমাদের, এবং আপনারা জানিয়ে দিন আপনাদের সমস্ত অনুভূতির কথা। আমরা চলে যাব একটা ছোট্ট বিরতিতে, এবং বিরতির পরে ফিরে আসবো সাকিবের গল্পে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি এন্ড ডোন্ট স্টপ ফুর্তি।
ভূত FM, দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামিন ফর্ম।
থাকবেন সবসময় বেরিয়ে ফুর্তি 88.2 FM বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক, আর চলছে ভূত FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের কক্সবাজার এবং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসা অতিথিরা। এবং আপনারা সবাই জানেন যে ভূত FM এখন অন্যরকম, উইথ গ্রামীণ ফোন, এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা যেতে চাই বহুদূর। ঠিক যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আমাদের দিকে কক্সবাজারবাসী, ঠিক সেভাবে বাংলাদেশের প্রতিটি প্রান্তে আমরা যেতে চাই ভূত FM নিয়ে। এবং এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন কক্সবাজারের ছেলে সাকিব। এবং আপনার বাসাটা কোথায় একটু আমাদেরকে বলবেন? জি, আপনার বাসাটা কোথায় আরেকবার বলতে হবে। হ্যাঁ,
কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড।
আচ্ছা, ওখানে আপনি থাকেন।
জি।
সো আপনাদের এই এলাকায় এমনিতেই নানান ধরনের ভয়ঙ্কর ঘটনা ঘটে আপনি বলছিলেন, এবং আপনাদের বাসার আশেপাশে অনেক ঘটনা ঘটে আপনি বলছিলেন, এবং এই যে রাস্তার যে ঘটনাগুলো শুনি, এই যে লিফট যায়, এখানে বিভিন্ন ধরনের ঘটনা ঘটে, এগুলো কি আপনারাও শুনে শুনে বড় হয়েছেন?
জি, আমার ছোটবেলা থেকে এই ধরনের ঘটনার সাথে নুন।
আচ্ছা, আপনারা সবাই জানেন এই ধরনের ঘটনা। আচ্ছা, আমাকে একটা কক্সবাজারের খুব এক্সাইটিং একটা ঘটনা বলেন, কি ঘটনা আপনি জানেন শুনি।
এখন যে ঘটনাটা আমি শেয়ার করতে যাচ্ছি সেটি আমি যেখানে থাকি ওখানকার একটি ঘটনা।
আচ্ছা,
এখন থেকে প্রায় এক বছর আগে ঘটনাটি ঘটে যায়। এক বছর আগে আমি যে জায়গাটিতে থাকি ওখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। কনস্ট্রাকশনের কাজের শুরুর দিকে ওখানে যত ধরনের ময়লা আবর্জনা আছে তা সরানোর ব্যবস্থা করা হয়, প্লাস ওখানে যে ধরনের মাঝে ধরনের গাছগুলো আছে যেগুলো কনস্ট্রাকশনের কাজে প্রবলেম ক্রিয়েট করছিল, ওই গাছগুলো কেটে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়। তো নর্মালি কাজ শুরু হয়, তো গাছগুলো আস্তে আস্তে করে কেটে ফেলা হয়। তো গাছগুলো কাটতে কাটতে এক পর্যায়ে একটি বেল গাছ কাটার প্রয়োজন হয়। তো নর্মালি লেবাররা যারা কাজে নিয়োজিত ছিল তারা ওই গাছটি কাটতে যায়। তো দেখা যায় কি একজন, দুইজন, তিনজন ওই গাছটি, সেম গাছটি কাটার চেষ্টা করে, কিন্তু সো ভেরি মাচ আনফর্চুনেট দ্যাট ওই গাছটি কোনোভাবে কাটা যাচ্ছিল না। একটা সাধারণ ধরনের মাঝে ধরনের একটি গাছ কাটতে যারা রেগুলার লেবার তাদের বেশিক্ষণ সময় লাগার কথা না, কিন্তু ওই গাছটি কোনোভাবে কাটা যাচ্ছিল না। অনেকজন চেষ্টা করছিল বাট ওই গাছটিতে কোন ধরনের স্ক্র্যাচ পড়ছিল না। তারপর এক পর্যায়ে দেখা যায় কি একটা লেবার এই বিষয়টা নিয়ে খুবই এক্সাইটেড হয়ে যায়, আর সে মনে করে কি এটা আমিই পারব।
আচ্ছা,
সে তখন করে কি একটি কুড়াল নিয়ে সেখানে যায় এবং গাছটি কাটার খুব চেষ্টা করে, এবং সে বারবার ওই গাছটির উপর তার যত শক্তি আছে সব শক্তি খাটাচ্ছিল। আর হঠাৎ করে হলো কি, সে যখন হঠাৎ করে গাছটির দিকে স্ট্রাইক করলো, তার কুড়ালটি গাছে লেগে তার কুড়ালের যে ধারণ অংশটি আছে তার বিপরীত দিক থেকে তার মাথায় এসে স্ট্রাইক করলো হঠাৎ করে, আর সেখানে তার ব্লিডিং শুরু হয়, আর হি কুডন্ট সারভাইভ ফ্রম স্পট ডেথ।
একদম ওইখানেই
বিষয়টা সম্পর্কে কেউ কোন ধরনের এক্সপ্লেনেশন দিতে পারছিল না, কারণ বিষয়টা অনেক বেশি উইয়ার্ড ছিল, যার কারণে ওখানে যারা স্থানীয় আছে,
এবং একজন যদি উনি যে পরিমাণ অভিজ্ঞ একজন মানুষ, এটা ঘুরে আসার চান্স খুবই কম,
এটা খুবই বেশি অ্যাবনর্মাল ছিল, কারণ
গাছ থেকে ঘুরে আসাটা, গাছের সাথে তো কোপ দিলে সেটা আটকে যাওয়ার কথা, কিন্তু এটা ঘুরে এসেছিল এরকম একটা ঘটনা ঘটেছিল আপনি বলছেন। আচ্ছা, তো এমনিতে কক্সবাজার এলাকায় আপনারা যখন, আপনি বলছিলেন যে আপনার বাবার একজন বন্ধু আছে, তিনিও একটা অদ্ভুত জিনিস দেখেছেন কক্সবাজারের বিচে। আমি মানে এটা খুবই সুন্দর একটা জায়গা, এবং সেটা হচ্ছে আপনাদের মেইন বিচে এরকম চলাফেরা করার কোন ঝামেলা নাই, আপনারা নিশ্চিন্তে ঘোরাফেরা করবেন। এটা একটু অন্যদিকে যেখানে সাধারণত ট্যুরিস্টরা একটু কম যায়, এবং আপনারা যারা এইখানে থাকেন তারা সেখানে একটু ওই যে হাঁটাহাঁটি মাঝে, আপনারা আবার এই ক্রাউডের দিকে আসেন না, বলুন যে বন্ধু বান্ধবের সাথে আসেন,
একটু কোলাহল মুক্ত, যার কারণে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করতে ওই জায়গাটা অনেকে দিয়েছে,
মানে আপনারা ঠিক ট্যুরিস্টদের পছন্দ করেন
না? ট্যুরিস্টদের পছন্দ করি জাস্ট একটু।
ওকে, সো ওইখানে কি হয়েছিল আপনার চাচাই বলবো, চাচার সাথে কি হয়েছিল?
ওনারা যখন মানে ফ্রেন্ড সার্কেল নিয়ে ওনারা একবার সিদ্ধান্ত নেয় কি যেহেতু আমরা সবাই ফ্রি আছি তো আমরা একটা জায়গায় গিয়ে হ্যাং আউট করি একসাথে, স্পেন্ড সাম টাইম টুগেদার। তো তারা ওই জায়গাটিতে যায়, স্পটটিতে যাওয়ার সময় হলো কি, তো তারা ওই বিচের যে স্পটটির কথা আমি বলছি সেই স্পটটিতে যায় এবং তারা আড্ডা দিতে শুরু করে। তো ওখানে তারা চারজন ছিলেন, চারজনের মধ্যে দুইজন করলো কি মানে তাদেরকে বলা হলো যে পাশে তো তরমুজের খেত আছে, এক কাজ করো ওখান থেকে গিয়ে দুইটা তরমুজ নিয়ে আয়। এভাবে ভালো লাগতেছে না বল,
এটা কক্সবাজার ভাষায় কেমন করে বলবে?
একদম জায়গায় দুয়া তরমুজ লুই আন।
আচ্ছা, ওকে, তারপরে?
তো ওরা ওখান থেকে দুজন চলে গেল আর দুজন ওখানে বসেছিল। তো ওখান থেকে যে কোনো একজন আশেপাশে দেখছিল, জায়গাটিকে একটু অবজার্ভ করছিল যেহেতু রাত, তো তিনি দেখলেন তার পেছনে একজন মানুষ দাঁড়িয়ে আছে। তো হঠাৎ ওই জায়গাটিতে একজন মানুষ মানে কোনো সাঙ্গ পাঙ্গ ছাড়া এভাবে দেখাটা অনেকটা আনফর্চুনেট ছিল, যার কারণে উনি মানুষটার কাছে গেলেন, কাছে গিয়ে জিজ্ঞেস করলেন যে আপনি এখানে কি করছেন এত রাতে। মানুষটা কোন ধরনের রিপ্লাই দিচ্ছিল না। তারপর উনি আবার বললেন যে আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনি এখানে কি করছেন, আপনার নাম কি, আপনি কোথায় থাকেন। তিনি কোন ধরনের উত্তর দিচ্ছিল না। তো তিনি তখনই ডিসাইড করলেন যে আবার উনি মানুষটিকে গিয়ে হাত দিয়ে ধরে জিজ্ঞেস করবেন যে আপনি আমার কথার উত্তর দিচ্ছেন না কেন। তিনি যখন এটা করতে গেলেন ওনার কাছে যাওয়ার সাথে সাথে উনি ঘুরে ওনার দিকে একটা লোক দিলেন চোখ বড় করে। এটা দেখে উনি খুব বেশি ভয় পেয়ে যান, আর ভয় পাওয়ার সাথে সাথে উনি করেন কি, ওনার যে আদার যে ফ্রেন্ডটা আছে উনি তার কাছে গেলেন আর তাকে গিয়ে জিজ্ঞেস করতেছে যে দেখ দেখ এখানে এই মানুষটা অনেক উইয়ার্ড বিহেভ করতেছে। এটা উনি জাস্ট তাকে বলে ওই মানুষটাকে দেখাচ্ছে, পিছনে ফিরে দেখলো কেউই নাই ওইখানে, আশেপাশে জায়গাটা এতটা ওয়াইড মানে ওখানে কেউ থাকার সম্ভাবনা নেই, আর উনি আশেপাশে সব জায়গা চোখ বুলিয়ে দেখলেন যে ওখানে আর কিছুই ছিল না।
এরকম একটা ঘটনা ঘটেছিল। সো যারা ঘটনা বলছেন তাদের তো ঘটনা শুনবই, মাঝখানে আমরা কিছু SMS ও পড়ে আসব। এবং আপনারা যদি আপনারা যারা এই মুহূর্তে কক্সেস বাজারে রয়েছেন তাদেরকে আরো একবার বলি যে আপনারা যখন কালকে কানারাজার গুহা অনেকেই হয়তো দেখতে যাবেন আশা করছি, যারা বিশেষ করে যারা কক্সেস বাজারে বেড়াতে এসেছেন এবং বুদ্ধ ফ্রাম শুনছেন, তারা সেখানে গেলে আপনারা জানতে পারবেন যে আমরা সেখানে আজকে সকালেও ভিজিট করে এসেছিলাম। অ্যান্ড ট্রান্সমিটস লাইভ এবং দ্য নাইট কামস অ্যালাইভ উইথ গ্রামীণ ফোন আপনারা সবাই জানেন। আপনারা যদি রেডিও ফুর্তির গাড়ি যারা কয়েকদিন ধরে এখানে আছেন তারা দেখতে পেয়েছেন হয়তো আমাদের স্টিকারওয়ালা গাড়ি জিপি লোক মানে যারা আছেন তাদেরকে আমাদেরকে দেখলে আপনারা বুঝতেই পেরেছেন যে এখানে কিছু একটা ঘটতে যাচ্ছে এবং মোটামুটি কক্সেস বাজারের অনেকেই ব্যাপারটা জানেন। সো আমরা সত্যি এরকম জায়গায় বসতে পারবো এটা আমাদেরই বিশ্বাস হচ্ছে না। আমরা এরকম একটা জায়গায় বসে আছি যার সামনে একটা ছোট্ট খালের মতন একটা মানে কি বলবো যে একটা শাখা চলে এসছে এবং এখন ঠিক ওরকম স্রোত নেই। আমরা বলছিলাম যে অমাবস্যার মতন এবং এখান দিয়েই মাঝিরা, আজকে আমি কোনো ট্রলার যেতে দেখিনি, কালকে যখন এখানে আমরা ভিজিট করতে এসেছিলাম যে হ্যাঁ এইখান থেকেই করছি তখন অনেক ট্রলার যাচ্ছিল পাশ দিয়ে, যারা হচ্ছে আমি যেখানে জিজ্ঞেস করেছিলাম এখানে লোকজনদের যেখানে কি এটা কারা যাচ্ছে, তো ওনারা বলেছিলেন যে এখান থেকে সবাই সমুদ্র থেকে মাছ মেরে তারপরে বাসায় ফিরছে, এরকম টাইপের একটা ব্যাপার। এবং এখানে নানান ধরনের ঘটনা ঘটে। আমাদেরকে স্বাধীন লিখেছেন কালীগঞ্জ থেকে যে আই লাভ ভূত এফএম। আমাদেরকে দিশা ময়মনসিং থেকে লিখেছেন যে এবং রাতে চোখ দেখার কথা বলে ভালো করলেন না। ওকে, আমাদের পাপড়ি ভূতের থেকে লিখেছেন অর্থাৎ ঢাকা থেকে লিখছেন যে আজকের প্রোগ্রাম দারুণ হচ্ছে এবং সাউন্ড সিস্টেম ইজ টু গুড। ও তাই নাকি, আমি মাসুমকে থ্যাঙ্কস জানাবো এবং আমাদের ওখানে মিশু আছেন না, মিশু ভাইকে অনেক থ্যাঙ্কস জানাবো, মিশু ভাই ঢাকাতে বসে আছেন এবং আমরা সবাইকে থ্যাঙ্কস জানাই যারা এই ভূত এফএম টিমের সাথে জড়িত আছেন। আমাদের এখানে মানে যারা অক্লান্ত পরিশ্রম করে, কি পরিমাণ পরিশ্রম করে এটা করতে হচ্ছে মানে এটা আসলে বোঝানোর কোন উপায় নেই। আসলে আমাদেরকে রশ্মি SMS করেছেন আবারও, সপ্ত এবং সৌরভ আমাদের শ্যামলী ঢাকা থেকে SMS করেছেন, সুমন জ্যাকসন আমাদের হাসনাবাদ কেরানীগঞ্জ থেকে SMS করেছেন, আমাদের লাস্ট যে স্পটটা ছিল সেটা ছিল কেরানীগঞ্জ, খুলনা থেকে আনোয়ার এবং তার ওয়াইফ আফরিন আমাদের SMS করেছেন, লিখেছেন ভূত এফএম অসম হচ্ছে। আমাদেরকে এছাড়াও নাফিজ এবং মিম খুলনা থেকে SMS করেছেন। আমি কিন্তু কক্সেস বাজারের পরে সামুদ্রিক এলাকা থেকে বেশি আমরা পাই মেইল পাই, আমাদের খুলনা থেকে প্রচুর ইমেল আসে, আমি এর আগে অনেকবার এটা মেনশন করেছি। আমাদেরকে শাউন এবং অমি SMS করেছেন, আমাদেরকে রাতুল খুলনা থেকে SMS করেছেন, আমাদেরকে মোহাইমিন আমাদের SMS করেছেন নড়াইল থেকে, আমাদেরকে এছাড়াও জুনায়েদ SMS করেছেন নেত্রকোনা থেকে এবং আমাদেরকে আঞ্জিব তারিক কুষ্টিয়া থেকে SMS করেছেন, এখন তো খুলনা ডিভিশন থেকে বেরোতেই পারছি না। আমাদেরকে মোস্তাক বেইলি রোড থেকে SMS করেছেন, আমাদেরকে এছাড়াও কবির জিঞ্জিরা থেকে SMS করেছেন, বাপ্পি মোহাম্মদপুর থেকে SMS করেছেন, সুমন আমাদের SMS করেছেন, আরো অনেকে আমাদের SMS করেছেন এখানে। এবং আপনারা যদি SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা আরও একটা ঘটনায় যাব, তবে আমি প্রতিবারই বলি যারা ইমেল করেছেন, আমরা কক্সেস বাজারে বসে আছি এখানে, আমরা হালকা হালকা লাইটও পেয়েছি সুতরাং তাদের ইমেল পড়তে সমস্যা কি। তো আমি সেরকম একটা ইমেল পড়ছি যেটা আমাদের একজন লিসনার আজকে এখানে উপস্থিত নেই বাট তিনি ইমেলটি করেছিলেন, আমি ইমেলটা পড়ছি। রাসেল ভাই, আমি জানি আপনি সবসময় ভালো দলে এবং ভালো থাকেন, তবুও বলছি কেমন আছেন। আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করে প্রতি সপ্তাহে প্রোগ্রামটা শুনি, আপনি ফুর্তি অ্যাপের কথা বলছেন। আমি ঠাকুরগাঁওয়ে সাংবাদিকতার পেশার সাথে জড়িত। আজ আমি লিসনারদের জন্য ঠাকুরগাঁওয়ের একটা হসপিটালের একটা আধুনিক মর্গের একটা ঘটনা বলতে যাচ্ছি, যা আমি নিউজ সংগ্রহ করতে গিয়ে হাসপাতালের মর্গের রুমে দায়িত্বপ্রাপ্ত শফিক ভাইয়ের থেকে শুনি। ঘটনাটি আজ থেকে 4-5 মাস আগের ঘটনা। শেখ ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় একজন ব্যক্তি মারা যান। তো আমি সেই লাইভ ভিডিও ক্লিপ সংগ্রহ করে ঠাকুরগাঁওয়ের আধুনিক সদর হাসপাতালে যাই। হাসপাতাল থেকে আমার সাথে মর্গে দায়িত্বরত শফিক ভাইকে সাথে দেন। আমি এবং শফিক ভাই দুজনে মর্গের রুমের সামনে যাই। তিনি মর্গের রুমটি খুলতে অপারগতা প্রকাশ করেন। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে ভাই, রুমটি খুলতে আপনার সমস্যা কোথায়? তো তিনি আমাদের বলেন যে কিছুদিন আগে সকাল আনুমানিক 10টার সময় ঠাকুরগাঁওয়ের একটি ক্লিনিকে, নামটা বলা যাবে না, একজন গর্ভবতী মা মারা যান। তো সেই মায়ের লাশটি সদর হাসপাতালের মর্গে রাখা হয়। শফিক ভাই এবং ওই রাতে মর্গের রুমটি যখন বন্ধ করে হঠাৎ চলে যাচ্ছিলেন, সে সময় দেখলেন যে লাশটি মর্গের ভেতরে দাঁড়িয়ে আছে। আমি আবারও বলছি, লাশটি মর্গের ভেতরে দাঁড়িয়ে আছে। তো আমি আরেকটা কথা বলি, শফিক ভাই দীর্ঘ 6-7 বছর ধরে ঠাকুরগাঁও এই হসপিটালে চাকরি করছেন। আকরিন তিনি ওই মর্গে কোনো কিছুই দেখেননি, তবে সেদিন হঠাৎ এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে যান। তিনি ওই মুহূর্তে কি করবেন কিছুই ভেবে পাচ্ছিলেন না। তার সমস্ত শরীর বরফের মতো ঠান্ডা হয়ে যাচ্ছে। তিনি যে চিৎকার দিয়ে কাউকে ডাকবেন সেই শক্তিটিও তার নেই। কিছুক্ষণ পর তিনি সেখানেই অজ্ঞান হয়ে যান। পরদিন তাকে মর্গ থেকে হাসপাতালের অন্যান্য স্টাফরা অজ্ঞানরত অবস্থায় পেয়ে যায় এবং আমরা আরো তার কাছে আমার কাছে আরো ঘটনা আছে, সেগুলো আমি পাঠাবো এবং আমি তার নামটা এই মুহূর্তেই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আচ্ছা, ইনি হচ্ছেন শাকিল আহমেদ, ঠাকুরগাঁ থেকে লিখেছেন। আপনার ভাই একদম হুবহু, কোনো কিছু তো ম্যানিপুলেট করি না আমরা এবং করিনি, নাহলে যদি করে থাকি কালকে নিউজ হবে। নিউজটা হচ্ছে এরকম যে কক্সবাজারে আমরা এসেছি। যাই হোক, আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে আরও একজন আছেন, জিপি অর্থাৎ গ্রামীণ ফোন বন্ধু গ্যারাজের। আমরা সবাই আপনাদের কাছে আপনারা জানেন যে ঘটনা চেয়েছিলাম আমরা এতক্ষণ কক্সবাজারের সাকিবের কাছ থেকে ঘটনা শুনলাম, এখন আমাদের বন্ধু গ্যারাজের এখানে রবিন, রাইট, রবিন এখানে আছেন আমাদের এখানে। এবং রবিন, আপনি আপনার আগে পরিচয় দেন, আপনি কোথা থেকে এসেছেন, কি অবস্থা?
হ্যালো লিসনার্স, আমি রবিন, আমি ঢাকা মিরপুরে থাকি। সো বন্ধু গ্যারাজের একটা মানে কন্টেস্টের মাধ্যমে আজকে আমি এখানে এসেছি।
সো আমি একটু আপনাকে একটু কোশ্চেন করি, আপনি যখন আসলে আমাদেরকে অনেকটা এটা কমপ্লেইন আছে যে আমরা মনে হয় ইমেল পড়ি না, আপনি যখন বন্ধু গ্যারাজে ঘরবাড়া পাঠাচ্ছিলেন তখন আপনি ভেবেছিলেন যে আপনারটা পড়া হবে না? আপনার মধ্যে কিরকম কনফিউশন ছিল, নাকি আপনি একেবারে শিওর ছিলেন যে না আমরা পড়বো এবং আপনি সিলেক্টেড হবেন যে তার ঘটনা আমাদের ঘরের বাইরে, কি মনে হয়েছিল?
হ্যাঁ, অবভিয়াসলি একটা যে কন্টেস্ট যেহেতু মানে অ্যারেঞ্জ করা হয়েছে, অবভিয়াসলি তো এটা জাস্ট ফেলে দেওয়ার জন্য না, আপনি হয়তো বা পড়বেন। সো ওই চিন্তাটা করেই লেখা যে আমার গল্পটা হয়তো বা মানে পাঠালে যদি আপনারা পড়েন ভাল লাগলে অবভিয়াসলি আমি হয়তো বা ডাক পেতে পারি।
ভেরি মাচ। অ্যান্ড আপনি আজকে কেমন এনজয় করছেন?
হ্যাঁ, খুব অসাধারণ আসলে, মানে যেটা চিন্তাও করিনি, খুব তার চেয়েও ভালো একটা।
তো আপনি তাহলে সবাইকে বলেন যে আপনারা বেশি বেশি করে ঘটনা পাঠাবেন, যারা এরপরে আমরা নেক্সট যেখানে যাব সেখানে আসতে হলে মানে ইটস আ ভেরি মানে ইজি প্রসেস, না? একদম
একদম একদম ইজি প্রসেস, জাস্ট খালি মানে জাস্ট ওয়েতে যেভাবে দেয়া আছে ওভাবে করলে আপনার গল্প যদি ভালো লাগে অবভিয়াসলি আপনি খুব ইজিলি চলে আসতে পারবেন। এবং রেডিও ফুটি এবং গ্রামফোন বন্ধু গ্যারাজের ওদের মানে অ্যারেঞ্জমেন্ট খুবই ভালো।
আচ্ছা, তো আমরা বেশি আবার কত ভালো বলতে গেলে আমাদের আপনারা খুঁজে পেয়ে যাবেন। আমরা চলে যাব এখন ঘটনায়। যে ঘটনাটা আমরা শুনবো সেই ঘটনাটা একটু বলবেন, মানে প্রেক্ষাপটটা শুনি আর কি, কোথাকার ঘটনা এটা?
প্রেক্ষাপটটা হচ্ছে যে আমাদের মানে আমার যে আমি যে বাসায় থাকতাম আগে, ওই বাসার এক মানে আমাদের উপর তলায় যে বড় ভাই থাকতেন, ওই বড় ভাইয়ের মানে মানে স্টোরিটা আর কি, মানে উনি উনার লাইফে উনি এই জিনিসটা এক্সপিরিয়েন্স করেন। এবং একটা রাতে উনি যখন আমরা বসেছিলাম, ইলেকট্রিসিটি ছিল না তখন, এই ব্যাপারটা শেয়ার করে আর কি। দেন মানে আমি মানে আমার খুবই ইন্টারেস্টিং লাগে, মানে খুবই কনফিউজিং ছিল আর কি এন্ডিংটা, যে কি হচ্ছিল আসলে। ঘটনাটা শুরু হয় যে এরকম, ওনারা মানে আই মিন একটা ভ্যাকেশনে, উইন্টার ভ্যাকেশনে ওনারা মানে ওনাদের যে সাকিব ভাই ছিলেন ওনাদের গ্রামের বাড়িতে যাবেন, ওনার চাচা মানে এই টাইমটাতে একটু শিকার করেন পাখিটাকে, এরকম টাইপ কিছু একটা। তো তখন ওনার ফ্রেন্ডদেরকে নিয়ে বলেন কাহিনীটা যে শিকারে যাবো, তো ওরা খুব এক্সাইটেড ফিল করে। ওনারা চারজন, উনি সহ চারজন আর কি, ওনারা ওনাদের গ্রামের বাইরের দিকে যান আর কি। তো যেতে যেতে সন্ধ্যার মতো হয়ে যায় অলমোস্ট, মানে সন্ধ্যার দিকে হয়ে যায়, পৌঁছে যায়। তো পৌঁছানোর পর আসলে ওরা বাড়িতে, সাকিব ভাইয়ের বাড়িতে উঠে, ওঠার পর আরেকটা ফ্রেন্ড ছিল ওনার রাহাত, উনি খুব এক্সাইটেড ছিলেন যে কখন শিকার যাবো, কখন শিকার যাবো, খুব একটা মানে এক্সাইটমেন্ট ছিল তার মধ্যে। তো এর মধ্যে মানে চাচা আসেন যার সাথে শিকারে যাওয়ার কথা, তো ওনার সাথে পরিচয় হয়। তো উনি জাস্ট একটা মানে এসে বলেন যে নর্মালের মতো যে হবে হবে, এত দূর থেকে শিকারের জন্য আসছো, অবভিয়াসলি আসা তো পূরণ হবেই, অ্যারেস্ট করো, আমার একটু সময় হলে তখনই যাওয়া হবে। তো ওরা মানে জাস্ট ফ্রেশ ট্রেশ হয়ে চিল করছিল, দেন 11টার মতো তখন বাজে রাত। তো চাচা বললেন যে গেট রেডি, আমরা এখন যাব ওই দিকটায় আমরা যেখানে আমাদের যাওয়ার কথা আসলে। তো ওরা তো খুবই এক্সাইটেড, মানে সব তাড়াতাড়ি হয়ে তাড়াতাড়ি উঠে মানে নৌকায় উঠল আর কি। ওরা মানে একটা যে ডেস্টিনেশনটা সেটা হচ্ছে মানে নদীর মাঝে একটা চরে, তো ওই চরে ওরা নৌকায় উঠে, নৌকায় ওঠার পর মানে সবাই মিলে যাচ্ছে। তো কিছু দূর যাওয়ার পর মানে খাল দিয়ে বের হতে হয় কি নদীতে। সো যাওয়ার পর মানে একদম নিশ্চুপ চারিদিকে, তখন বেরোতে বেরোতে 11:30 মতো বেজে গেছে আর কি। তো নদীর পানির আওয়াজ আর আসলে বাতাসের আওয়াজটা তেমন কিছু ছিল না, খুব একটা মানে শিকার করতে যাচ্ছে বাট একটা পরিবেশটা ছিল, এবং খুব একটা গাছ হমছমে একটা এনভায়রনমেন্ট ছিল আর কি মরতে তখন। তো তারা আসলে ওই মানে কি বলে নৌকায় চাচার সাথে কথা বলতে বলতে খুব মানে একটা এক্সাইটমেন্ট নিয়ে মজা করতে করতে যাচ্ছিল। আর আজকে এখানে অমাবস্যা হলো, ওখানে ওই দিন আসলে পূর্ণিমা ছিল, একদম সবকিছু পরিষ্কার ছিল আশেপাশে। তো ঘন্টাখানেকের পরে আর কি তারা ওই চরে পৌঁছায়, চরে পৌঁছানোর পর ওরা নৌকা থেকে নামার পর নামে অ্যান্ড চাচা নৌকাটা সাইড করে রাখেন। তো ওরা মানে এখানে কাশবন ছিল, ওই কাশবনের দিকে যাচ্ছিল। আর বুঝতেই পারছে না যে মানে সে কি শিকারে যাচ্ছে, কেন যাচ্ছে, বা কি মানে মানে মেইন প্ল্যানটা কি,
কোনো ধারণা ছিল,
কোনো ধারণা ছিল না, বুঝতে পারছে না যে কি হবে আসলে। দেন যাওয়ার পর ওরা কাশবনে একটা জায়গায় বসে আর কি, শিকার জন্য যেরকম নিশ্চুপ একটা ভাবে মানে কি বল প্লেস করতে হয় যে বসতে হয়, যে ওরকম ভাবে করছে। আর ওই সময় আরেকটা জিনিস মেনশন করা হয়নি যে তার সাথে মানে মিন রাইফেল ছিল যেতে শুট করবে শিকারের জন্য। তো উনি ওটা ঠিকঠাক করছেন, বুলেটটা চেক করছেন যে করবে কিনা। তো কিছুক্ষণ ওখানে মানে ওনাদের বসার পরে কিছুক্ষণ পরে হঠাৎ একটা মানে আওয়াজ আসতে থাকে। তো আওয়াজটা দূর থেকে ফার্স্টে মানে পরিচিত না হলেও কাছে আসার পর মনে হচ্ছিল যে মানে কোন একটা পাখি আর সামথিং এরকম কিছু একটা আওয়াজ হচ্ছে। তো একটু পরেই ওনারা দেখতে পাচ্ছে যে একটা সাইড থেকে মানে সাদা এক ঝাঁক কিছু একটা আসছে, এবং মানে জিনিসটা দেখে মনে হচ্ছে যে একদম মানে সাদা কোন একটা চাদর আকাশে ভেসে আসছে। তো মানে ওরা কনফিউজ ছিল যে আকাশ থেকে এরকম পূর্ণিমার মধ্যে সাদা কি ভেসে আসছে। তো খুব কাছে আসা আগ পর্যন্ত মনে হচ্ছে একটা সাদা চাদর লাইক বাতাসে উড়লে যেরকম হয় ওরকম, কিন্তু কাছে আসার পর বুঝতে পারছে একঝাঁক মানে বকের মতো সাদা বক ওরকম টাইপ মানে এসে ওর চারে মানে ওরা বসলো। তো তখন মানে ওরা আসলে বুঝতে না পেরে চাচা যখন দেখলো যে ওরা খুব কনফিউজ কি ব্যাপার এত রাতে, তো চাচা তখন আসলে মানে ডিসক্রাইব করলো যে এই পূর্ণিমার সময়টাতে এই বকগুলো আসলে এই চরে আসে কোন একটা রিজনে, রিজনটা তারা জানে না, বাট এই হিসেবে আসলে মানে শিকার করা যায় অথবা কোনো কিছু ট্র্যাপ দিয়ে বা বন্দুক দিয়ে। তো চাচা তখন প্রস্তুতি নিচ্ছে, বাট ভাইয়া যেটা বলেছিল যে উনি একটা জিনিস খেয়াল করলো যে মানে পাখি সাধারণত বসলে একটা নর্মালি বসে লাইক তারা একটা সার্কেল হয়ে মাঝখানে একটা স্পেসিফিক এরকম ভাবে সাধারণত বসে না। তো ওইখানে মানে এরকম একটা সিচুয়েশন ছিল যে মাঝখানে মানে বসে মাঝখানে একটু স্পেসের মতো ছিল, লাইক মানে এটা উইয়ার্ড লাগছিল দেখতে আসলে, এত অর্গানাইজ তো পাখিতে হওয়ার কথা না। তো চাচা যখন প্রস্তুতি টস্তুতি নিচ্ছে, তো কিছু মানে হঠাৎ করে দেখতে হয় যে মাঝখান থেকে কিছু একটা হয়তো বা রেস করতেছে লাইটের মতো। তো ওই মানে সাদা একটা লাইট আস্তে আস্তে জিনিসটা রেস করে ওদের ওখান থেকে মাঝখান থেকে, এবং জিনিসটা আস্তে আস্তে রেস করতে করতে একটা পর্যায়ে গিয়ে জিনিসটা একটা শেপের মানে শেপ নিয়ে নেয়, লাইক মানে পুরোই মানে শেপ যেটা বলা হয় যে মানুষের মতো ওরকম একটা শেপ নিয়ে নেয়, তো ওরা জিনিসটা বুঝতেই পারছিল না। ইভেন মানে চাচা নিজেও খুব অবাক হয়ে তাকিয়েছিল যে মানে কি হচ্ছিল আসলে ওখানে, হোয়াট ইজ হ্যাপেনিং। দেন মানে হঠাৎ করে জিনিসটা যখন মানে রিস করলো, একটা শেপ নিয়ে নিল, আস্তে আস্তে মনে হচ্ছিল যে ওটা ওদের দিকে ধীরে ধীরে খুব মানে মানে এত জায়গার মধ্যে ওরা লুকিয়ে আছে, তাও ওদের দিকেই জিনিসটা মানে আসছিল খুব ধীরে ধীরে। ওরা মানে এই জিনিসটা নিয়ে সবাই খুব মানে আস্তে আস্তে মানে খুব ফ্যাকাশ হয়ে যাচ্ছিল, কেউ তো কাউকে দেখার পরও কোনো অবস্থাই ছিল না। তো সাকিব ভাই নিজের যে এক্সপিরিয়েন্সটা বলতেন যে উনি মানে এরকম একটা সময় মানে হঠাৎ যখন মানে মনে হচ্ছে যে কাছে আসছে, উনি জাস্ট মানে জিনিসটা মানে নিতে না পেরে মানে উনি জাস্ট সেন্সলেস হয়ে যায় ওই জায়গাটা সেন্সলেস হয়ে যায়। অ্যান্ড মানে তারপর উনার যখন জ্ঞান ফেরার পর উনি জাস্ট দেখেন যে উনি ওনার মানে গ্রামের যে বাড়িতে গিয়েছিলেন জার্নি করে, ওখানেই তিনি উঠেছেন এবং টাইমটা সন্ধ্যায়, যে সন্ধ্যায় ওরা পৌঁছেছিলেন ওই সন্ধ্যারই একটা টাইম উনি ওখানে উঠলেন। এবং ওনার বন্ধুরা বলছে কি ব্যাপার মানে এতক্ষণ ধরে কইছিলি, তোকে ডাকাডাকি করছি, আমরা তো শিকারে যাব। তো উনি জিনিসটা আসলে মানে মিলাতেই পারছিলেন না যে উনি মানে এটা উনি টোটালি শিওর যে এটা কোনো স্বপ্ন বা কিছু ছিল না, উনি এক্সপিরিয়েন্স করে আসছেন। কিন্তু ওখানে এনভায়রনমেন্টে উনি এমন ভাবে বলতেছে যে কি আমরা শিকারে যাবো আর সামথিং, বা কই ছিল তখন আমরা ডাকাডাকি করতেছি, তো ওনার কোনো হুঁশই ছিল না এরকম টাইপ। তো উনি নিজে আসলে একটা ধাঁধার মধ্যে যে আমি কি আসলে কি হলো আমার সাথে। দেন উনি এতটাই মানে স্ক্যার ছিলেন যে ভয় পেয়ে গেছিলেন উনি আর মানে ওই সময় উনি তো জাননি ওনার ফ্রেন্ডদেরকেও মানে উনি যেতে দেননি। অ্যান্ড মানে ওই শিকারে যাওয়ার যে প্ল্যানটা ছিল যে উনি যাবেন, ওই শিকারে যাওয়াটাই উনি ক্যান্সেল করে দেয় আর কি। ওনারা জাস্ট একদিন থেকে পরের দিন সকালে রওনা দিয়ে চলে আসেন আর কি।
অনেক ধন্যবাদ। এবং আমি আরো একবার আপনাদের সবাইকে জানিয়ে দিই, আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি, আর চলছে এই সময় ভূত FM। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। তো যাই হোক, আমি এর মধ্যে কক্সবাজারের আরো একজনকে পেয়ে গেছি। আপনি একটু আমাকে বলবেন, এদিকে আসেন, আপনি আমাকে একটু বলেন তো দেখি যে এই যে রাস্তাঘাটে আমরা শুনি যে অনেক সময় লিফ্ট চায়, এই ব্যাপারটা আসলে কি?
এক ড্রাইভার মাছ নিয়ে যাওয়ার পথে এক শিশু, একদম বাচ্চা শিশু, লিফ্ট চাই। তখন ওই শিশুর এমন অবস্থা, ওই ড্রাইভার যখন ধরতে যাই পুরোপুরি একটা পরিপূর্ণ একটা পুরুষের মতো আওয়াজ, তখন ওই ভয় পেয়ে যায়। একটা শিশুর আওয়াজ তো স্বাভাবিক হবে, কিন্তু ওই রকম না। তো ওই ধরনের ঘটনা,
এরকম ধরনের ঘটনা এখানে রেগুলার ঘটে
এবং মেয়েও দেখা যায় মাঝে মধ্যে,
মাঝে মাঝে মেয়েও দেখা যায়। এবং এই রাস্তায় মাঝে মাঝে ড্রাইভারদের কাছে এরকম ধরনের সবাই লিফট চায়।
হ্যাঁ, লিফট চায়, আবার আলো চলে যায় গাড়ির।
গাড়ির আলো চলে যায় মানে বুঝি নাই,
রাইডের আলো চলে যায়
রাস্তায়, তখন যখন ওই সময়টায় আলো বন্ধ হয়ে যায়। কালকে আমাদের একবার বন্ধ হয়েছিল, তবে এটা অন্য কারণ ছিল, কারণ গ্যাস শেষ হয়ে গেছিল, তেলে আমাদের কনভার্ট করতে হয়েছে। কালকে আমাদের লাইট একবার অফ হয়েছিল, এটা অবশ্য একেবারে ওইরকম কিছু না। আমরা ওই স্পট দেখে ফিরছিলাম আর কি, সে সময় হঠাৎ করে যেখান থেকে আমরা শো করছি সেখান থেকে ফেরার সময় আমরা হঠাৎ করে দেখলাম যে আমাদের লাইটটা অফ হয়ে গেল এবং আমরা সবাই একসাথে ভয় পেয়ে গেলাম। তবে আমাদেরকে আশ্বস্ত করে আমাদের ড্রাইভার সাহেব জানালেন যে গ্যাস ফুরিয়ে গেছে, এখন তেলে চলতে হবে। আচ্ছা যাই হোক, আপনি একটু আপনার নামটা একটু প্লিজ বলবেন প্লিজ।
লুচানার, আমি বিলাস বিশ্বাস বলছি।
আপনি এখানে থাকেন? আচ্ছা, আমি আপনাদের পাহাড়ের চূড়ায় একটা বাসা আছে, আমি কোন ঠিকানা ঠিকানা কিছু বলছি না, একটা ঘর আছে সেখানে, আপনি বলছেন যে ওইখানে নাকি আপনারা মাঝে মাঝে মানুষজনদের কাজ টাজ করতে দেখেন, এরকম মানে সেটা অনেকদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে?
পরিত্যক্ত
অবস্থায়। কত বছরের পুরনো বিল্ডিং হতে পারে ওইটা?
এটা আপনার ওই বিল্ডিংটা আপনার বাংলাদেশ স্বাধীনের আগে করছে,
স্বাধীনের আগে করেছে। এবং এখন ওই বিল্ডিং এ কি ইলেকট্রিসিটি আছে?
না,
ইলেকট্রিসিটি নাই, মানুষজন যাওয়া আসাও করে না। কিন্তু মাঝে মাঝে কি দেখেন আপনারা রাতের বেলা?
মাঝে মাঝে আমি নিজেই দেখছি ওইখানে, যেটা হচ্ছে আপনার হঠাৎ করে রাতে অফিসে যখন উঠছি তখন দেখি কি একটা ইয়ে আছে, আপনার একটা মহিলা ওইখানে বসা। আমি লাইট মেরে কাছে গেছি, কাছে যাওয়ার পরে মহিলাটা পিছন থেকে প্রায় আমার পাহাড় পর থেকে 100 ফিট নিচে পড়ে গেছে।
আচ্ছা,
100 ফিট নিচে পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে আমি হঠাৎ করে ইয়ে করলাম, দৌড়িয়ে মানে আমার অফিসের ভিতর চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি লাইট মেরে পরে আর কিচ্ছু পাই না, কোনো কিছুই দেখি না। হ্যাঁ, তারপরে কি করি, পরে দেখি যে একটা বিড়াল ওইখানে, বিড়ালটা দেখে আমি অতম্ভ হয়ে গেলাম। তবে আমাদের একটা স্টাফ ছিল, আমাদের আগে স্টাফ, ওই লোকটা বলছে যে ওই বিড়ালটাকে আমি আগেও দেখছি, সেই লোকটা আমাকে বলছে যে এই বিড়ালটাকে কিছু বলবা না, এই বিড়ালটা এখানে থাকে, কোন ইয়ের যেন না করে।
আচ্ছা, ওই অফিসে কি আপনারা মাঝে মাঝে এখনো কাজ টাজ দেখেন বা এরকম কিছু দেখেন অফিসের ভেতরে?
অফিসের ভিতরে না, অফিসের বাইরের সাইডটাই,
বাইরের সাইডটা। ওই অফিসে কেউ কি যায় এমনিতে? নরমালি কোনো সময় যায় ঢোকে টোকে?
হ্যাঁ হ্যাঁ যায়,
যায়। কিন্তু তারপরে ওই অফিসে কোনো সময় কাজ হয় না, এবং আপনারা একটা কথা আমি শুনেছিলাম যে ওইটা ভেঙে যে নতুন কিছু করবে এরকম ধরনের কোনো প্ল্যান মনে হয় নাই?
হ্যাঁ প্ল্যান আছে,
এখন প্ল্যান আছে,
এখন প্ল্যান করতে না।
আচ্ছা, এখন প্ল্যান আছে যে নতুন করে ওইটা আবার করবে, এবং ওই 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 অফিসের সামনে আপনার এরকম ধরনের ঘটনা?
হ্যাঁ, অফিসের সামনে, গেটের বাইরে।
ওকে, অনেক থ্যাংকস আপনাকে। আমরা একটা ছোট বিরতিতে যাব, এবং বিরতির আগে আমরা কিছু SMS পড়ে আসতে চাই। অনেকক্ষণ ধরে SMS পড়া হয়নি, আমি দেখতে পাচ্ছি ইফতি আমাদের SMS করছে। বাই দ্য ওয়ে, উনি হচ্ছেন, আপনার নামটা আরেকবার বলবেন প্লিজ, বিলাস বিশ্বাস, এবং তিনি বিসিকারি, তিনি হচ্ছে আসলে একজন বাগেরহাটের লোক, তিনি এখানে চাকরি সূত্রে আছেন। আপনারা এনাকেও খুঁজে বের করতে পারেন, যে নামগুলো আমরা বলছি, সাকিবকেও আপনারা পেয়ে যাবেন এখানে যারা আছেন, এবং আমাদেরকে ইফতি। আমি সাকিবের বাবা মা দুজনকেই অনেক থ্যাংকস জানাতে চাই, ওনারা অনেক টেনশন করছিলেন, বাট ফাইনালি সাকিব আমাদের সঙ্গে, ওনারা অনেক টেনশন করছিলেন যে কি হবে। শরফ আমাদের SMS করেছেন, এবং তিনি বলছেন যে অ্যাপটার, তিনি অনেক ফুর্তি অ্যাপের প্রশংসা করেছেন। আমাদেরকে ফারুক SMS করেছেন গাজীপুর থেকে, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি প্রিয়াঙ্কা কেরানীগঞ্জ থেকে। অমি আমাদের SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন আনু এবং লাবু ঢাকা থেকে। আজকে স্টোরিগুলো তার কাছে অনেক সুন্দর লাগছে, সেটা তিনি জানিয়েছেন আমাদেরকে। এছাড়াও রাব্বি নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন আমাদেরকে। এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি তাওহিদ ঢাকা গ্যান্ডর থেকে। শাহেদ আমাদের SMS করেছেন চাঁদপুর থেকে। আমাদেরকে শামীম বগুড়া থেকে SMS করেছেন, এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি SMS করতে চান, মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন ফুর্তি, FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নম্বরে। এবং আমাদেরকে দেখতে পাচ্ছি যে ফেসবুকে অনেকে লিখছেন, এবং অনেকে কক্সবাজারের প্রশংসা শুনেছেন। আমাকে বলছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যদি কক্সবাজারের ন্যাচারাল মিউজিক হতো। আচ্ছা, ন্যাচারাল মিউজিক আমরা আপনারা চাইলে কিন্তু কিছুক্ষণের জন্য মিউজিকটা অফ করে আপনাদের এখানে ন্যাচারাল সাউন্ড শোনাতে পারি। আসলে আমি বলছিলাম শুরুতেই যে সত্যি কথা বলতে, যেটা যে অমাবস্যা চলছে এবং সমুদ্র বেশ দূরে এখান থেকে, সো মানে সমুদ্র সরে গেছে চরের চর থেকে এখন, মানে আপনি যেখানে যান মোটামুটি কিছু কিছু জায়গা ছাড়া ম্যাক্সিমাম জায়গা থেকে সমুদ্র দূরে। এবং আমি যেটা এখানকার এলাকাবাসীর কাছে শুনেছি, এবং যখন পূর্ণিমা হয় তখন নাকি আবারও পানিটা বেশ কাছাকাছি চলে আসে। আমাদেরকে ভয় লাগছে তবুও শুনছি, এটা ফেসবুকে লিখেছেন ফাহাদ বিন অভি। আমাদেরকে ছাড়াও আরো অনেকে এখানে লিখছেন, আপনারা চাইলে চলে যেতে পারেন www.facebook.com/radio.furti, এবং আপনারা চলে যেতে পারেন www.facebook.com/bhutfm.rasal। আমাদেরকে ইমেইল যেটা পড়লাম সেটার প্রশংসা করেছেন অনেকেই দেখতে পাচ্ছি। আমাদেরকে এছাড়াও ফারহা অরিন লিখেছেন যে আজকের এপিসোডগুলো ভালোই লাগছে। আপনারা ফেসবুকে যারা কমেন্ট করছেন, কাইন্ডলি আপনারা কোথা থেকে করছেন, কারণ আপনারা অনেকেই দেশের বাইরে থেকে করেন, সুতরাং দেশের বাইরে থেকে যদি কেউ করেন তাহলে অবশ্যই আপনারা নামটা উল্লেখ করবেন যে কোন জায়গা থেকে আপনারা সেটা করছেন। কক্সবাজার থেকেও আমি আপনাদের প্রোগ্রামে যেতে পারলাম না, আমাদেরকে লিখেছেন, আমাদেরকে বাইজিদুল হক লিখেছেন, ইটস মাই ব্যাড লাক, বাট আজ খুব ভালো লাগছে বিকজ কক্সবাজার এই প্রোগ্রামটা হচ্ছে, এবং স্টোরিগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগছে। বাইজিদ, আমরা আপনার শহরে, এবং আপনি আশা করছি যে মানে ওই যে সাকিবের বাসা কথা শুনলেনই তো, সো আপনারা মানে এরপরে নিশ্চয়ই, এরপরে কোনদিন কক্সবাজারে আসি, ডেফিনেটলি আপনার সাথে দেখা হবে আমাদের। আমাদেরকে দাবাং তানভীর লিখেছেন চরম, এবং তার গুজবাম্প হচ্ছে রীতিমতো, তিনি সেটা লিখেছেন। আমাদেরকে এছাড়াও আরো অনেকেই SMS করছেন, আমি আশা করছি যে আপনারা যারা, আমি নিয়মটা বলে দিই আরেকবার, মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি, FORTI40 স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যারা ইমেল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@forti.fm। যাই হোক, আমাদেরকে একটা ছোট বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পরে আমরা আবারও ফিরে আসব, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড রেডিও ফুর্তি, অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
করছেন সবসময় রেডিও ফুর্তি ওয়েলকাম ব্যাক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা, এবং আপনারা শুনছেন সবসময় রেডিও ফুর্তি। আর চলছে ভূত এফ এম, আপনারা সবাই জানেন ভূত এফ এম এখন অন্যরকম উইথ গ্রামীণ ফোন। এবং আমরা আরো এরকম বিভিন্ন জায়গায় যেতে চাই, আজকে যেমন কক্সবাজারে এসেছি সেরকম আরো বিভিন্ন জায়গায় আপনাদের নিয়ে যেতে চাই। এবং আপনাদেরকে আজকে যারা এখানে এসছেন তারা যেমন অলরেডি দেও পাহাড় দেখে এসছেন, এবং তারা আরো কিছু জায়গা দেখবেন, যেমন কানারাজার গুহা দেখবেন, আরো বেশ কিছু হন্টেড জায়গা দেখবেন তারা। সুতরাং এই আমরা নেক্সট যেখানে যাব সেখানে কিন্তু আপনিও হয়ে যেতে পারেন সেরকম একজন। আপনারা জানান যে আপনাদের এলাকায় এরকম বিশেষ ধরনের কোন ঘটনা আছে কিনা যেখানে আমরা যে লাইভ করতে পারি ভূত এফ এম। আমাদের দেখতে পাচ্ছি যে আরেকটা আমাদের এই মুহূর্তে ইমেল পড়তে হচ্ছে, আমাদেরকে একজন ইমেল পাঠিয়েছেন আমাদের একজন লিসেনার, এবং তিনি লিখেছেন যে হাই রাসেল ভাই, কেমন আছেন? আশা করি ভালো আছেন, কেননা আপনি সর্বদাই ভালোর দলে। আমি কিশোরগঞ্জ উপজেলার সদর উপজেলা হারুয়া এলাকা থেকে রেজা বলছি। আমি রেডিও ফুর্তির ভূত এফ এম এর একজন নিয়মিত শ্রোতা। যেদিন থেকে ভূত এফ এম শুরু হয় তখন থেকে আমি এবং আমার মা এই অনুষ্ঠানের একটি এপিসোডও মিস করিনি। অবশ্য ভুলবশত মিস হয়ে গেলেও মিস হয়ে যাওয়া এপিসোডটি পরে ডাউনলোড করে শুনে নিয়েছি। আসলে ভাই, প্রথমেই বলে রাখি যে আমাদের কাছে বহু ঘটনা আছে যেগুলো আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত, এবং আমাদের পরিবারের সাথে সম্পৃক্ত সবগুলো ঘটনাই আমার মার মুখ থেকে শুনেছি। এর মধ্যে কোনটা ওনার নিজের, কোনটা আত্মীয় স্বজনের। ইনশাআল্লাহ ঘটনাগুলো ধারাবাহিকভাবে ভূত এফ এম এর শ্রোতাদের কাছে শেয়ার করব। আমি এর আগে কখনো গল্প আপনাদের কাছে পাঠাইনি, এটাই আমার আপনাদের কাছে পাঠানো প্রথম ঘটনা। কারণ আমার মা কখনোই চাইতেন না কোনো ঘটনা শেয়ার করা হোক। এর কারণ হল আমার মায়ের বিশ্বাস যে প্যারানর্মাল বিষয় যেন তেন কারো কাছে শেয়ার করার মানে হল নিজের বিপদ ডেকে আনা। এটা তাদের কাছেই শেয়ার করা উচিত যারা এই বিষয়ে অধিক জানেন এবং যারা এর সমাধান কিংবা এই বিষয় থেকে রক্ষা করতে পারবেন। তিনি অর্থাৎ আমার আম্মা আরও বিশ্বাস করেন যে কেউ যদি কোনো প্যারানর্মাল ঘটনা শুনে বলে যে না এটা ফালতু একটা ব্যাপার, তাহলে তাদের একদিন না একদিন অবশ্যই বিপদে পড়তে হবে। যারা প্যারানর্মাল বিষয়ে বিশ্বাস করেন তারা এইগুলো নিয়ে পরবর্তী ব্যঙ্গ বিদ্রুপ করবেন এই ভয়ে উনি কারো কাছে শেয়ার করতে আমাকে সর্বদাই নিষেধ করতেন। যাই হোক, আমার ব্যাপক অনুরোধের কারণে তিনি ঘটনাগুলো ভূত এফ এম এর শ্রোতাদের কাছে শেয়ার করতে রাজি হন। আশা করি আপনাদের ভালো লাগবে। ঘটনাটি ঘটে আমার মায়ের সাথে। আমার বাবা ছিলেন পুলিশ সাব ইন্সপেক্টর। পুলিশের চাকরি করার সুবাদে আমার বাবাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বদলি হতে হতো। তো বাবা যেখানেই বদলি হতেন সেখানে মাকেও নিয়ে যেতেন। যখন তখন 1977 সালের জুলাই অগস্ট মাস বাবা টঙ্গী থেকে বদলি হয়ে চলে এলেন কুমিল্লা সদরে। সদর থানার গাংচর এলাকার একটি বাসা ভাড়া নিলেন। এই এলাকায় তখন বাড়ি বলতে এই বাড়িটি ছিল, অন্যান্য বাড়িগুলো অনেক দূরে দূরে। আর হ্যাঁ, আশেপাশে স মিল ছিল বেশ কয়েকটা। বাড়িটা ছিল এরকম, ওপরে টিন শেড, চতুর্দিকে মলি বাঁশের বেড়া, কোনো জানালা ছিল না, একটা মাত্র দরজা। বাড়িটা ছিল বেশ পুরাতন, পরিত্যক্ত, স্যাঁতস্যাঁতে একটি হিন্দু বাড়ি। এই বাড়িটা দেশভাগ হওয়ার পর যখন হিন্দুরা এদেশ থেকে কিছু যারা চলে যান ইন্ডিয়াতে, তখন এখানে একজন মুসলমান তিনি এই বাড়িটি কিনে ফেলেন এবং তিনি সেটার মালিক হন। তিনি এই বাড়িটি কিনে নিয়েছিলেন এবং মূল বাড়িটা ছিল একটা পুরনো টাইপের বাড়ি এবং সেখানে কেউ থাকত না। বাংলো থেকে একটু আশেপাশে মলি বাঁশের বেড়া দেওয়া বাসাটাই ভাড়া নেওয়া হয়েছিল। বাড়িওয়ালা এবং তার স্ত্রী দুজনেই ছিলেন অমায়িক ভালো মানুষ। বাবা মা দুজনেই তাদেরকে চাচা চাচি বলে ডাকতেন। এই বাড়ির 20-30 গজ পেছনে ছিল গোমতী নদী এবং নদীর সাথে তীর ঘেঁষা একটি পরিত্যক্ত শ্মশান আর ঘন জঙ্গল। বাড়ির সাথে কোনো টয়লেট বা কলতলা ছিল না, কলতলা যাও ছিল তা ওই শ্মশানের ধারে। ওটা ছিল পুরুষদের জন্য, মহিলাদের টয়লেট ছিল বাসার অর্থাৎ বাড়ির পেছনে বেশ খানিকটা দূরে, ওটাও খুব কাছে ছিল না। তখন আমার মায়ের কোলে তাদের প্রথম সন্তান মানে আমাদের সবার বড় ভাই, তার নাম রাখা হয়েছিল রুহুল আমিন। কুমিল্লায় যখন বাবা বাসাটি ভাড়া নেন তখন ভাইয়ের বয়স ছিল 2 মাস। ভাই জন্মের পর আমার মায়ের সাথে একটি অস্বাভাবিক ঘটনা ঘটে। ঘটনাটি এরকম, আমার মা ছিলেন বেশ ধার্মিক মহিলা, নিয়মিত নামাজ কোরআন শরীফ পড়তেন, ধর্মকর্মের প্রতি তার প্রবল ঝোঁক ছিল। কুমিল্লায় আসার আগে টঙ্গীতে আমার ভাইয়ের জন্ম হয়। জন্মের পর সে সবসময় শুধুই কাঁদত, কাঁদতে কাঁদতে এমন অবস্থা হয় যে কাঁদলে তার গলা দিয়ে আর আওয়াজ বের হতো না, চোখ দিয়ে পানি পড়ত আর মুখ দেখলে বোঝা যেত যে সে কাঁদছে। এমন অবস্থায় আম্মা একদিন তাকে ফিডার খাইয়ে বিছানায় শুয়ে রাখে, সে তখনও কাঁদছে। আম্মা নামাজ পড়া অবস্থায় হঠাৎ করে শুনতে পায় যে আমার ভাই রুহুল আমিন 5-7 বছরের বাচ্চার মতন খিলখিল করে হেসে উঠছে এবং হেসে উঠে আবার কয়েক সেকেন্ড পরে থেমে যায়, অথচ তার বয়স তখন অনেক কম। এবং আম্মা এই বিষয়টি আমার খালার সাথে শেয়ার করে এবং খালা বলে সবকিছু না আল্লাহর নাম নাও। এবং বলে রাখা ভালো, আমার খালার অনেক ঘটনা আছে যেগুলো পরে এক সময় শেয়ার করব। যাই হোক, আমার বাবা সকাল সকাল থানা অফিসে চলে যেতেন আর ফিরতেন অনেক রাতে। আম্মা এই সারাটা সময় রুহুল আমিনকে নিয়ে বাসায় একা একাই থাকতেন। কুমিল্লায় আসার পর আম্মার যে জিনিসটা নিয়ে সমস্যা হয় সেটি হল পানি। সাংসারিক কর্মকাজের জন্য বারবার ওই দূর থেকে পানি আনাটা বেশ বিরক্তিকর ও কষ্টের বলে বাবা মাকে তার বড় একটা তাগাড়ি বা গামলা জাতীয় পাত্র কিনে দেন, যাতে আম্মা সারাদিনের পানি ওই গামলাতে রাখতে পারেন। এই গামলাটা বাসার বারান্দায় রাখা হতো। একদিন দুপুরবেলা আম্মা ভাইকে বিছানায় শুইয়ে দিয়ে রেখে বার্লি জাল দিয়ে তা ঠান্ডা করার জন্য ভাইয়ের মাথার একটু দূরে ছোট একটা হাড়িতে ওই জাল দেওয়া বার্লি রেখে পানি আনতে শ্মশানের কাছে ওই কলতলায় যান। আম্মারও তখন বয়স কম, যার কারণে তিনি কারো কোলে বাচ্চা দিতেন না বা কিংবা বাড়িওয়ালাদের কলতলায় পানি আনতে যেতেন না। বেশ লাজুক প্রকৃতির ছিলেন তিনি। পানি এনে যখন ঘরে প্রবেশ করলেন তখন দেখলেন একটা বিশাল কালো রঙের কুকুর ভাইয়ের কাছে বসে বার্লি খাচ্ছে এবং আম্মা এটা দেখে ভয়ে চিৎকার দিয়ে ওঠেন। চিৎকার শুনে কুকুরটা এক লাফ দিয়ে বের হয়ে বারান্দায় এসে দাঁড়ায় আর মার দিকে ভয়ঙ্কর ভঙ্গি নিয়ে তাকায়। কুকুরটার তাকানোর ভঙ্গি দেখে আম্মার মনে হচ্ছিল কুকুরটা তাকে ব্যঙ্গ করে কি যেন বলতে চাইছে। আম্মা যতই হাত তুলে কুকুরটিকে হিস হিস করে তাড়ানোর চেষ্টা করছিল, কুকুরটা ততই ভিংচি কাটার মতো করে ভঙ্গি করছিল এবং দাঁতগুলো বের করে আম্মাকে ভয় দেখাতে থাকে। আম্মা উপায় না দেখে ভয়ে খুব জোরে চাচি বলে চিৎকার দেন। চাচি শুনতে পেয়েছিলেন কিনা আম্মা জানেন না, তবে কুকুরটা শেষ পর্যন্ত কি মনে করে নদীর ধারে শ্মশানের দিকে চলে গেল। খুব দুঃখজনক ব্যাপার হল যে ওই দিন আমার ভাইকে অনেক জোরাজুরি করেও কিছু খাওয়ানো যায়নি এবং ওই দিন সন্ধ্যার দিকেই বাবা অফিস থেকে ফিরে আসেন। রাত 9টার দিকে আমার ভাই মারা যায়। মৃত্যুর সময় আমার এই ভাইয়ের বয়স ছিল মাত্র 81 দিন। ঘটনা এখানেই শেষ নয়। প্রথম সন্তান হারিয়ে আমার বাবা মা দুজনেই মানসিকভাবে ভেঙে পড়েন এবং ভীষণ কষ্ট পান তারা। এবং কয়েকদিন পর তাদের বাবা একটা আমাদের বাবা মিটিংয়ে যোগ দিতে ঢাকায় একটা অফিসে যান এবং তারা আমার বাবা অফিস থেকে একটা মহিলা, তার নাম হচ্ছে আলমের মা, যিনি থানার ব্যাচেলরদের রান্নাবান্না করে দিতেন, আম্মাকে সান্ত্বনা দেওয়া, দেখাশোনা করা এবং ফুড ফরমাশ খাটা, এই সমস্ত দায়িত্ব তিনি পালন করতে থাকেন। আলমের মা ছিলেন মোটামুটি বয়স্ক মহিলা। তিনি ঘরের পানি আনতেন, রান্নাবান্না, কাপড় চোপড় ইত্যাদি ধুয়ে দিতেন। ভাই মারা যাবার 3-4 দিন পরে এক রাতে আনুমানিক 12টা হবে, তখন আম্মা এবং আলমের মা মিলে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। তখন তাদের নাকে একটা বিদঘুটে মোটকা আষ্টে গন্ধ এল। মাছ কাটার পর মাছের নাড়িভুড়ি ফেলে দিলে ওইগুলো পচে গিয়ে যেমন গন্ধ হয় ঠিক সেরকম একটা গন্ধ। আলমের মা আমার কানে কানে বললেন, আপা জায়গা থেকে নড়েন না, পিশাচ আসছে। আম্মা ভয়ে ওনাকে জড়িয়ে ধরলেন। এরপর দুজনই শুনতে পেলেন যে বারান্দায় রাখা গামলা থেকে গরুর মতো কোনো প্রাণী ফুঁস ফুঁস করে নিঃশ্বাস নিচ্ছে এবং পানি খাচ্ছে আর ধুপধাপ করে লাফাচ্ছে। গরু পানি খেলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন করে প্রাণীটা পানি খাচ্ছে। আম্মা তখন কি হচ্ছে দেখার জন্য মনের ভেতর সাহস জোগাড় করে দরজা খোলার জন্য উঠে দাঁড়ান এবং আলমের মাকে ফিস ফিস করে বলেন যে গরু আমার সব পানি খেয়ে ফেলল। তখন আম্মার মনে হচ্ছিল যে গরুটাকে যেন কি যেন বেঁধে রেখেছে আর গরুটা দড়ি ছেড়ে পালানোর চেষ্টা করছে। আলমের মা বয়স্ক মহিলা, তিনি তো বিষয়টা আগে থেকেই বুঝে গেছেন। তিনি তৎক্ষণাৎ আম্মার একটা হাত খপ করে ধরে ফেলেন এবং মাকে আশ্বস্ত করেন যে সকালে যত পানি লাগে তিনি এনে দেবেন। এবং তিনি এনে দিবেন এখন জায়গা থেকে, তিনি যেন না নড়েন। এভাবে দুইজন ভয়ে জড়সড় হয়ে কতক্ষণ বসেছিলেন তা আম্মা বলতে পারবেন না। আম্মা এবং আলমের মা দুজনেই দোয়া দুরুদ পড়তে লাগলেন। কিছুক্ষণ পর মনে হল যে গরুর পানি খাওয়া শেষ, দুজনই উঠতে যাবেন। এমন সময় হঠাৎ ঘরের লোহা কাঠের দরজায় কে যেন এমন একটা ধাক্কা দিল যে পুরো ঘরটা কেঁপে উঠল। মনে হল যে ঘরটা এখনই ভেঙে যাবে। এভাবে কিছুক্ষণ দরজাতে ধাক্কা পড়তে লাগলো আর পুরো ঘরটাও কাঁপতে লাগলো। ঘরের বাঁ পাশের ঘরের বাঁশ এবং টিনের মধ্যে আওয়াজ হচ্ছিল ঝিনঝিন করে। আম্মা আর আলমের মা একে অপরকে জড়িয়ে ধরে আল্লাহকে ডাকতে লাগলেন। কিছুক্ষণ পর আওয়াজ থেমে যায় আর বাইরে খুব জোরে শোঁ শোঁ করে বাতাস বইতে থাকে। এই বাতাস একবার ঘরের চালের উত্তর দিক থেকে দক্ষিণ দিকে, আবার আরেকবার পূর্ব থেকে পশ্চিম দিকে যায়। বাতাস ঠিক যেমন হঠাৎ করে এসেছিল তেমনি হঠাৎ করেই থেমে যায়। সেই রাতে তাদের ঘুম হয়নি, আর কিছু ঘটেওনি। ভোরের দিকে দুজন দ্রুত বাইরে এসে দেখেন যে গামলার পানি যেমন ছিল তেমনই আছে, কেউ পানি খায়নি। তবে গামলার পানিতে কিছু লম্বা কালো কুচকুচে কয়েকটি পশমের মতো কি যেন পড়ে আছে। প্রত্যেকটি পশম ছিল কমপক্ষে এক বিঘা করে লম্বা। সবচেয়ে আশ্চর্য ছিল গামলার কাছে বারান্দার মাটিতে ছিল মানুষ এবং কুকুরের পায়ের অনেকগুলো ছাপ। কুকুরের পায়ের ছাপগুলো ছিল স্বাভাবিক মাপের আর মানুষের পায়ের ছাপগুলো ছিল নর্মাল মানুষের চেয়ে অনেক বড় এবং লম্বা। আম্মা এই ব্যাপারটা সাথে সাথে গিয়ে চাচাচাচির কাছে বলেন এবং চাচাচাচি এসে সমস্ত আলামত দেখেন এবং ওই পশমগুলো কুড়িয়ে বাইরে ফেলে দিয়ে আসতে বলেন, বিশেষ করে শ্মশানে ফেলে দিয়ে আসতে বলেন। এরপর চাচা চাচাকে এবং চাচি চাচাকে ধমক দিয়ে বলেন যে আপনাকে না বলেছি রাতে দুই একবার বাসাটার সামনে থেকে ঘুরে আসতে। আলমের মার এই ঘটনার পরে চলে যান এবং ওই দিন থেকে আম্মা সন্ধ্যা হলেই চাচির কাছে চলে যেতেন আর চাচা নিজেই এই বাসাটাতে ঘুমাতেন। এটা ছিল ঘটনা এবং আপনারা সবাই শুনলেন যে এটা একটা পুরনো একটা বাড়ি ছিল, যে বাড়িটি যুদ্ধের সময় কিনে নেয়া, এবং এই বাড়ির আগের কি ঘটনা এবং মানে ধারণাই করা যায় পুরনো বাড়িগুলোতে এরকম ধরনের ঘটনা ঘটে এবং সেখানেও সেরকমই একটা জিনিস ঘটেছিল। এবং আমার কাছে এই ঘটনাটা বেশ অদ্ভুতই লেগেছে, বিশেষ করে একটা শিশু তার পাশে একটা কুকুরকে দেখা যায় যে কুকুরটা যেতে চাচ্ছিল না, তার খাবার খাচ্ছিল এবং তারপরে কিন্তু ওই বাচ্চাটাকে আর খাওয়ানো সম্ভব হয়নি, সেই বাচ্চাটাও সেদিন মারা গিয়েছিল। আশা করছি ঘটনাটা আপনাদের ভালো লেগেছে। স্বপন আমাদের SMS করেছেন হালুয়াঘাট থেকে, লিখেছেন আই লাভ ভূত FM। রনি আমাদের নার্সিংহাটি থেকে SMS করেছেন এবং তিনি বলেছেন যে তিনি নতুন আমাদের সাথে জয়েন করেছেন। ওয়েলকাম টু ভূত FM এবং আজকের ভূত FM তার কাছে অসম লাগছে আমাদেরকে। এছাড়াও দেখতে পাচ্ছি আমাদেরকে দেখতে পাচ্ছি রনি, আচ্ছা অনেকগুলো SMS করেছেন ইনফ্যাক্ট, এই জন্য রনির SMS অনেকগুলো। মারুফ সিলেট থেকে আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকের ঘটনাগুলো সবগুলো ভালো লাগছে। এবং আমি দেখতে পাচ্ছি যে অর্তি আমাদের SMS করেছেন, SMS করেছেন আকাশ খান এবং তিনি কুড়িগ্রাম থেকে আমাদের SMS করেছেন। FM নওরিন আমাদের SMS করেছেন এবং তিনি অনেক এনজয় সেটা আমাদের লিখেছেন। দীপক কুমার আমাদের SMS করেছেন বাড্ডা থেকে এবং তিনি বলছেন যে এই স্টোরিটা অসম। আফসির আমাদের SMS করেছেন, লিখেছেন আই লাভ ভূত FM। তিনি বিয়ানি বাজার থেকে SMS করেছেন। তাওহিদ আমাদের গ্যান্ডারিয়া থেকে SMS করেছেন এবং আমাদেরকে তিনি বলছেন যে স্টোরির মাঝখানে যখন কোন অ্যানিমেলের ডাক শোনা যায় তখন অনেক ভয় লাগে, যেটা তিনি শুনতে পেয়েছেন একটু আগে যে মিউজিকটা প্লে করা হচ্ছে। কিন্তু এখানে কিন্তু ন্যাচারালি আমরা কিন্তু পরপরই শিয়ালের ডাক শুনতে পাচ্ছি, এটা মাইক্রোফোন পর্যন্ত অত রিচ করছে না, বাট আমরা কিছুক্ষণ পরপরই এরকম শিয়ালের ডাক শুনতে পাচ্ছি, মাঝে মাঝে কুকুরের ডাক শুনছি। আমাদেরকে ফিরোজ SMS করেছেন, SMS করেছেন আমাদেরকে ইমরান, তিনি লাইট অফ করে শুনছেন। শরণ আমাদের SMS করেছেন এবং তিনি বলছেন চরম লাগছে, ভয় লাগছে তাও শুনছি। মানিশা রাজশাহী থেকে আমাদের SMS করেছেন, তার একটা ফার্স্ট SMS এবং আমাদেরকে বলেছেন যে তিনি আমাদের শুনছেন এই মুহূর্তে। নয়নমণি আমাদের তেঁতুলিয়া থেকে SMS করেছেন, না তেঁতুলিয়া কালীগঞ্জ থেকে SMS করেছেন, আচ্ছা অনেক বড় নাম, আপনি সাতক্ষীরা থেকে SMS করেছেন রাইট। মৌ খুলনা থেকে আমাদের SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও দালিফ পাবনা থেকে এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি ইফতি এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি, এছাড়াও মারজান এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি মানিক ফার্মগেট থেকে এবং নিয়ে বসে আমাদেরকে মারজান যেমন লিখেছেন অসাম লাগছে, ভালো লাগলো। নেত্রকোনা থেকে তিনি SMS টি করেছেন। তাওহিদ আমাদের SMS করেছেন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অসাম লাগছে, ওখানে এখন কে আছেন
আচ্ছা, মিশু আছেন, মিশু থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে। এছাড়াও পালকি এস এম এস করেছেন, এস এম এস করেছেন, সন্ধি এস এম এস করেছেন আমাদেরকে, তুহি বান্দরবন থেকে আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা বান্দরবন থেকে আসলে একটা শো করতে পারি। গোলাম রাব্বি আমাদের মিটফোর্ড ঢাকা থেকে এস এম এস করেছেন এবং আমাদেরকে এস এম এস করেছেন দেখতে পাচ্ছি। এছাড়াও শরাফ ঢাকা থেকে, আলভি আমাদের এস এম এস করেছেন সাভার থেকে। এছাড়াও আমাদেরকে রিয়া এস এম এস করেছেন, ঢাকা এখন আমাদের কাছে কত দূর মনে হচ্ছে, মনে হচ্ছে যে আমরা কক্সবাজারে যেহেতু আছি। এছাড়াও আমি দেখতে পাচ্ছি আমাদেরকে ফেসবুকে অনেকে এস এম এস করেছেন, কমেন্ট করেছেন এবং সেটা আমরা একটু পরেই পড়ব। আমাদের একটা ব্রেক নিব তার আগে, নাকি আমরা ঘটনা যাব? ঘটনা যাওয়ার আগে ব্রেক যেমন হয় বেটার হয়। এবং আমরা যেটা বলছি তার আগে জানিয়ে দেবো আপনাদের, সেটা হচ্ছে আমাদের এস এম এস করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন FORTI40 স্পেস, দিলে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে আপনার গ্রামীণ ফোন অথবা অন্য যে কোনো নাম্বার থেকে। আপনারা যদি আমাদেরকে ইমেইল পাঠাতে চান তাহলে আমাদের ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, উইচ ইজ bhutfm@radio40.fm। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন এবং জানিয়ে দিন শুরুতে যে এই ঘটনাগুলো আপনি এখানে এসে শেয়ার করতে চান নাকি আপনার ঘটনাটা আমরা পড়ে শোনাব। চলে যান www.facebook.com/radio40 অথবা www.facebook.com/bhutfm.russell এবং সেখানে গিয়ে আমাদের যে কমেন্ট, আমাদের যে পোস্ট রয়েছে সেখানে লাইক দিন, কমেন্ট করুন, জানিয়ে দিন আজকের এই প্রোগ্রামটা কেমন লাগছে, আমরা কোথায় কোথায় যেতে পারি, এভরিথিং। এন্ড আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবারও ফিরে আসবো, সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এন্ড স্টে টিউনড টু রেডিও 40, ডোন্ট স্টপ দ্য 40।
আশা করি আপনি ভালো আছেন। আমি এএইচ শিশির বলছি রাজশাহী থেকে। আমি রাজশাহী ইউনিভার্সিটিতে অ্যাকাউন্টিং এমবিএ করছি। আজকে আমি আমার লাইফের একটা রিয়েল স্টোরি ভূতফেমের সকল লিসেনারদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ঘটনাটা ঘটেছিল 2012 সালের দিকে, 12 সালের ফেব্রুয়ারি অথবা মার্চ মাস, আমার সঠিক খেয়াল নেই, যাই হোক, তবে সেদিন খুব গরম পড়েছিল। আপনারা জানেন রাজশাহীতে প্রচন্ড গরম পড়ে আর সেই সাথে দেখা দেয় ইলেকট্রিসিটির প্রবলেম। যাই হোক, সেদিন রাতে গরমে এতটাই গরম পড়েছিল যে আমার বিছানায় শুতে ইচ্ছা করছিল না। ভাবলাম মেঝেতে একটা চাদর পেরে শুই, নিজে ঠান্ডা থাকে সচরাচর। তো যাই হোক, সেদিন মেঝেতে একটা চাদর পেরে বালিশ নিয়ে, কোল বালিশ নিয়ে শুয়ে পড়লাম। আমার মাথার কাছে ছিল জানালা, জানালাটা খুলে দিলাম, বাতাস আসছিল হালকা, আর সোজা হয়ে শুয়েছিলাম। আমার চোখের ঠিক সামনে ছিল ডিম লাইট, ডিম লাইট জ্বালিয়েছিলাম। আমি সচরাচর লাইট জ্বালিয়ে ঘুমাই না, তবে যেদিন একটু খারাপ লাগে, ভালো লাগে না, সেদিন ডিম লাইট দিয়ে ঘুমাই। যাই হোক, সেদিন ডিম লাইট দেওয়া ছিল আমার। তো হঠাৎ ঘুমিয়ে আছি অনেক রাতে, প্রায় 3:30-4:30 দিকে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। দেখি ডিম লাইটের আবঝাল, তো দেখি 3:30 বাজছে, অনেক গরম বাইরে, জানলা দিয়ে হালকা বাতাস আসছে। তো এরই মধ্যে হঠাৎ করে আমি নোটিশ করলাম ডিম লাইটের সামনে একটা রুমাল, অ্যাশ কালার একটা রুমাল, এমন ভাবে উঠছে রুমালটা, যেন মনে হচ্ছে কেউ একজন দুই হাত দিয়ে রুমালের দুই কোণা ধরে নাড়াচ্ছে। আমি শুধু রুমালটা দেখতে পাচ্ছি শূন্যের উপরে উঠছে, কিন্তু যে নাড়াচ্ছে তাকে বুঝতে পারছি না, বাট আমি স্পষ্ট দেখতে পাচ্ছি রুমালটা কেউ ধরে আছে, দুই হাত দিয়ে রুমালটা উঠছে। আমি বেশ আশ্চর্য হলাম এটা দেখে, এট এ টাইম আমি ভীষণ ভীত হলাম, কি করবো কিছুই বুঝতে পারছিলাম না। এমনটা কি এটা, মানে একেবারে লাইটের কাছে স্পষ্ট দেখা যাচ্ছিল রুমালটা। তো কোনো কিছু বুঝে ওঠার আগে নোটিশ করলাম যে রুমালটা জাম্প করে আমার মুখের উপরে এসে পড়লো, এমন ভাবে জাম্প করলো যেন মনে হচ্ছে রুমালটা হাতে নিয়ে কেউ আমার শরীরের উপরে লাফ মেরে রুমালটা দিয়ে আমার মুখ চেপে ধরলো। আমি স্পষ্ট ফিল করছিলাম কিছু একটা মানুষের মতো অনেকটা, যার দুই হাঁটু আমার দুই হাঁটুর অনেকটা উপরে পায়ে, আর হাতের কোনোই আমার ঘাড়ের কাছে দিয়ে খুব জোরে চাপ দিয়ে, প্রেসার দিয়ে তার হাত মোট করে রুমালটা দিয়ে আমার নাক মুখ একসাথে চেপে ধরেছে। এমন ভাবে চেপে ধরেছে যে আমি কোনোভাবেই নড়তে পারছি না, কোনোভাবেই কোনো কথা বলতে পারছি না, নিঃশ্বাসও নিতে পারছি না, শুধু ফিল করতে পারছি কিছু একটা। আর সাথে এটাও ফিল করতে পারছি সেটার নিঃশ্বাস আমার কপালের কাছে এসে পড়ছে। হচ্ছে, অনেক জোরে জোরে নিঃশ্বাস নিলে যেমন হয় অনেকটা অ্যাংরি ভাবে মনে হচ্ছিল, বেশ রাগান্বিত একটা নিঃশ্বাস, জোরে জোরে নিঃশ্বাস আমার কপালের উপরে পড়ছিল। আর আমি কিছুই করতে পারছিলাম না, নড়তে পারছিলাম না, কি করবো কিছুই বুঝতে পারছি না, ভীষণ ভয় পেলাম, প্লাস দম আটকে আসছিল, কোনোভাবেই নিঃশ্বাস নিতে পারছি না, আমি যে শব্দ করবো, কাউকে ডাকবো, কিছুই করতে পারছিলাম না। তো অনেক চেষ্টা করছিলাম নিজেকে নাড়ানো, সেটাকে হটানোর, বাট কিছু কোনো কিছু করেই কিছু হচ্ছে না। এক পর্যায়ে মনে হলো আমি মনে হয় আর বাঁচবো না। হঠাৎ মনে হলো এমনটা যে শুনেছিলাম এরকম সিচুয়েশনে পড়লে যদি কোনো সুরা পড়া যায়, আল্লাহর নাম নেওয়া যায়, তাহলে এগুলো নাকি সরে যায়। যাই হোক, আমি খুব চেষ্টা করছিলাম কোনো সুরা পড়ার, কিন্তু কোনোভাবেই কোনো সুরা মনে পড়ছিল না। এক পর্যায়ে যখন আমার একেবারে দম আটকে আসলো আর কোনো মতেই নিজেকে ধরে রাখতে পারছিলাম না, নিজের অজান্তেই খুব জোরে চিৎকার করে উঠলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলে চিৎকার করতেই আমি স্পষ্ট ফিল করলাম, রাসেল ভাই আমি বলতে যে এখনো আমার শরীরের সব লোম দাঁড়া হয়ে যাচ্ছে, আমি স্পষ্ট ফিল করলাম সেটা জাম্প করে খুব জোরে, মানে আমার সুরা পড়ার সাথে সাথে সেটা এত জোরে আমার শরীর থেকে জাম্প করলো, করে জানলা দিয়ে বের হয়ে চলে গেল। এমনকি জানলা দিয়ে বের হওয়ার সময় অনেক জোরে জানলাতে একটা শব্দও হলো। আমি লাফ মেরে উঠে বসলাম, উঠে বসে ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 3:50 বাজে, আর জানালা খোলা, ডিম লাইট জ্বলছে, যেটা যেমন ছিল নর্মাল, আমার শরীর পুরোটা ঘামে ভিজে গেছে। আমি খুব জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলাম, যেন অনেকক্ষণ পর আমার নিঃশ্বাস ফিরে পেলাম, জীবন ফিরে পেলাম। আমি ভাবতে লাগলাম যে এটা কি হলো আমার সাথে, এটা কি কোনো স্বপ্ন ছিল নাকি এটা বাস্তব কিছু ছিল। কিন্তু সবকিছু এখনো স্পষ্ট মনে আছে যে ঘটনাটা ঘটার আগে আমার ঘুম ভেঙে গেছিল, আমি দেখছিলাম সেই সময় 3:30 বাজে। যাই হোক, এরকম একটা ঘটনা। এরপরেও এমন অনেক ঘটনা ঘটেছে, আমি এরপর থেকে কখনোই আমার রুমে লাইট ছাড়া ঘুমাতে পারি না, সবসময় লাইট দিয়ে ঘুমাতে হয়। যাই হোক, একটা ছোট ঘটনা শেয়ার করি। ঘটনাটা এই ঘটনা ঘটার কিছুদিন পরেই ঘটেছিল। সেই দিনও যথারীতি আমার ঘরে লাইট দেওয়া ছিল, জানালা খোলা ছিল, সেই দিনও আমি একইভাবে মেঝেতে শুয়েছিলাম। হঠাৎ করে অনেক ঠিক ওই সময়তেই 3:30 অথবা 3:30 দিকে হঠাৎ করে ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে চোখ খুলে দেখি আমার কপালের কাছে একটু উপরে দুইটা হাত, বেশ শুকনো শুকনো টাইপের হাত নড়ছে। আমি বেশ চমকে লাফ দিয়ে উঠে বসলাম, উঠে বসে জানলার দিকে ঘুরে তাকিয়ে দেখি এক বয়স্ক মহিলা, গায়ের চামড়াগুলো বেশ কুচকানো, মানে অনেক বয়স হলে যেমনটা হয় মুখটুক কুচকানো, মেয়েটা ফর্সা অনেক, বাট ফর্সা বলতে অনেকটা রক্ত শূন্যতা হলে যেমন একটা মানে ভ্যাপসা ফর্সা হয় সেরকম ফর্সা। চোখটা কেমন যেন সাদা, তার চোখের মধ্যে কোনো কালো মনি ছিল না, আর চুলগুলো সাদা আর ব্রাউন কালার মিক্সড, আলো ঝালো, বেশ রুক্ষ শুষ্ক আলো ঝালো টাইপের। তো দেখি সে মহিলা জানলা দিয়ে অনেক কষ্টে হাত বের করে আমার চুল ধরার চেষ্টা করছিল, কিন্তু আমার কপালের একটু উপর পর্যন্ত তার হাত আসছিল, আমার পুরোপুরি কপালের কাছে আসছিল না। তো লাফ মেরে উঠে বসে যখন আমি তার দিকে তাকালাম, আমি মানে এতটা ভয় লাইফে কখনো পাইনি, এমন জিনিস, এমন মানুষ কখনোই দেখিনি যে বয়স্ক মহিলাটা আমার দিকে তাকিয়ে, আমি যখন উঠে বসে ওর দিকে তাকালাম, আমার দিকে তাকালো, তাকিয়ে সাদা চোখ, চোখের মধ্যে কোনো মনি নেই, তাকিয়ে আমার দিকে একটা কেমন করে হাসি দিল, তার দাঁতগুলো কেমন যেন ফাঁক ফাঁক, বেশ চিকন চিকন দাঁত, অনেক ফাঁক ফাঁক দাঁত, মুখটা অনেক বড়, যখন হাসি দিল মুখটা অনেক বড় হয়ে দাঁতগুলো দেখা যাচ্ছিল, হা হা করে হেসে জাস্ট অনেক দূরে জানলার সাইডে, বাম সাইডে সাই করে চলে গেল। আমি এতটা ভয় পেলাম আর এতটা ঘাবড়িয়ে গেলাম যে আমি কি করবো কিছু বুঝে উঠতে পারলাম না। কয়েক সেকেন্ড পর মনে হলো যে এটা হয়তো দেখতে হবে এটা কি জিনিস ছিল। তো অনেক শক্তি, অনেক সাহস সঞ্চয় করে জানলার কাছে ছুটে যে যতটুকু চেষ্টা করলাম, গ্রিলের বাইরে চোখ বেশি দূর গেল না, বাম সাইডে দেখার চেষ্টা করলাম, বাট কিছুই ছিল না সেখানে। তো যাই হোক, রাসেল ভাই সেদিন অনেক কষ্টে জানালার সাথে সাথে লাগিয়ে দিলাম, অনেক কষ্টে সারা রাত বসে থেকে অনেকটা জেগেই রাত কেটে গেল, অনেক ভয় ভয়। এরপর থেকে আমি সব সময় আজ পর্যন্ত আমার ঘরে জানালা বন্ধ রাখি আর লাইট ছাড়া কখনো ঘুমাতে পারি না। তো এই ছিল আমার ঘটনা, আশা করি ভূতভূমের সকল লিসেনার এবং আপনাদের ভালো লেগেছে। আমার লাইফে আরো অনেক স্টোরি আছে যেগুলো বলতে গেলে আজও আমি ভয় পাই, যেগুলো চিন্তা করলেও আমি ভয় পাই, তো ওগুলো আমি এক এক করে আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ
হাফেজ। ভূত FM, the night comes alive with Gramophone.
ওয়েলকাম ব্যাক, শুনছেন সবসময় রেডিও ফুর্তি 88.0 FM, বাংলাদেশের সর্ববৃহৎ রেডিও নেটওয়ার্ক। আমি রাসেল আছি, সাথে আমার সাথে রয়েছে আজকে কক্সেস বাজার এই মুহূর্তে, এবং কক্সেস বাজারে বলা ঠিক হবে না, কক্সেস বাজার থেকে বেশ অনেকটাই দূরে, মূল শহর থেকে অনেকটাই দূরে, যেটা একটা হন্টেড প্লেস, যেখানে আমরা বলছিলাম যে একপাশে পাহাড়, পাশে সমুদ্র, এবং এখানে অনেক ধরনের ঘটনা ঘটে। এখানে রয়েছে দেবের পাহাড়, এখানে রয়েছে কানা রাজার গুহা, এখানে রয়েছে নানান রকমের সবকিছু। এবং আমরা শুরু থেকেই চাচ্ছিলাম যে ভূত এফএম আমরা বলে আসছি অন্যরকম, যেদিন প্রথম থেকে বলছি অন্যরকম, সেদিন থেকে আমরা বলছিলাম যে আসলে অন্যরকম কোন একটা কিছু করে দেখানোর আপনাদের ইচ্ছা আছে। এবং আমরা একেবারেই বিভিন্ন জায়গায় এখন যাচ্ছি, বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে আমরা যাচ্ছি, যেখানেই থাকুক না কেন সেই জায়গাটা, সেই জায়গা যাচ্ছি। এবং আপনাদের জানিয়ে রাখি আজকে তো ভূত এফএম আরো এক ঘন্টা বাড়িয়ে দেওয়া হলো আপনাদের জন্য। সো আপনারা চেয়েছিলেন যে আমরা ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন জায়গা থেকে ঘটনা কালেক্ট করে নিয়ে আপনাদেরকে শোনাই, আমরা সেগুলো করছি। এবং আপনারা চাইছিলেন যে ভূত এফএমটাকে একটু বাড়িয়ে দেওয়ার জন্য, আজকের জন্য একটু আমরা বাড়িয়ে দিয়ে দেখি আপনারা কতক্ষণ জেগে থাকতে পারেন। আমরা একটু আগেও কানারাজার গুহার কথা বলছিলাম, শুরুই করেছিলাম কানারাজার গুহা দিয়ে, তাই না? কানারাজার গুহাতে আমরা একজন চাচা মিয়ার সাথে কথা বলেছিলাম, এবং সেই চাচা মিয়ার এখানে খুব, আমরা যেহেতু বাইরে আউটডোরে আছি, সাউন্ড কোয়ালিটি কিন্তু বেশ খারাপ হবে। তারপর আমি একটু আপনাদের সুবিধার জন্য আমাদের যে কথোপকথন চাচা মিয়ার সাথে, সেই কথোপকথনের কিছু অংশ আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা একটু শুনবেন। সাউন্ড খারাপ হবে যেহেতু আমরা আবারও বলছি একটা প্রত্যন্ত জায়গা থেকে এসে ভালো করা আমাদের পক্ষে সম্ভব হয়নি, আমরা সেজন্য ক্ষমা চেয়েছি। আমরা আপাতত শুনে আসি একটু, আপনি দেখি কি কথা হয়েছিল, খুব অল্প কিছু করে শুনবো আমরা।
আচ্ছা, আমি একটু আপনার সাথে আগে কথা বলছি, হ্যাঁ, আপনার নামটা কি একটু বলবেন?
আমার নাম তাসা মিয়া।
আপনার বয়স কত?
আমার বয়স।
আচ্ছা, আপনাদের এখানে আমরা আসছি, এখানে সবাই বলছে যে জায়গাটার নাম হচ্ছে কানা গুহার, কানা রাজার গুহা। কানারাজার গুহাতে কি হয় একটু বলবেন আমাকে?
আচ্ছা,
নামটা কানারাজার গুহা কেন?
মানুষ সময় তারা তারা গেলে কি
যাই হোক, ও অডিও কোয়ালিটি খুবই খারাপ। আমরা জাস্ট শোনালাম আপনারা নিজেরাই এই কানারাজার গুহায় আসতে পারেন, এবং এইখানে এসে সরাসরি আমাদের এই বাচামিয়া তার সাথে কথা বলতে পারেন, এবং সরাসরি আপনার এক্সপিরিয়েন্স করতে পারেন সেই কানা গুহার মানে ভয়ঙ্কর সৌন্দর্য এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ঘটনা এলাকাবাসী আপনারা জানিয়ে দেবে। এবং আপনারা কোনো এলাকাবাসীকে জিজ্ঞেস করলে মোটামুটি সবাই বলবেন এই বৃদ্ধ চাচার কথাই, এবং তার বাসায় গিয়ে তার সাথে দেখা করে আসতে পারেন। আমরা কক্সবাজারে আসি সমুদ্র দেখতে, আমরা কক্সবাজারে আসি পাহাড় দেখতে, সেই সাথে ভয়ের জায়গাগুলো আমরা দেখে আসতে পারি, এবং সেই জায়গাগুলোতে আমরা অবশ্যই, যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই এই জায়গাটাতে আসবেন। এবং আসলে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন এরকম মানে অনেক কিছুই, এবং আমরা এখনো অনেক কিছু সম্পর্কে জানিও না হয়তো। আমরা মানে এই যে এই শুধুমাত্র যারা ভয় পেতে ভালোবাসেন সে সমস্ত জায়গাগুলো খুঁজে খুঁজে বের করে আপনারা সেখানে যে যে কত ধরনের অভিজ্ঞতা নিতে পারেন তারই একটা ছোট্ট একটা নমুনা আমরা দেখেছি মাত্র। আচ্ছা, আমি একটু জানিয়ে দিই, আজকে কিন্তু আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা যারা এখানে একসাথে কাজ করছি, আমরা অক্লান্ত সবার পরিশ্রম, সেই পরিশ্রমের কারণেই আজকে ভূত এফএম এখানে বসে আমরা করতে পারছি। এবং আমি অবশ্যই নামগুলো একটু বলতে চাই প্লিজ। আমরা আমাদের এখানে আছেন ইমরান ভাই, এবং অনেক কষ্ট করে আজকে তিনি ঢাকা থেকে এসেছেন, এখনো পর্যন্ত এখানে আছেন আমাদের সাথে রয়েছেন। এছাড়াও দেখতে পাচ্ছি শাহেদ ভাই আমাদের সাথে রয়েছেন, জিলানি আমাদের সাথে রয়েছেন, সুমন ভাই আমাদের সবাইকে গাইড করে নিয়ে আসছেন, রবিন আছেন এখানে, এবং জয় আছেন এখানে, জুয়েল আছেন এখানে, এবং এছাড়াও তাপস ভাই আছেন আমাদের এখানে, আরো অনেকে এখানে উপস্থিত আছেন। এবং তারা তাদের সবার পরিশ্রম যদি মানে তারা যদি মানে এরকম অক্লান্ত পরিশ্রম না করতেন তারা আসলে এইভাবে আমাদের এখানে বসে আজকে এত মজা করে আপনাদেরকে ভয় দেখানো হয়তো হতো না। যাই হোক, আমরা চলে যাব ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন অতিথি আছেন যিনি এখানে উপস্থিত রয়েছেন, আমি তার কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, এবং আপনি কোথা থেকে এসেছেন যদি একটু বলতেন সবাইকে। আপনার নামটা আরেকবার বলতে হবে, এবং আপনি কোথা থেকে এসেছেন আরেকবার কাইন্ডলি বলবেন।
হ্যালো লিসেনার্স, আমি কামাল আহমেদ, আমি আইওটি ইউনিভার্সিটিতে পড়ি, আমি উত্তরা থেকে এসেছি।
আচ্ছা, শুনি আপনার ঘটনা শুনি।
আমি যে ঘটনাটা বলবো সেটা হলো একটা তাবলিগ জামাত নিয়ে। তো 2008 সালের কথা, আমার সবেমাত্র তখন এসএসসি পরীক্ষা শেষ হয়েছে। তো তখন ভ্যাকেশন ছিল অনেক দিন। তো এই ভ্যাকেশন থাকার কারণে আমি জীবনে ফার্স্ট টাইমের মতো আমি তাবলিগ জামাতে যাই। তো তাবলিগ জামাতে যাই 3 দিনের জন্য। তো ওখানে আমার এক নানার সঙ্গে পরিচয় হয়, ওই তাবলিগ জামাতেরই একজন। তো তার কাছেই আমি এই ঘটনাটা শুনি প্রথম। তো তিনি যেভাবে বলছেন আমি সেইভাবে বলতেছি। তো ওনারা 1990 সালের দিকে ওনারা তাবলিগ জামাতে যান, এটা কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানায়। ওখানে একটা অজপাড়াগায়ে যান যেখানে ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছায়নি, এরকম একটা অজপাড়াগায়ে যান। তো সেখানে যাওয়ার পর তারা মসজিদে যখন ওঠেন, ওঠার পর নামাজ কালাম, তো মাগরিবের সময়, মাগরিবের নামাজ পড়ার পর এলাকার লোকজন তাদেরকে বলেন যে এখানে থাকাটা তো নিরাপদ নয়, জায়গাটা ভালো না, মানে অনেক ডাকাত বা এই জাতীয় উপদ্রব আছে। তো ওনারা বলেন যে আমরা তো এখানে আল্লাহর কাজে আসছি, তো আমরা তো এখান থেকে যেতে পারবো না, আল্লাহর কাজে আসছি, আমাদের মসজিদেই থাকতে হবে। তো ওনাদের কথা ওনারা শোনে না আর কি। না শোনার ফলে ওনারা করে কি, ঈশার নামাজ পড়ার পর খাওয়া দাওয়া করে যার যার মতো করে সবাই ঘুমায় যায়। তখন হঠাৎ করে মধ্যরাত, হঠাৎ করে ওনাদের উপর ডাকাতের অ্যাটাক হয়। তো ডাকাতের অ্যাটাক হওয়ার পর ওনাদেরকে মেরে টেরে ওনাদের কাছে যা টাকা পয়সা মাল সামান ছিল সব ওরা নিয়ে যায়। তো নিয়ে যাওয়ার পর ডাকাতরা যে নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর ডাকাতের যে সর্দার ছিল তিনি তাদের টাকা পয়সা যা কিছু ছিল সব ডাকাতের মধ্যে বন্টন করে দিয়ে তিনি বাসায় চলে যান। তো বাসায় যাওয়ার পর হঠাৎ করে ডাকাতের সর্দার ঘুমে আসে, তো হঠাৎ করে তার পেট ব্যথা শুরু হয়ে যায়। তো তিনি তার ওয়াইফকে বলেন যে আমার তো পেট ব্যথা করতেছে, তো তুমি একটু আমার জন্য গরম পানি করে নিয়ে এসো। তো উনি গরম পানি করতে যান, এদিকে হঠাৎ করে ওই ডাকাত সর্দার চিৎকার করে ওঠে। ওনার ওয়াইফ এসে দেখেন যে ডাকাতের সর্দার মারা গেছেন, উনি ওখানেই চিৎকার করে ওখানেই মারা গেছেন। তো এরপরে সবাই জানাজানি হয়ে যায় যে উনি মারা গেছেন। তো মুসলমান যেহেতু, হয়তো মারা গেলে তাকে কবর দিতে হবে, এই জন্য তার জন্য কবর খোঁড়া হয়। পরের দিন সকালবেলা কবর খোঁড়া হয়। তো যিনি কবর খোঁড়েন, গ্রামে দেখা যায় যে কবর খুললে হয়, যিনি কবর খোঁড়েন তিনি কবর খোঁড়ার পর চলে আসেন, তখন তাদের যিনি মারা যায় তার আত্মীয় স্বজন এলাকার লোকজন তারা সেই কবরটাকে দেখতে যান যে কি অবস্থায় আছে। তো কবর খোঁড়ার পর এলাকার লোকজন কবরটা দেখতে গেছে। তো কবরটা দেখতে গিয়ে দেখে যে কবরের মধ্যে শুধু সাপ আর সাপ। এখন টোটালি একটা ভয়ের ব্যাপার যে শুধু সাপ আর সাপ। তো ওরা প্রথমে মনে করে হয়তো বা কোথা থেকে এসেছে, এই জন্য ওটাকে আবার মাটি দিয়ে ভরাট করে দিয়ে আবার নতুন আরেকটা করে কবর খোঁড়েন। তো সেটা করার পর যখন আবার উনি চলে আসেন, তখন দেখা যায় আবারও ওই কবরটা তো এরকম হচ্ছে। তো এরপর এইভাবে 3-4টা কবর খোঁড়েন। তো 3-4টা কবরে এইরকম কবর খোঁড়ার পর কোথা থেকে যেন সাপ চলে আসে। তো এটা দেখে তো ওনার ছেলে, ডাকাত সর্দারের যে ছেলে ছিল, উনি তো বুঝতে পারছেন যে কালকে রাত্রে ওনারা সবাই মিলে ডাকাতি করছে একটা মসজিদে। তো উনি এটা বুঝতে পেরে তখন সেই মসজিদে ইমিডিয়েটলি চলে যান। চলে গিয়ে ওই মসজিদের আমির যিনি ছিলেন ওই জামাতে যে আসছিল, ওনার সব ঘটনা খুলে বলেন। বলেন যে আমার আব্বার কবরে তো এরকম দেখা দিচ্ছে, তো আপনাদের এখানে তো কালকে ডাকাতি করছে, মেবি এই কারণে হচ্ছে। তো উনি ওনার পা ধরে মাপ চান যে আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন। তো উনি কোনোভাবেই ক্ষমা করবেন না, এবং উনি তারপরে অনেক জোরাজুরি করেন। করার পর এবং তাকে রিকোয়েস্ট করেন যে তার বাবার জানাজার নামাজটা পড়ানোর জন্য এবং কি হচ্ছে এটা দেখার জন্য। তো অনেক জোরাজুরির পর উনি রাজি হন আর কি। রাজি হয়ে ওনার বাবার ওখানে চলে আসেন, কবরের ওখানে চলে আসেন, এসে দেখেন যে প্রত্যেকটা কবরেই সেম থিং হচ্ছে। তো তখন উনি সবাই বলেন যে সবাই জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়ায় যাও। তো সবাই জানাজা নামাজ পড়ার জন্য দাঁড়ায় যায়। দাঁড়ায় যাওয়ার পর উনি এখন সবাই বলেন যে আসলে উনি তো অনেক অন্যায় কাজ করছেন সারা জীবনে, যে কারণে এইরকম হচ্ছে। তো এখন আমি দোয়া করব, আর দোয়ার সময় সবাই চোখ বন্ধ রাখবেন, চোখ বন্ধ, কেউ চোখ খুলবেন না, কারণ সাপগুলেন যদি দোয়ার পর যদি চলে যায়, হ্যাঁ ওখান থেকে তো ভেনিশ হবে না, আপনাদের সামনে চলে যাবে, তো এটা দেখলে হয়তো অনেকে ভয়ে চলে যাবেন, তাই জন্য চোখ বন্ধ রাখবেন, আমি যতক্ষণ না বলি চোখ খুলবেন না। তো এই বলে উনি দোয়া শুরু করেন। প্রায় 30-40 মিনিট দোয়ার পর উনি তখন সবাইকে বলেন যে আচ্ছা এখন চোখটা খুলে। তো চোখ খুলে সবাই দেখে যে কবরের মধ্যে সব সাপ চলে গেছে, কিন্তু একটা সাপ মাত্র আছে, সেটা আবার ঠিক সাপটা অনেক বড়, পুরো কবরটা চার কোণা ভাবে পেঁচায় আছে। তো তখন সবাই বলে যে সাপ তো যায়নি, তখন হুজুর বলছে সব সাপ চলে গেছে, এই সাপটা যাবে না, উনি যেহেতু এত খারাপ কাজ করছেন এবার সব সাপ গেছে এটা যাবে না, এখন এই অবস্থায় ওনাকে মাটি দিতে হবে। তো এই অবস্থায় কেউ তো কবরে নামতে যাচ্ছে না, তখন কি করে, তখন ওনাকে রশি দিয়ে বাঁধা হয়, রশি দিয়ে বাঁধে বাঁশের মধ্যে বেঁধে উপর থেকে লোকজন পরে ওনাকে কবরে নামায়, তারপর তাকে মাটি দেয়, মাটি দেওয়ার পর তারপরে চলে আসে সবাই।
কোথাকার ঘটনা যেন এটা আরেকবার বলেন সবাই।
এটা হলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি থানার,
ফুলবাড়ি থানা, এবং সেই এলাকার মোটামুটি নিশ্চয়ই এলাকাবাসী এই ঘটনাটা জানেন।
হ্যাঁ হ্যাঁ মোটামুটি উনি জানেন।
আচ্ছা, আর ডাকাতের নামটা কি আপনি জানা আছে আপনার?
না, ডাকাতের নামটা আমার জানা নেই।
অনেক ধন্যবাদ আপনাকে, এবং অনেক কষ্ট করে এসেছেন। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ফেসবুকে আমাদের এখানে লিখছেন যে নোয়াখালী থেকে এপিসোড শুনছেন, লিখেছেন জয় আরিফ, জলি আরিফ। এছাড়াও আমাদেরকে নিলয় এসএমএস করেছেন এবং তিনি বলছেন যে ইমেলটা খুব 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 ভালো লাগলো আমাদেরকে দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে সোমেন কুমার হালদার লিখেছেন ভেরি নাইস স্টোরি আমাদেরকে। এছাড়াও নিলয় আল মামুন লিখেছেন সারা রাত জেগে থাকবো, দেখি রাসেল ভাই কতক্ষণ শো করতে পারেন, আমরা দেখি আমরা চালিয়ে যাই, দেখা যায় কতক্ষণ শো করা যায়। আমাদেরকে নামহীন মানুষ লিখেছেন নাইস স্টোরি আমাদেরকে। আমাদেরকে জিৎ প্রিন্স লিখেছেন যে আপনারা ওই লোকেশনে কিভাবে শো করছেন তা দেখতে চাচ্ছি, আপনি যদি কক্সবাজারে থাকেন তাহলে তো দেখতেই পারতেন, বাট আপনি এর পরের বার রেডি থাকেন, যে আপনি ঘটনা নিয়ে রেডি থাকেন, এরপরে বা হয়তো আপনিও একজন হতে পারেন আমাদের যারা এখানে এসছেন তাদের একজন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি রেজা খান এসএমএস করেছেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তার কাছে অনেক ভালো লাগছে। আমাদেরকে এমডি মারিস এসএমএস করেছেন, ধন্যবাদ জানিয়েছেন তিনি সময় বাড়ানোর জন্য। অনিক দাস আমাদের এসএমএস করেছেন এবং লিখেছেন ভূত এফএম এক ঘন্টা বেশি, ওয়াও, আরো বেশি অনেক তিনি ভয় ফিল করছেন। এছাড়াও আমাদেরকে বিরাট সেন লিখেছেন আমি আছি, কিন্তু আপনি কোথা থেকে এস এম এসটা পাঠিয়েছেন যদি একটু জানাতেন তাহলে অনেক ভালো হতো। আমাদেরকে এস এম এস করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি আরো অনেকেই, আপনি যদি এখানে কমেন্ট পড়ছে ফেসবুকে, সুতরাং আপনি যদি কমেন্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই চলে যান www.facebook.com/video.footy অথবা www.facebook.com/bhootfm.russell, স্পেলিংটা হচ্ছে RUSSELL। আমাদেরকে এছাড়াও তাসিন আব্রার লিখেছেন, থ্যাংকস জানিয়েছেন। আমাদেরকে এছাড়াও নিতুন রয় এস এম এস করেছেন এবং তিনি বলছেন তার কাছে অনেক ভয় লাগছে, এস এম এস না কমেন্ট করেছেন। আমাদেরকে এছাড়াও দেখতে পাচ্ছি যে এখানে কমেন্ট করেছেন, দেখতে পাচ্ছি আরো অনেকেই অনেকেই আবার একই একজনেই অনেকগুলো কমেন্ট করেছেন। আমাদেরকে লিওন এছাড়াও তিনি বলছেন যে ঘরে লাইট অফ করে তিনি শুনছেন এই। আমি এস এম এস পড়বো, তবে তার আগে একজনের একটু অনুভূতি নিয়ে আসবো আমাদের সঙ্গে। আমরা যখন সিলেক্ট করছিলাম ঘটনা, আমরা একটা অদ্ভুত ধরনের ঘটনা পেয়ে যাই। আমাদের মধ্যে একজন এখানে উপস্থিত আছেন যিনি লেখেন যে তিনি খুবই পছন্দ করেন ভূত এফএম, রেগুলার শোনেন এবং তার কাছে কোনো ঘটনা নাই, এখন আমরা কি করতে পারি, আমি কি এপিসোডটা মিস করব, আমি কেন যাব না, এরকম একটা মেইল করেন। এবং আমরা আসলে কি করব তাহলে, আমাদের দুটো উপায় ছিল, একটা উপায় হচ্ছে তার মেলটাকে ইগনোর করা, আর একটা উপায় ছিল যে তাকে কিছু ঘটনা শিখিয়ে দেওয়া বা বলা যে কোন জায়গায় ঘটনা পড়ে নিয়ে ওইটা বলে দেন, চাপাবাজি করেন আর কি। বাট আমরা সেরকম কোনো কিছু করিনি, আমরা অন্য একটা রাস্তা খুঁজে বের করেছি, আমরা তাকে এখানে নিয়ে এসেছি। ঘটনা না থাকুক, তিনি আমাদের বলতে পারবেন যে এই যে এই চারিপাশে তিনি ঘুরছেন এবং সবকিছু দেখছেন, আমরা যে দেবের পাহাড়ে গিয়েছিলাম, আমরা বিভিন্ন জায়গায় গিয়েছিলাম, আপনার কেমন লাগছে? তার আগে আপনার নামটা একটু বলবেন সবার আগে, যে আপনার নামটা কি, আপনি কোথা থেকে এসেছেন?
হ্যালো লিসেনার্স, আমি তাওহিদ নূর, আমি ঢাকা মোহাম্মদপুর থেকে এসেছি।
আচ্ছা, আমরা আপনি এই যে রাস্তা দিয়ে আপনি যে আজকে আসলেন ঢাকা থেকে সকাল থেকে
জার্নিতে আমি একটু একটু মানে চোখ বন্ধ করে ছিলাম। বেশিরভাগ আমার ফ্রেন্ডরা যারা ছিল তারা বলতেছে যে আমি নাকি মানে আমার নাম ঘুম তাহিদ হয়ে গেছে।
ঘুম তাহিদ হয়ে গেছে। আচ্ছা, আর এমনিতে যখন নামলেন, নামার পরে আপনি এর আগে কক্সবাজারে এসছেন?
জি জি
এসছেন। প্রত্যেকবার তো সুন্দর মানে সৌন্দর্য দেখতে আসছেন, কক্সবাজারের যে বিউটি সেটা দেখতে আসছেন। আজকে অন্যরকম একটা চিন্তা নিয়ে মাথায় এসেছিলেন, তাই না? এবং অমাবস্যা, তারপরে সমুদ্র, সবকিছু মিলিয়ে কেমন লাগলো নেমে?
আমি আমি কি বলবো, একদম ফার্স্টে এসে কক্সবাজারে এসে আমরা যা করি ফার্স্টে মানে সাগর দেখে আমরা চিল্লাই, মানে ঠিক আছে আমার ফ্রেন্ডরা যখন আসি সাগর দেখে অনেক বেশি চিল্লাই এবং মানে ওখানে তাকিয়ে থাকি এবং টার্গেট থাকে কখন আমরা নামবো। আমরা কাপড় চোপড় আগে থেকে রেডি করে রাখি, বাস থেকে নেমে একদম ঠিক আছে এরকম। কিন্তু আজকে এত রাত্রেবেলা মানে এসেছি আমরা এবং এখান থেকে মানে শুরু হয়ে গেল মানে ট্যুর, একদম একটা অন্ধকার রাস্তা দিয়ে আমরা যাচ্ছি যাচ্ছি সবাই মিলে এবং একটা ছোটখাটো একটা সাউন্ডই আমাদেরকে ভয় পাওয়া দিচ্ছে।
আচ্ছা, দেবের পাহাড়ে গিয়েছিলেন, মানে কি মনে হয়েছে ওই জায়গাটা? ওই জায়গাটা তো মানে তেমন কিছু দেখার নাই এখন, মানে রাতের বেলায় আছে।
হ্যাঁ হ্যাঁ, আমরা অনেক অনেকটুকু লাইট দিয়ে অনেক কিছু করে তারপরে দেখছি, অনেক অনেকটুকু সামনে গিয়েছিলাম আমরা। তো আমি এক সময় মানে হাঁটতে হাঁটতে সবার পিছনে পড়ে যাই, তো আমি খেয়াল করি নিয়ে যাই আমি পিছনে পড়ে গেছি। তো আমি পিছনে যখন তাকালাম তখন আমি দেখলাম যে পিছনে কেউ নাই আমার, তার মানে কি আমি সবার লাস্টে? আমার কিছু ভয় লাগছে, সিরিয়াসলি আমার কিছু ভয় লাগছে। তারপর আমার সাথে ছিল জয় ভাই, আমি ওনার হাত ধরছি, তো উনি আমাকে বলছিল না না এভাবে না সামনে আসো। তারপর উনি পিছনে রয়ে গেছে, তারপর আমি সামনে আসছি, তারপর আমি পিছনে তার বারবার তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল যেন পিছন থেকে কেউ আর কি ডাক দেবে। তারপর আবার আমরা সামনে যেখানে লাইট ধরেছিলাম ওখানে একটা মানে গুহা আছে, যে গুহাটাতে ব্যাপারে অনেক কিছু শুনলাম, আপনি যদি চান আমি আপনাকে এখানে বলতে পারি।
কোথায় আপনি মানে দেবের পাহাড়ের কথা বলছেন না কানারাজের কথা বলছেন? হ্যাঁ, কানারাজের কথা আমরা আলোচনা করছিলাম। এবং আপনাকে যদি কালকে যদি বলা হয় যে মানে এই মুহূর্তে সাগরে যাবেন নাকি নতুন আর একটা এরকম হন্টেড প্লেসে যাবেন, কোনটা প্রেফার করবেন?
আমি সাগরে এখন যাইতে ইচ্ছা করছে না আসলে, মানে ইচ্ছা করতেছে আর একটু থাকি, মানে রাতটা যেন আর একটু বড় হয়,
আর একটু বড় হয়। হ্যাঁ সেটাই, আমরা আজকে রাতের বেলায় কেউ ঘুমাচ্ছি না, এদের দ্যাটস ফর শিওর। আমরা একজন আমাদের এখানে একজন আমি জানতাম না আসলে, মানে নামের কাছে নামে সবসময় দেখি যে আমরা মানে তিনটি প্রফেশনের লোকজন এবং আমরা নামের আগে আমাদের প্রফেশনের একটা হিন্টস থাকে, তাই না? মানে ডক্টর অমুক, ইঞ্জিনিয়ার অমুক, অ্যাডভোকেট অমুক আর আরজি অমুক। তো যাই হোক, আমরা মানে কি বলবো যে এরকম যদি হতো যে দেখা যেত যে কেউ একজন বলছেন যে অ্যাকাউন্টেন্ট অমুক, তাহলে খুব মানে অন্যরকম হতো, ব্যবসায়ী অমুক, খুব খারাপ শোনাতো। যাই হোক, তো আমরা যাই হোক সবকিছু মেনে নিয়ে আমি বলছি, আমাদের এখানে একজন ডাক্তার উপস্থিত আছেন এবং আমরা ভাবি না আসলে আপনাকে পেয়ে যাব। আপনি তো শেষ করে ফেলেছেন পড়াশোনা, ইন্টারনি শেষ করে ফেলেছেন এবং আপনি আপনার আপনি যে ঘটনা পাঠিয়েছেন তার আগে আপনাকে একটু জিজ্ঞেস করি যে আপনি মেডিকেল কলেজে থাকার সময় পুরোটা সময় আপনিও কি কখনো এই যে মর্গ নিয়ে বা এই সমস্ত নিয়ে আপনিও কি কোনো সময় মানুষের কাছে কোনো কিছু শুনেছেন, মানে কথাবার্তা হয়েছে এরকম শুনেছেন, বা অনেক বড় ভাই সিনিয়র ভাইরা ভয় পেয়েছেন এরকম কোনো কিছু কি আপনি শুনেছেন কখনো?
এইগুলো তো খুবই ন্যাচারাল শোনা যায়।
আমি তো নামই জিজ্ঞেস করি না আপনাকে, বলেন।
আমি ডক্টর তৌসিফুল ইসলাম, সেগুনবাগিচা থেকে এসেছি।
আমি আজের আসল, আপনি ডক্টর তো এই জন্য বললাম। ফাইন, আচ্ছা আমরা এখন একটু শুনি যে মেডিকেল কলেজে বেসিক্যালি এই যে মানুষজন অনেক ধরনের ঘটনা বলে, আপনি কোন ধরনের ঘটনা শুনেছেন? কিন্তু একটা মনে পড়ে আপনার মেডিকেল কলেজে যেরকম শুনেছেন বড় ভাইদের, আপনার সাথে তো ঘটেনি, বড় ভাইদের সাথে ঘটেছে, এরকম কিছু মনে পড়ে আপনার?
বড় ভাইদের সাথে যেটা ঘটেছে ওরকম মানে একেবারে ঘটেছে তা
মর্গ নিয়ে এরকম, হ্যাঁ
জাস্ট হচ্ছে মানে ওরা যেটা ফিল করে যে হয়তো কখনো মর্গে যাওয়ার পর ফিরে আসার পর ওদের ফিল হয় যে হয়তো তাদের সাথে কিছু একটা এসেছে, বা হচ্ছে অনেক সময় মনে হয় যে রাতেও কিছু একটা আশেপাশে ঘুরছে, বা এরকম কিছু একটা এক্সপিরিয়েন্স বা ফিল হয় যে সামথিং ইজ অ্যারাউন্ড,
এরকম এরকম ফিল অনেকেরই হচ্ছে। তার মানে অনেকে পড়াশোনা করতে করতেও যেমন দেখা যায় যে মানুষের খুলি নিয়ে পড়তে হয়, হ্যাঁ তো মানে একটা মানুষকে পুরোপুরি স্টাডি করার জন্য আপনাদের অনেক কিছুই করতে হয় এবং এসেগুলো কেউ জানত মানুষ না, কাউকে যদি বলা যায় জানত মানুষ কেউ রাজি হবে না। তো এখন আপনাদের এই রিলেটেড যে সমস্ত স্টাডি সেগুলো করতে করার পরে তারপরে রাতের বেলায় গিয়ে কোনো সময় কি আপনারা দুঃস্বপ্ন কেউ দেখে বা কোনো সময় কি ভয় টয় লাগে এরকম কোনো কিছু?
অনেকের প্রথম প্রথম যেটা হয় যে অনেকের জিনিসগুলা সমস্যা হয়, তখন হচ্ছে রাতে হয়তো স্বপ্ন দেখে বা এরকম ফিল করে, কিন্তু আস্তে আস্তে এটা হ্যাবিচুয়েট হয়ে যায়, হ্যাঁ তখন আর তেমন একটা প্রবলেম হয় না।
ওকে, আমরা আপনার মূল ঘটনায় যাব, তার আগে একটু এসএমএস পড়বো। আমরা আমাদেরকে মিলন দিতে পারছি কলতাপাড়া থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে জুনায়েদ এসএমএস করেছেন এবং তিনি সেকশন ১২তে তিনি বলছেন জানালার পাশে ভূত এফএম শুনছেন তিনি। আমাদেরকে তন্দ্রা এসএমএস করেছেন এবং তিনি বলছেন ভাই আচ্ছা। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রূপা, এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি রাকেশ জামালপুর থেকে নালিন্দা থেকে, আমাদেরকে আলমগীর এসএমএস করেছেন, এসএমএস করেছেন অমি, এসএমএস করেছেন আমাদেরকে ইসরা চিটাগং থেকে, অন্তরা আমাদের এসএমএস করেছেন মিরপুর থেকে এবং এক ঘন্টা বাড়ানো হয়েছে এর জন্য তিনি অনেক খুশি এবং তিনি বলছেন যে ভূত এফএম শোনার জন্য আমি একদিন জেগে থাকতেও কষ্ট হবে না, এনজয়িং আ লট। আমাদেরকে এছাড়াও এসএমএস করেছেন সুব্রত এবং তিনি খুলনা থেকে এসএমএস করেছেন, খুলনা ডুমরিয়া থেকে এসএমএস করেছেন। আমাদেরকে এসএমএস করেছেন তানজিব তারিক ফ্রম কুষ্টিয়া এবং তিনি ফার্স্ট ভূত এফএম শুনছেন শুনি রাজশাহীতে এবং তিনি অনেক মানে কি বলবো যে তিনি অনেক ভয়ের অনেক কিছু শুরু হয় তার জীবনে। আমাদেরকে রিপুরা এসএমএস করেছেন ঢাকা থেকে, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন অপথ নবী চাঁপাইনবাবগঞ্জ থেকে এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি জুনায়েদ এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। আপনি যদি এসএমএস করতে চান মোবাইলের মেসেজ আপনাকে টাইপ করুন ফুর্তি ফোরটি ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আমরা চলে যাব এখন আপনার ঘটনায়। আপনার আরো একবার প্লিজ নামটা বলে তারপরে ঘটনাটা শুরু করবেন।
হ্যালো লিসনার্স, আমি ডক্টর তসিফুল ইসলাম সেগুনবাগিচা থেকে এসেছি। আমার ঘটনা হচ্ছে 2006 এর ডিসেম্বরের দিকে, যেহেতু আব্বু গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার ছিল, আব্বু পোস্টিং ছিল চিটং এ, তো আব্বু যাই চিটং এ এক মাস হয়েছে তখন, তো যাওয়ার পর ওখানে একটা ফ্ল্যাটে ভাড়া নেয়, তো ওখানে আব্বু মাঝে মাঝে আমাদেরকে এসে বলতো যে আব্বুর মনে হয় যে হয়তো বাসাটা হন্টেড বা এরকম কিছু, তো জিনিসটা আমরা ফান হিসেবে নিতাম,
পাত্তা দিতেন,
হ্যাঁ ওইভাবে আসলে ইয়ে করা হতো না। তো ডিসেম্বরে যখন ভ্যাকেশন হয়, ভ্যাকেশন হচ্ছে আমরা ডিসাইড করি পুরো ফ্যামিলি সবাই যাবো ঘুরতে, তো আমরা ঘুরতে যাই। যাওয়ার পর যে জিনিসটা হয়, সন্ধ্যায় হয়তো আব্বুর রুমে বসে সবাই গল্প করছে, ওই সময় মানে হঠাৎ করে মানে মজা করতে করতেই আমরা বলি যে কই অনেকক্ষণ তো হলো আসলাম কিন্তু সেরকম কিছু তো ফিল হচ্ছে না। তো এই মুহূর্তে রাতে যখন ডিনারের সময় সবাই ডাইনিং এ চলে যায় খেতে, তারপর আমি আব্বুর রুমে বসেছিলাম একা, তো বসে থাকতে থাকতে হঠাৎ মনে হয়েছে আমি ফিল করলাম যে বারান্দা থেকে একটা খুব সুন্দর একটা ফুলের ঘ্রাণ আসছে, তো বারান্দার দিকে তাই এগিয়ে গেলাম। তো যাওয়ার পর বারান্দা এদিক সেদিক দেখতে দেখতে মনে হলো যে বারান্দার উপর থেকে হয়তো দুইটা পা ঝুলছে এরকম কিছু,
কিন্তু উপর থেকে,
হ্যাঁ উপর থেকে,
ওকে
মনে হচ্ছিল যে উপরের তলায় কেউ বসে আছে পা দুটা ঝুলিয়ে, কিন্তু জিনিসটা হচ্ছে কনফার্ম হওয়ার জন্য যখন আরেকটু কাছে যাব যে আসলে এটা পা ছিল কিনা, ওই সময় হঠাৎ করে একটা চিৎকার শুনতে পাই, একটা মেয়ের চিৎকার, তারপর হচ্ছে এরপর কিছু শব্দ শুরু হয় যে মনে হয় যেন কেউ পড়ে যাচ্ছে বা ছুটাছুটি করছে। তা আমি তাড়াতাড়ি ঘরে ফিরে আসি যে মনে করলাম যে আমার ঘরে কিছু হচ্ছে কিনা, এসে দেখি না আমার ঘরে সবাই ঠিকই আছে, আব্বু বলে যে অন্য কোনো ফ্ল্যাট থেকে হয়তো এরকম হচ্ছে। তো আমরা তাড়াতাড়ি দরজা খুলে বের হয়ে নিচে যাই, যে দেখি নিচের ফ্ল্যাটে আসলে প্রবলেমটা হচ্ছে এবং মেয়েটা খুব চিৎকার করছে, খুব ছোটাছুটি করছে রুমের মধ্যে এবং রুমের এক কোনায় হচ্ছে তার বাবা মা দাঁড়িয়ে কান্নাকাটি করছে এবং মেয়েটার গায়ের মধ্যে বেশ মানে মারধরের কিছু চিহ্ন ছিল বা স্ক্র্যাচ টাইপের কিছু। তো মেয়েটা হচ্ছে এমনভাবে অ্যাক্ট করছিল যে কেউ তাকে খুব জোরে মারছে বা এরকম কিছু, তো এত সুন্দর স্মুথ অ্যাক্টিং তো সম্ভব না, কিন্তু দেখে মনে হচ্ছিল সিরিয়াসলি কেউ মারছে যাকে আমরা দেখতে পাচ্ছি না কিন্তু মেয়েটা দেখতে পাচ্ছে। তারপর ওই মুহূর্তে আল্লাহর দরুদ এগুলো পড়তে থাকে এবং
ছিল আমরা আবার তারপর থেকে শুরু করছি একটা ঝামেলা হয়েছিল আমরা আবারও তারপরের অংশটুকু শুনছি
এরপর যে জিনিসটা হয় ওই কেয়ারটেকারটা আসেন উনি বেশ মুরবে মানুষ হুজুর তো উনি হচ্ছে এসে কিছু দোয়া দোয়া করা শুরু করে এবং জোরে জোরে বলতে থাকে যে এখান থেকে চলে যাওয়ার জন্য এভাবে বিরক্ত না করার জন্য তা কিছুক্ষণের মধ্যেই মেয়েটাও চুপচাপ খাটের এক কোনায় বসে কান্নাকাটি শুরু করে এবং যে জিনিসগুলো হচ্ছিল ওগুলো থেমে যায় তারপর হচ্ছে আমরা তো সন্দেহ করলাম যে বাপমাই হয়তো মেয়েটাকে ধরে মারছিল এতক্ষণ যেহেতু তার গায়ের মধ্যে দাগ আছে পরে বাপমা বললো যে না তারা কেন মারবে তাদের একটাই মেয়ে এবং খুব আদরের মেয়ে পরে কেয়ারটেকার যেটা বলল যে এটা আসলে এই বাসে এরকম হয় কারণ হচ্ছে সে প্রায় 20 বছর ধরে ওই বাসার কেয়ারটেকার এবং হচ্ছে ওই বাসার যে ওনার যারা ছিল তাদের একটা মেয়ে ছিল ছোট মেয়ে এবং সে হচ্ছে প্রায় ছাদে হচ্ছে পুতুল খেলত এবং পা ঝুলিয়ে রাখত তো সে একটা অ্যাক্সিডেন্টে মারা যায় যেটা হচ্ছে একদিন হঠাৎ করে ওই বাচ্চা মেয়েটার লাশ পড়ে থাকতে দেখা যায় নিচে তো এটা কেউ জানে না যে আসলে বাচ্চা মেয়েটা নিজে পড়ে গেছিল নাকি কেউ তাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল কিন্তু এরপর থেকে যেটা হয় যে ছাদের হয়তো ওই পোর্শনটাতে যদি কেউ ওই জায়গাটাতে কোনো কারণে মেয়েটা ইরিটেটেড হয় বা কেউ ওখানে যে কিছু একটা করে তাহলে হচ্ছে তার উপর এরকম টর্চার চলে এবং মেয়েটা একটু বিরক্ত করে তো এরপর থেকে এই ঘটনা চলে আসছে কিন্তু এর পিছে যে আসলে কি ছিল এটা এখনো রিভিল হয়নি বা ওই কেয়ারটেকার যে ছিলেন উনিও জানেন না
এটা আপনার ঘটনা ছিল এবং আমার তার মানে মানে যতদূর বোঝা যাচ্ছে যে ওই পাটা আর কারো না মানে ধরা ধরে নিতে পারি আমরা যেটা ওই মেয়েটারই পা
হতে পারে কারণ যদি আমার কাছে মনে হয়েছিল ওটা পায়ের মধ্যে
রাইট এবং বাচ্চা মেয়েটার বয়স কত ছিল বললেন
যেন মানে 4-5
অন্যরকম লাগার কথা যাই হোক আমরা আর একটা ঘটনায় যাব এবং এটা আমাদের একজন বন্ধু গ্যারাজের একজন যিনি এখানে আসতে পারেন তার ঘটনাটা আমি পড়ে শোনাচ্ছি তিনি যেভাবে লিখেছেন সেভাবে পড়ে শোনাচ্ছি আমি মনীষা সাভার নবীনগরে একটা মেডিকেল কলেজে পড়াশোনা করি এবং ব্যাক টু ব্যাক দুজন আচ্ছা তিনি লিখেছেন যে আমি আর নাবিলা সবসময় ঢাকা থেকে যাওয়া আসা করি তবে পরীক্ষা থাকলে বা স্ট্রাইক থাকলে আমরা যদি অসুবিধা না হয় সেজন্য ওখানে একটা বাসায় আরো 4 জনের সাথে আমরা উঠি ঘটনাটা 2012 সালের অগস্টের তখন আমি আর নাবিলা নবীনগরে একটা বাসায় উঠি সাথে আরো 4 জন তবে তাদের নাম উল্লেখ না করি বাসার ঠিকানাও বললাম না তবে বর্ণনা শুনলেই সবাই বুঝবে আমি কোন বাসাটার কথা বলছি আমাদের বাসায় ঠিক পেছনে ছিল একটা একটা কোম্পানি আমি সেই কোম্পানির নাম অবশ্য বলতে পারছি না তো ওই বাসাটায় 3টি রুম ছিল বিভিন্ন ঝামেলা হওয়ায় আমি আর নাবিলা একসাথে থাকতে পারিনি আমি থাকতাম উত্তর পশ্চিম দিকের রুমে আর নাবিলা থাকত দক্ষিণ পশ্চিম দিকের রুমে আমাদের মাঝে আরেকটা রুম ছিল আর পাশে কমন রুম হিসেবে ডাইনিং স্পেস আমি আর নাবিলা বাসাটা নেয়ার কয়েকদিন পরে যাই সেখানে পরীক্ষার সময় গিয়ে দেখি যে সবাই খুব ভয় পাচ্ছে ওখানে রাতের বেলা মোটামুটি রুম থেকে বেরিয়ে হয় না কিছু জিজ্ঞেস করলেও বলতো না আর তাছাড়া যেহেতু আমরা ওখানে রেগুলার নই তাই বলেও নি আগে এবং কিন্তু মাস দুই যাওয়ার পর ওরা নাবিলাকে জানালো যে আমাদের রুমটায় নাকি কি যেন আছে কি যেন দেখে নাবিলা আমাকে জানানোর পর আমি হেসে উড়ে দিই ব্যাপারটা আর ওকে বলি ওদের কথা বিশ্বাস করিস না আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমি আর ওর রুমমেটকে জিজ্ঞেস করি যে ওর কখনো কোনো কিছু মনে হয়েছে কিনা ও আমাকে জানায় যে ওরও মাঝে মাঝে মনে হয় যে রুমে সে একা না আরো কেউ আছে আর শুধু রাতে না ও দিনেও এই ব্যাপারটা ফিল করেছে এবং ওর মনে হয়েছে যে ওর দিকে কেউ তাকিয়ে আছে আর ওর মনে হয় সেটা আমার খাটের ওপর বসে ওকে দেখে এরপর বেশ কিছুদিন পর আমরা এক্সামের সময় টানা কয়েকদিন আমরা সবাই মিলে ওখানে ছিলাম। তখন একদিন আমি আর নাবিলা কাজে আসি, ঢাকায় আসি এবং ওই দিন রাতেই ব্যাক করি। বাসায় যেয়ে দেখি যে দরজা খোলা আর কেউ নেই বাসায়। পরের একটা ফ্ল্যাট থেকে জানায় যে ওরা ভয় পেয়েছিল কি একটা দেখে, তাই কেউ আর বাসায় নেই। ওপরের ফ্লোর আর এক ফ্রেন্ডের বাসায় ছিল, ওপরের ফ্লোরে এক ফ্রেন্ডের বাসায় ছিল। আমরা পরে ডেকে নিয়ে আসি এবং আমরা জিজ্ঞেস করলাম কি দেখিস তোরা, যে রাতের বেলা নাকি একজনকে, সে বলে যে রাতের বেলা নাকি একজনকে দেখেছে লাশের মতো কিছু একটা সাদা কাপড় পরা আমার রুমে ঢুকে যেতে। আর আমার যে রুমমেট সে নাকি একা একা থাকতে পারছিল না রুমে, তার মনে হচ্ছিল যে অন্য কারো প্রেজেন্স সেখানে থাকতে পারে, সে নাকি শ্বাস প্রশ্বাসের আওয়াজও পেয়েছে। এবং এখন আমি এই ঘটনাগুলো শুনে আমি যখন এগুলি শুনলাম গিয়ে আমার কিন্তু সত্যি একদম ভয় লাগেনি, মনে হয়েছিল যে ওরা মজা করছে। এবং আমার আর যদি মজা না করে তাহলে হাসি পাচ্ছিল, আর যদি মজা না করে তাহলে হাসি পাচ্ছিল যে এত বড় বড় মেয়ে এভাবে রুমে ভয় পাচ্ছে এটা চিন্তা করে। যাই হোক, আমরা আশায় ওরাও সাহস পেল এবং সেই সেই রাতে উত্তর পশ্চিমের, মানে আমার রুমের দক্ষিণ পশ্চিমে নাবিলা রুম দুইটাতেই চার চার রুমমেট সহ আমরা থাকলাম। কথাগুলো যেন একটু কেমন ধরনের সেন্টেন্স গুলো করতে ঝামেলা হচ্ছে। কিন্তু সকালে উঠে দেখি শুনি যে আমার রুমমেট ঠিকই রাতে ঘুমোতে পারে ভয়ে, আর আমি এদিকে মরার মতো আরামে ঘুমিয়েছি। তো এরকম চলল, আমি আর নাবিলা ভয় পাই না আর বাকিরা ভয়ে ঘুমোতে পারে না। সাদা কাপড় পরা লাশকে ঘুরতে দেখে আর ফিল করতে পারে যে কেউ একজন আছে। তখন যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে ওরা আমাদেরকে ভয় পাওয়া শুরু করলো, স্পেশালি আমি যেভাবে সবকিছু হেসে উড়িয়ে দিই, মনে করলো আমার সাথে নিশ্চয়ই জিন আছে। এবং যখন এবং যাই হোক, আমি তো খুব বেশি থাকতামই না সাভারে, আমি না থাকলেই আমি থাকলেই যেহেতু ভয় পায়, তাই ওদের এই ধারণাও মনে হয় মাথায় খুব বেশি গভীরে ঢুকতে পারেনি। কথাটা কেমন হয়ে গেল? এবং তিনি বলছেন যে যাই হোক, আমি তো খুব বেশি থাকতামই না সাভারে, আমি না থাকলেই যেহেতু ভয় পায়, তাই ওদের এই ধারণাও মনে হয় মাথায় খুব বেশি গভীরে ঢুকতে পারেনি। এই সেন্টেন্সে কোনো মানে হয় না যদিও। আচ্ছা, কিন্তু এর মাঝে আমার এক বান্ধবী, সে আবার হিন্দু, সে এসে আমাদের রুমে বসে আতঙ্কে কথা বলতে বলতে থেমে গিয়েছিল। সে নাকি দরজার নিচ দিয়ে কাটা হাত দেখেছে। পরে সবাই মিলে ডাইনিং স্পেসে গিয়ে দেখে যে কিছুই নাই। যাই হোক, এবার কয়েকটা ব্যাপার বলি যেগুলো মনে হয় আগেই বলে নেওয়া উচিত ছিল। এই বাসা নেওয়ার সময় আমার আব্বু আম্মুই সবকিছু গুছিয়ে দিয়ে যায় আমাকে। তখন আব্বু আম্মু বারবার আমাকে আমার পশ্চিমের জানালা যাচ্ছিল আর নিচে লেকের দিকে তাকাচ্ছিল। পরে চলে আসার সময় আমাকে বলল যে নাবিলাকে ডেকে বলে যে আম্মু তোমরা সাবধানে থেকো, আরজন আরেকজনকে দেখে রেখো সবসময়। আমরা ব্যাপারটা নর্মালি নেই, কিন্তু আম্মু বাসায় এসে আবার কল দিয়ে বলে আমাকে বলেছিল যে মনীষা আমার কেন যেন ভালো লাগছে না, তুই দোয়া দুরুদ পড়ে ঘুমাবি। আর ওইবার ঢাকা থেকে আবার সাভারে যাওয়ার সময় আম্মু আমাকে একটা তাবিজ দিয়ে দেয় যেটা আমাদের ছোটবেলায় আজমির শরীফ থেকে আনানো হয়েছিল। এবং আম্মু জানে যে এইগুলি তাবিজ কবজ, আমি বিশ্বাস করি না, তারপরেও যেন আমি সবসময় সঙ্গে রাখি। তো আমাদের যে রুমটা সেটা দুটো জানালা, পশ্চিম দিকে জানালা দিয়ে লেক দেখা যায়, উত্তর দিকে জঙ্গলা জঙ্গলা মতো। এবং এই লেক আর জঙ্গলা দুটোতেই একটা ফ্যাক্টরি আছে তার ভেতরের অংশ। এবং আমরা ঘুমাই পশ্চিম দিকের জানালার দিকে এবং সেদিকে মাথা রেখে, মানে পূর্ব দিকে দেয়ালের দিকে পা রেখে যেদিকে ডাইনিং স্পেস দেখতে পেতাম। আর নাবিলার রুমের জানালা ছিল দক্ষিণে এবং জানালার দিকে পা দিয়ে সে ঘুমত এবং সেও জানালা দেখতে পেত। একদিন সন্ধ্যা পর্যন্ত ক্লাস ছিল, দেখে আমি আর নাবিলা থেকে গেলাম এবং প্রথমবারের মতো আমরা দুজনেই ভয় পেলাম। তখন রাত 2:30 থেকে 3:30 বাজে, আমার হঠাৎ ঘুম ভেঙে যায় এবং আমাদের ডাইনিং স্পেসে একটা লাইট জ্বালানো থাকে, ওই লাইট আবার আমার চোখে পড়ে এবং দরজা খোলা থাকলে তাই আমরা দরজাটা হালকা করে চাপিয়ে দিই এবং যাতে আলোটা না পড়ে আমাদের চোখে। এবং সেদিকে হঠাৎ করে আমি তাকিয়ে দেখি যে অনেকগুলি অন্য মেয়েগুলি যেমন যেরকম বলে ঠিক সেরকম সাদা কাপড় পরা কিছু একটা রুমে ঢুকে গেল। এবং কিছুক্ষণ আমি ঘুম ভেঙে শুয়েই ছিলাম কিছুক্ষণ, এবং আমি ঠিক আমি যে কি ভয় পেয়েছিলাম সেটা মানে কথা শুনে আমি কন্টিনিউ অনেক ভয় পেয়েছিলেন এবং সেন্টেন্সগুলো এমন আমি এর চেয়ে বেশি আর পড়তে পারলাম না, বাট সেন্টেন্সগুলো একটু ভালো হলে গল্পটা অনেক সুন্দর ছিল। যাই হোক, আমি পরবর্তী ঘটনায় যাব, আপাতত একটা ব্রেক নিয়ে আসবো এবং ব্রেকের পর আবারও ফিরে আসছি। মিন টাইম আপনারা আমাকে SMS করতে ভুলবেন না, মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন ফুর্তি FORTI ফুর্তি স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নম্বরে। আর যারা ইমেল করতে চান তারা চলে যান আমাদের ইমেল অ্যাড্রেসটা মাথায় রাখতে হবে, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm which is bhutfm@radio40.fm। আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনাগুলো পাঠিয়ে দিন আমাদের কাছে এবং জানিয়ে দিন যে কোন ধরনের ঘটনা আপনারা বেশি শুনতে চান, আপনাদের এলাকায় আমরা যেতে পারি কিনা, কোন ধরনের ঘটনা আপনাদের এলাকায় প্রচলিত আছে। এছাড়াও আমাদের সাথে ফেসবুকে কানেক্টেড থাকতে আপনারা চলে যান www.facebook.com/radio40 অথবা www.facebook.com/bhutfm.rasel। একটা ছোট বিরতির পর আবারও ফিরে আসছি, কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও 40 এন্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি।
ভূত FM, the night comes alive with Gramophone.
এবং আমরা কক্সবাজারে এখন শুনছেন সবসময় রেডিও ফুর্তি আর চলছে ভূত FM। এবং কক্সবাজারের ঘটনা কিন্তু এখনো ফুরিয়ে যায়নি, কক্সবাজারের আরো একটা ফ্রেশ ঘটনা নিয়ে আসছেন আমাদের আরো একজন লিসনার, যিনি এসছেন কক্সবাজারের কাছাকাছি একটা জায়গা থেকে, চকরিয়া। চকরিয়া থেকে এসছেন, আমরা তার সাথে একটু পরিচিত হই। আপনার নামটা একটু প্লিজ বলবেন। আচ্ছা, আপনি কতদিন চকরিয়া থেকে আপনি বড় হয়েছেন? এবং আমি শুনেছি ওখানে জেলেদের সাথে নাকি অনেক কিছু ঘটে,
একটু বাইরের দিকে পড়ে, মানে চকরিয়া এরিয়ার পরে আর কি
সাগরের পরে এরকম
অনেক কিছু হয়, যেমন রামুতে একটা জায়গা আছে, তারপরে এখানে হিমচরের পরে কিছু জায়গা আছে যেগুলোতে এখানে অনেক কিছু রাস্তা মাঝে মাঝে একটু চেঞ্জ হয়ে যায়, তারপর অনেক হন্টেড প্লেস নাম শুনেছি।
রাস্তা চেঞ্জ হয়ে যায় মানে কিরকম হয়?
রাস্তা চেঞ্জ মানে যেটা হঠাৎ করে রাস্তাটা মানে একসাথে যে একটা রাস্তা সেটা তিন চারটা রাস্তা হয়ে যায়। তো এমন ঘটনা আছে যেটা আপনার সে ভুল পথে গেছে, মানে সাথে সাথে সে অন্য জায়গায় চলে যায়, মানে কিছুটা দূরে রাস্তা থেকে কিছুটা দূরে ছিটকে পড়ে, এরকম অনেক ঘটনা শোনা গেছে।
আচ্ছা, অনেক তো রাত হয়ে গেছে, অনেকে ঘুমিয়ে যাবে, আপনি একবার আপনাদের ভাষায় একবার আর একবার কক্সবাজারের সবাইকে বাকিটা সময় আমাদের সাথে থাকতে বলেন।
অনারা বেগুন আর পরে থাকুন, আর অনারা বেগুনের শুভেচ্ছা কক্সবাজারবাসী।
ওকে, আচ্ছা, তাহলে আমরা যে কক্সবাজার এসেছি এটাতে আপনাদের আসলে কেমন লাগছে এটা একটু বলেন।
আপনাদের অসংখ্য ধন্যবাদ, আসলে আমরা কক্সবাজার এসে প্রোগ্রাম করে দিন, আসলে আমরা চাই, মানে আসলে সবসময় তো সবাইকে তো আসলে ঢাকা গিয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করা সম্ভব না, তো আমরা চাই আপনারা এখানে আসেন আর আমাদেরকে চান্স দেওয়ার জন্য শুভেচ্ছা। আমাদের সবাই
আপনারা নিজেদের কারণে এখানে এসছেন, আমরা এখন ঘটনা শুনবো, চলে যাই আমরা ঘটনায়।
যাই হোক, ঘটনাটা হচ্ছে আমাদের সাতকানিয়াতে, আমাদের আমার গ্রামের বাড়ি হচ্ছে সাতকানিয়া, তো ওখানকারই আমাদের গ্রামের বাড়ি একটা জমিদার বাড়ি ছিল, যেটা আপনার জমিদার বাড়িটার নাম হচ্ছে ডিপুরি জমিদার বলে। তো তাদের যদিও এখন কোন জমিদার নেই, তাদের জমিদারের বংশটা মানে তাদের জমিদার যারা ছিল তারা একটু অত্যাচার টাইপের ছিল, তো তাদের একটা নিয়ম ছিল যে তারা যদি কাউকে কিছু বলে কিছু না বলে তারা জাস্ট কেটে ফেলে দেয়, এরকম কিছু দেয়। তার একটা কুয়া আছে বাসার ভেতরে এখনো, যেটা বর্তমানে
এখনো আছে, এটা
এখনো আছে সেটা, কিন্তু এখন এটা চার দেওয়ালে ঘেরাও করা, কেউ ঢুকতে পারে না ওই বাসায়, বাসার মধ্যখানে এতে ঠিক। তো ওই ওদেরকে নিয়ে আমি জাস্ট বলে ওখানে তাদের এখন যারা আছে মানে আমার বাবাদের ফ্রেন্ড আর কি, আমার চাচা হয়, তো বাবার সাথে খুব ভালো সম্পর্কের কারণে কিন্তু তাদের পাশে আমরা যাই আসা যাওয়া করি, বাট সেটা কিন্তু দিনের বেলায়, রাতের বেলায় না। তো ওনাদের নিয়ে তো যখন আমার যে ঘটনা সেটা হচ্ছে আমার চাচিকে নিয়ে, যখন চাচা বিয়ে করে মানে বিয়ের দিন রাতের পর দিন চাচি যখন সকালে ঘুম থেকে উঠে, তখন চাচি মানে ঘুম থেকে উঠে দেখতে পাই অপরিচিত একটা মহিলা তার কাছে দাঁড়ায় আসছে, তার পাশে হাসছে। কিন্তু দেখে চাচি খুব অবাক হয়ে যায়। কিন্তু চাচি আসলে মানে তাদের ফ্যামিলিগত সবাই জানত, মানে বাসায় কিছু প্রবলেম আসতে কিছু কিছু হয়ে থাকে, অনেক কিছু দেখা যায়, কিন্তু চাচি এরা জানত না। তো চাচি এরা দেখে খুব ভয় পেয়ে যায়। তারপর চাচি জিজ্ঞেস করে আপনি কে, তবু সে কিছু বলে না, হাসতে থাকে। এক পর্যায়ে চাচি অজ্ঞান হয়ে পড়ে যায়। তো তার কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফিরে তখন সবাইকে বলে ডাক দি, তখন আর কিছু দেখতে পায় না। কিন্তু তখন চাচাও আর কিছু বলে না, কারণ নতুন আসছে বাসায় কিরা কি মনে করবে সেসব আর কিছু বলে না। তো সবকিছু ঠিকঠাক থাকে। আবার বিকালে যখন খাওয়া দাওয়া করে যখন আমার ফ্রেশ হয়ে ঘুমাইয়ে পড়ে, তখন সন্ধ্যার দিকে উঠে ঠিকই, তখন ঘুম ভাঙার পর দেখে আর কয়েকজন এরকম ঠিকই দাঁড়িয়ে আছে হাসতেছে তার খাটের পাশে। কি দেখে বেটে তখন এটাতে, তো তখন চাচি টিকে আবার অজ্ঞান হয়ে যায়। তখন সব চাচা একটা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। তখন চাচারা আসে সবাই, এরকম বাসে তো মেহমান ছিল, তারা সবাই চলে আসে। তো যখন জ্ঞান ফিরে তখন চাচাকে বলে এরকম রকম, মানে আমি কয়েকজন মানুষ দেখলাম এর আগে, ওইরকম দেখলাম কারা কারা। তো চাচা তখন মানে বিস্তারিত খুলে বলে, মানে আমাদের এই সব প্রবলেম আসতে বাসায়, মানে এই ধরনের কিছু মানুষকে দেখা যায়।
আচ্ছা,
তো তো এটা ছিল তখন। এখন চাচি কিন্তু এগুলো মানে অভ্যস্ত হয়ে গেছে, দেখতে দেখতে এখনো দেখা যায় মাঝে মাঝে কিছু। আচ্ছা, সবচেয়ে প্রবলেম হচ্ছে আমার বাবাও কিন্তু অনেক কিছু দেখে।
কিরকম দেখে?
মানে এখনো মাঝে মাঝে দেখা যায় মানে কেউ বাসার মধ্যে হাঁটতেছে,
কোন
একটা ছেলে এই রুম থেকে এরম পায়চারি করছে,
হাঁটতেছে রুমের মধ্যে। এবং আপনাদের কি তখন ওই সময় সাধারণত মানে বাড়ির অন্য দরজা দরজা সবকিছু লক করা থাকে?
দরজা লক করা থাকে,
তারপরেও হাঁটে,
হাঁটে এক রুম থেকে এক রুমে, এক রুমে।
এটা আপনার বাবা দেখেন? আপনারা ওই বাড়িতে থাকেন, আপনারা কি দেখেন এরকম কোনো কিছু?
সবচেয়ে মানে যেটা আমি এখানে ভয়ে, ওই কারণে আমি এখন ওই বাসায় একদিন রাত কাটাইনি। পাশের বাড়ি, গ্রামের বাড়ি, কিন্তু আমি একদিন রাত কাটাইনি ওখানে ভয়ে।
ওকে, আমাদের ঢাকায় যিনি আছেন তিনি সাউন্ডটা একটু কমালে এখানে একদম ট্রলারের লাইভ সাউন্ডটাও পেয়ে যেতেন। একটা ট্রলার এই মাত্র এখান থেকে মানে পাস করলো আর কি। তো আস্তে আস্তে সাউন্ডটা যদিও মিলিয়ে যাচ্ছে, এবং এত দূর থেকে সাউন্ডটা পাওয়া যাবে কিনা আমরা জানি না। তো আজকে এই যে ওভারঅল আপনি যে মানে আপনিও তো চকরিয়া থেকে আসছেন এখানে, পুরো সময়টা আপনার এই যে এখানে ঘুরে আমরা গেলাম বিভিন্ন জায়গায়, তারপর আপনি ঘুরলেন, কেমন লাগলো আপনার কাছে?
অসাধারণ, অসাধারণ,
অসাধারণ লেগেছে। আপনি নিজেই কক্সবাজার মানে এই এলাকার ছেলে, আপনি নিজে সমুদ্র দেখে বড় হয়েছেন, তারপরে আপনার কাছে আজকে কি পুরো জিনিসটা মানে পুরো শহরটা একটু অন্যরকম লাগছে?
হ্যাঁ, অন্যরকম। আজকে যেখানে শুধু ভয়ের ভয়ের মুহূর্তটাই মনে পড়ছে, মানে কোন দিক দিয়ে কি আসছে কিনা, পেছনে তাকাচ্ছে বারবার। এই একটু আগে যে পাহাড়টা আমরা দেখতে গেলাম সবাই মিলে, ওখানে অনেক এক্সাইটেড দেখছিলাম।
আচ্ছা, তো আপনি নিশ্চয়ই আপনারা দুজনে এখানে মানে অনেকেই কক্সবাজারে আছেন, তো আপনারা আমাদের এই ভূত এফএম সমস্ত পৃথিবীর মানুষজন যারা যেখানে বাঙালিরা আছেন তারা শুনছেন, তো আপনারা তো নিশ্চয়ই একবার একটু সবাইকে ইনভাইট করতে পারেন এই সমস্ত হন্টেড প্লেস
গুলো। অবশ্যই অবশ্যই, আপনারা সবাই আসেন, দেখে যান কক্সবাজার
সৌন্দর্যের সাথে সাথে ভয়ও
ভয়ও উপভোগ করে।
হ্যাঁ, ভয় কিছু এক্সপিরিয়েন্স আপনারা নিয়ে যেতে পারবেন। সুন্দর একটা জায়গা, সেই জায়গাতেও গাছ ছমছমে কিছু ব্যাপার যে আছে এবং থাকতে পারে, এটা সত্যি অন্যরকম। আপনি পৃথিবীর আরো অনেক সুন্দর জায়গায় যাবেন, আমাদের এশিয়ার মধ্যে হয়তো অনেক সুন্দর সুন্দর এরকম জায়গা রয়েছে যেখানে চমৎকার সমুদ্র রয়েছে, সাদা বীচ রয়েছে, একদম পাউডারের মতন সাদা বীচ, কিন্তু হয়তো সেই সমস্ত জায়গায় এই অনুভূতিগুলো পাবেন না। সেই সমস্ত জায়গায় হয়তো ভূত এফএম এর এই ঘটনা, যে ঘটনাগুলো আমরা তুলে ধরলাম সেই ঘটনার জায়গাগুলো, সেই প্লেসগুলো হয়তো পাবেন না, এই মানুষগুলোকে হয়তো পাবেন না। সেখানে হয়তো আমাদের এই বাচামিয়া নাই, সেখানে হয়তো আপনি এই কানারাজার গুহা খুঁজে পাবেন না, সেখানে হয়তো আপনি এরকম দেও পাহাড় খুঁজে পাবেন না। আরো অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলো হয়তো আপনি সেখানে পাবেন না, বাট এখানে আসলে আপনি ডেফিনেটলি পেয়ে যাবেন। হঠাৎ করে রাস্তায় কেউ আপনার কাছে লিফট চেয়ে বসতে পারে। কক্সবাজারে আরো একজন রয়েছেন, তাকে দিয়েই আমরা শেষ করতে চাই, এবং আপনার নামটা একবার একটু বলবেন।
হ্যালো লিসেনার্স, দিস ইজ সাকিব এগেইন।
আচ্ছা সাকিব, তো তাহলে আমরা একটা ছোট্ট আপনার কাছ থেকে ঘটনা শুনতে চাই। আপনাদের এই যে কক্সবাজার এলাকা নিয়ে যদি কোনো ছোট ঘটনা থাকে, খুব ছোট করে যদি আমাদের একটু বলবেন।
এখন আমি যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমাদের এই এলাকায় ঘটে যাওয়া ঘটনা। আমাদের এলাকায় মাঝে মধ্যে যেটি দেখা যায়, আমাদের যে নাইট গার্ড গুলো থাকে ওখানে, অনেক সময় দেখা যায় কি রাতের তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে এরকম দেখা যায় যে কলোনির যে রাস্তাগুলো আছে ওখান দিয়ে একটা মহিলা হেঁটে যাচ্ছে, মধ্যবয়স্ক একজন মহিলা হেঁটে যাচ্ছে সাদা পরনে শাড়ি। তো এরকম হঠাৎ করে যখন একজন নাইট গার্ড ওই ধরনের কাউকে দেখে তো তিনি একটু ভয় পেয়ে যান, তারপরেও তার পিছু করে এসে নেওয়ার পরে পিছন থেকে ডাক দিয়ে যে আপনি কোথায় যাচ্ছেন এত রাতে, বা কার বাসায় আসছেন, বা কি করতেছেন এখানে, এই ধরনের বিষয় আসে এগুলো। কিন্তু অনেক সময় দেখা যায় কি যে ওই যে অবয়বটি বা যে মহিলাটিকে তিনি দেখছিলেন, উনি হাঁটতে 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 এমন কি জায়গায় যান যেখানে অবশ্য যে এখানে বাউন্ডারি ওয়াল গুলো থাকে, তো নাইট গার্ড মনে করেন যে উনি ওখানে তাও যাওয়ার পরে দেখি যে কি হয়। কিন্তু অবাক করার মতো বিষয় এটা যে ওই মহিলাটি হাঁটতে থাকে এবং ওই যে বাউন্ডারি ওয়াল গুলো আছে ওখান পর্যন্ত যাওয়ার পর তিনি ওই ওয়ালের উপর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ওই ওয়ালের উপর হেঁটে ওই ওয়ালটি পার হয়ে যায়। তারপরে এর ধরনের আরো অনেক ঘটনা আমাদের ওখানে আরো অনেকে ফেস করেছেন। যেমন একজন আঙ্কেল হয় কি, উনি রাতে স্মোক করে, উনি এরকম রাতে বের হলেন তো স্মোক করে আবার বাসায় ফিরছিলেন উনি, তো এই সময় দেখে কি উনার বাসার সামনে একজন এই ধরনের একজন মহিলা দাঁড়িয়ে আছে। তো উনি বিষয়টি দেখে বুঝতে পারলেন যে এটা নর্মাল কিছু না, তো উনি একটা ঢিল নেয়, ঢিল নিয়ে ওদিকে ছুড়ে মারে, ছুড়ে মারার সাথে সাথে দেখে যে যেই অবয়বটি উনি দেখছিলেন সেটা উনি এখানে নাই, দ্যাট ডিসঅ্যাপিয়ার্ড। তারপর হয় কি উনি নর্মালি গিয়ে ওনার বাসায় ঘুমিয়ে পড়ে, কিন্তু ঘটনাটা ওখানেই শেষ হয় না। ওনার বাসায় ওনার বেডের পাশে যে জানালাটি থাকে, এই ঘটনাটি হওয়ার পরে উনি ঢিল ছোড়ার পরে যতদিন রাতে উনি ওই ওই দরজাটা খোলা রাখে, ওই জানালাটা খোলা রাখে, সেখান দিয়ে প্রতিদিন রাতে মধ্যরাত পরে উনি একটা হাত দেখতে পায়, যে হাতটি এসে ওনার পাটাকে জানালার দিকে টানে।
ওরে বাবা, ভয়ঙ্কর ব্যাপার।
এই ঘটনাটি যখন আমাদের ওখানে অনেকে জানে বিষয়টা সবার মধ্যে ছড়িয়ে পড়ে, আর একটা আতঙ্ক কাজ করে এখন, আর এই বিষয়টা সবার মধ্যে যখন প্রচার হয়ে যায় তখন এই বিষয়টার সাথে আস্তে আস্তে অনেকে ইউজ টু হয়ে যায়, কারণ ওখানে এই ধরনের বিষয় আসলে অনেকেই ঘটতে দেখেছে অনেক আগে থেকেই।
আচ্ছা, ওকে, সো অনেক রাত হয়ে গেছে এবং কক্সবাজারে সারাদিন যেরকম গরম থাকে এই মুহূর্তে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, সবাই ঠান্ডা লাগছে, আমারও গলা ভেঙে যাচ্ছে এরকম একটা অবস্থা। আমি তো হচ্ছে স্বপন, আমাদের SMS করেছেন, হালুয়াঘাট থেকে লিখেছেন হাউ আর ইউ, এবং মিউজিক অসাম সেটা লিখেছেন মিশু ভাই, থ্যাংক ইউ। আমাদেরকে তানভীর লিখেছেন লালবাগ থেকে, লাস্ট তিনটা ঘটনা শুনে খুব ভয় লাগছে, এবং আছে কিন্তু মাসুম, আরো অনেক বড় দায়িত্ব আছে এখানে, পুরো জিনিসটা ম্যানেজ করতে হচ্ছে তাকে, এবং ঢাকার সাথে লিঙ্ক রেখে সবকিছু মিলিয়ে অনেক কষ্ট করতে হচ্ছে। আমাদের ওই ভাইয়াটার নামটা একটু আমরা একটু বলি, যে ভাইয়াটার নাম বাবলু, বাবলু ভাই, তিনি অনেক কষ্ট করেছেন আমাদের ভারী ভারী সব জিনিসপত্র টানার, হেঁচড়া থেকে শুরু করে এখানে নানান ধরনের আমাদের টেক কেয়ার করা, এবং এই কক্সবাজার বাসী যারা রয়েছেন তারা অসম্ভব রকমের কোঅপারেট করেছেন, এবং সব স্তরের মানুষ, সব প্রফেশনের সব স্তরের মানুষ এখানে, মানে যে রিসোর্ট বলি, রিসোর্ট থেকে শুরু করে হোটেল বলি, যেখানে হ্যাঁ, তারপরে হ্যাঁ সব, মানে হ্যাঁ একদম, মানে এখানে যারা রয়েছেন তারা অনেক হেল্পফুল, অনেক 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 বেশি হেল্প করেছেন আমাদেরকে, এবং আমাদেরকে সবসময় মানে সহযোগিতা করেছেন বলে আজকে আমাদের এটা সম্ভব হয়েছে আর কি। এবং আমরা যেখানে 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 গেছি সব জায়গাতেই সবাই প্রত্যেকে অনেক বেশি হেল্প করেছেন, হ্যাঁ, এবং এখানে আমরা মানে বিভিন্ন জায়গায় আমাদের মানে এখানে অনেক চমৎকার চমৎকার মানে কি বলবো স্পট রয়েছে, অনেক চমৎকার, এবং কক্সবাজার এখন থাকার জন্য অনেক ভালো এখানে, মানে কি বলবো যে নানান ধরনের মানে জায়গা রয়েছে, যেখানে আপনি আপনারা তো জানবেনই আসলে যে এখানে অনেক চমৎকার চমৎকার জায়গা রয়েছে যেখানে আপনি দিন এবং রাত্রি চমৎকারভাবে যাপন করতে পারেন, সেই সাথে এখানে আশেপাশে যে সমস্ত জায়গা রয়েছে সেগুলো দেখতে পারেন, এগুলো আপনারা জানেন, সেই সাথে আপনাদেরকে হন্টেড কিছু জায়গার আমরা খোঁজ দিয়ে গেলাম। আশা করছি যে সেই জায়গাগুলো আপনারা এখনো কারো হয়তো ওখানে পদচিহ্নই পড়েনি, আপনারা প্রথমবারের মতো এক্সপ্লোর করবেন। আমাদেরকে দেখতে পাচ্ছি, এছাড়াও রিয়া SMS করেছেন, আজকের নাইটটা আরো বেশি অসাম হতো যদি ভূত FM আরো এক ঘন্টা না হয়ে ফুল নাইট হতো তাহলে ভালো হতো। মোস্তাক আমাদের বেলি রোড থেকে SMS করেছেন, প্রশান্ত আমাদের SMS করেছেন, রাজু আমাদের SMS করেছেন, এবং বলছেন যে আপনারা তো বলছিলেন যে একদম সারারাতি জেগে থাকবেন, তাহলে আরো এক দুই ঘন্টা চালালে কি হতো, এরকম টাইপের একটা ব্যাপার আর কি। নাসির আলমগীর আমাদের SMS করেছেন মিরপুর 14 থেকে, আমি খালি আপনাদের একটা কথা বলি, আর বেশিক্ষণ চালানো সম্ভব হবে না, কারণ ম্যাক্সিমাম আমাদের মানুষজন এবং ক্রু থেকে শুরু করে সবাই আজকে সারাদিন ঢাকা থেকে জার্নি করে এসছেন, আমরা এসেছি গতকালকে, আমরা গতকালকে সব রেস্ট পাইনি, আমরা সমস্ত জায়গাগুলো সারাদিন ধরে ঘুরে দেখেছি, এবং আমরা সবাই অনেক অনেক বেশি টায়ার্ড এবং অনেক পরিশ্রম করতে হয়েছে এটার জন্য, এবং সেই পরিশ্রম করতে আমাদের একদমই খারাপ লাগেনি, আমাদের গলা শুনে
ভালোই লাগে,
হ্যাঁ হ্যাঁ ভালোই লাগছে, আমাদের কথা শুনে বুঝতে পারছেন, আমরা কক্সবাজারের দারুণ দারুণ খাবার উপভোগ করেছি। সুতরাং কক্সবাজার আপনারা সবাই আসবেন, কক্সবাজারবাসীকে অনেক ধন্যবাদ, এবং শেষ করব প্রতিবার যেরকম আমি শেষ করি, আজকে আমাদের কক্সবাজারের দুজন শেষ করতে হবে, সবাই আপনাদের দুজনের মধ্যে ভাষা মানে মাসুম ভাই সবাইকে থ্যাঙ্কস দিয়ে দেন একবার,
ধন্যবাদ সবাইকে, আর এত ভালো রেসপন্স,
হ্যাঁ
দেখে খুবই ভালো লাগতেছে,
আমাদের সমস্ত কষ্ট সাধ্য হয়ে যাবে, আমরা এরকম আরো করতে চাই। এবং আমরা যাবার আগে আমি আগে একটা জিনিস জানিয়ে যাই, আমাদের ভূত FM এর ইমেল আইডি আপনাদের মনে আছে তো না, মুখস্থ বলতে পারবেন, আচ্ছা বলতে পারবেন, ফাইন। তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি লাস্টে কিছু আমি ইনফরমেশন দিয়ে দিই, আমি একবার বলে দিই আপনাদেরকে, এবং আমি যে কথাগুলো বলবো মোটামুটি এই কথাগুলো বলেই আপনারা সবাইকে আজকের এই ভূত এফএম আপনাদেরকে ক্লোজ করতে হবে। মাইক্রোফোনটা দিয়ে দেন ওনাদেরকে, এবং আমি যেগুলো বলবো কাছাকাছি এগুলো দুজন মিলে বলে আজকের ভূত এফএমটা শেষ করবেন। কক্সবাজারের ভাষায় হতে হবে অবশ্যই, হ্যাঁ। সুতরাং যে বেশি এক্সপার্ট অথবা দুজনে মিলিয়ে ঝিলিয়ে বলবেন, আমি এখন থেকে যে কথাটা বলবো, রেডি, ওয়ান টু থ্রি। আমাদেরকে ইমেল করতে হলে আমাদের ইমেল অ্যাড্রেসটি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofurti.fm। আপনাদের জানা এবং আপনাদের সাথে ঘটে যাওয়া দারুণ দারুণ সব ঘটনাগুলো পাঠিয়ে দেন আমাদের কাছে। আপনাদের এলাকাতেও কক্সবাজারের মতো যদি কোনো ঘটনা ঘটে থাকে সেগুলো আমাদেরকে জানিয়ে দিন, আমরা নিশ্চয়ই একদিন পৌঁছে যাব আপনাদের শহরেও, এবং আমরা সারা সপ্তাহ অপেক্ষায় থাকবো আপনাদের দারুণ দারুণ সব ঘটনার জন্য। কথা হবে আবারও আগামী সপ্তাহে, সেই পর্যন্ত ঠিক রাত 11:59 এবং সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ থাকবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন। শেষ হল না, কক্সবাজারের সাথে আমাদের নতুনভাবে সম্পর্ক শুরু হল, এবং থ্যাংক ইউ কক্সবাজার।
আমার ইমেল অ্যাড্রেস bhutfm@radiofurti.fm, which is bhutfm@radiofm.
তারপরে বলেন,
অনার কাছে যদি কোনো ভালো ঘটনা থাকে থাকে বা আরোর কাছে অনারা সেন্ড করিবেন, যাতে আরোর প্রোগ্রামের আরো আরো সুন্দর করিতে পারি, আর অনারা আরো লয় থাকিবেন ইবা আরো আশা করি। ধন্যবাদ,
শুভরাত্রি।